This track was downloaded from FusionBD.com.
শুরু হয়ে গেল অন্ধকারের গল্প, এবং অন্ধকারের গল্প মানেই হচ্ছে, যারা নিয়মিত শোনেন তারা সবাই জানেন, আমরা একেবারে বাস্তবপূর্ণ ঘটনাকে এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, এবং যে ঘটনাগুলো আমাদের সবার জন্য একেবারে সেটা আড়ালে থাকে, হয়তো আলোতে কখনোই আসে না, এবং সেই সব ঘটনা আমরা তুলে ধরি না, যারা সেই ঘটনার শিকার, সেই ঘটনার সাথে জড়িয়ে থাকা মানুষগুলোই কিন্তু সরাসরি আমাদের স্টুডিওতে আসেন এবং এখানে বসেই কথা বলেন। অন্ধকারের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা যাই বলেন না কেন। অন্ধকারের গল্প নিয়ে আজ অনেকটা রাত পর্যন্ত থাকবো, যেমনটা প্রতি পর্বেই আমরা থাকি, এবং এই পুরো সময়টা আপনারা নিশ্চয়ই একজন অতিথির কথা শুনবেন এবং নিশ্চয়ই ভাবছেন আজ আমাদের সাথে কে যোগ দিয়েছেন, তার কথা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে আজকের দিন তারিখটা একটু জানিয়ে নিতে চাই, যদিও দিনটি অনেকটা সময় পার হয়ে গেছে। আজকের দিন তারিখটা আপনাকে জানানো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এ কারণ প্রত্যেকটা দিন আমরা সবাই কামনা করি যে মানুষের ভালো কাটুক, ভালো থাকুক, এবং আজকের দিনটি পার করেছি আমরা ঠিকই, বা এরকম প্রতিটি দিন পার হয়ে যায়, সেই দিনের সাথে ভালো মন্দ অনেক কিছু জড়িয়ে থাকে, কিন্তু পরবর্তী দিন থেকে আমরা চাই সেটাকে ওভারকাম করে খুব ভালো করে সেই দিনগুলো যাপন করা। আজ রোববার 3 মে 2015, 20 বৈশাখ 1422, 1436 হিজরি। আজকের দিনে একেবারে শেষ প্রান্তে এসে অন্ধকারের গল্প যেমনটা শুরু হয়ে গেল, এবং একেবারে মাঝরাত পর্যন্ত আপনার সাথে থাকতে চাই, যদি আপনি টিউন ইন করে থাকেন ঢাকা FM 90.4। এখনই আজকের অতিথির একটি ছবি ফেসবুকে বরাবরের মতো দিয়ে যাবেন, যিনি আমাদের স্টুডিওতে বসে আছেন, সরাসরি কথা বলবেন। আজ আমাদের সাথে আছেন, তার নাম যদি বলি হাইপার হবি, এবং তিনি একজন জ্যোতিষরাজ, এবং আমরা বলেই থাকি জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেক ধরনের কথা আছে, এবং এই আমাদের চারপাশে জ্যোতিষীরা ছড়িয়ে আছেন তাদের নিয়ে অনেক ধরনের কথা আছে, কেউ তাদেরকে প্রতারক বলেন, কেউ আবার গভীর বিশ্বাসে তাদের কাছে ফিরে যান, কেউ তাদেরকে ভণ্ড বলেন, অনেক ধরনের কথা আছে, এবং জ্যোতিষ এই শাস্ত্রটার উপরে আগ্রহ হয়নি কিংবা কিছুটা হলেও ঝুঁকে পড়েননি এমন মানুষ কিন্তু কম পাওয়া যাবে। আমার কাছে মনে হয় সবার ভিতরে সেরকম একটি সময় হলো, একটা সময়ের জন্য হলো এরকম একটা ব্যাপার কাজ করে, আমি আমার হাতটা একটু দেখাই কিংবা কি আছে আমার কপালে, সামনে কি হচ্ছে, এই সবকিছু নিয়ে আসলে কতটা সত্যি আমাদের চারপাশে জড়িয়ে থাকা এই জ্যোতিষশাস্ত্রের সাথে জড়িয়ে যে মানুষগুলো আছেন। এবং আমরা হয়তো আজকে শুরুতে এটাও বলে নিতে চাই, জ্যোতিষশাস্ত্রের এই পুরো বিষয়গুলো হয়তো আমরা একজন জ্যোতিষরাজের কাছ থেকে শুনবো, যিনি আসলে নিজে তার বিভিন্ন কথাগুলো খোলামেলা আমাদেরকে বলবেন, তার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শুনবো, কাজেই তাকে জড়িয়ে পুরো এই বিদ্যার সাথে বা যারা জড়িয়ে আছেন এই শাস্ত্রের সাথে যারা জড়িয়ে আছেন সবাইকে আমরা পর্যালোচনা করতেও চাই না, পাশাপাশি আপনার মতামত জানতে চাইবো, আপনার কথা শুনতে চাইবো। আপনি আমাদেরকে লিখতে পারেন বরাবরের মতো, ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, আবারও বলছি facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে একটি ছবি এখনই পেয়ে যাবেন। এছাড়া SMS তো বরাবরই আমরা অনেক বেশি সাদরে গ্রহণ করি, SMS করতে পারেন যে নাম্বারটিতে 16260 এই নাম্বারটিতে। আমি মাইক্রোফোনে নিতে চাই আজকের অতিথি হাইপার হবিকে। হ্যালো, কেমন আছেন? আপনি একটু যদি মাইকের সামনে এসে কথা বলেন। আজকে আপনি আমাদের অতিথি হয়ে অন্ধকারের গল্পে এসেছেন, এবং এটি এমন একটা অনুষ্ঠান, এটা মানুষের ভালোবাসার যে জায়গাটাতে আছে, কারণ আপনাদের মতো মানুষেরা যারা আসেন এখানে অতিথি হয়ে, তারা নিজেরাই তাদের কথাগুলি, অন্ধকার জগতের কথাগুলি সরাসরি স্বীকার করেন, তারই পরিক্রমে আজকে আমরা আপনাকে পেয়েছি। আপনার এমন একটি পেশায় আপনি জড়িয়ে আছেন, সেই নিয়ে নিশ্চয়ই সবার ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়ে গেছে, সেই সব কিছু জানবো। তার আগে আমি একটু শুরুতেই, আমাদের অনুষ্ঠানে প্রত্যেকটা মানুষই আসেন, আমরা সবসময় বলি যে আলোর দিকে সবাই যেতে চায়, অন্ধকারে যে কোনো কারণে হোক, যেভাবেই হোক মানুষগুলো জড়িয়ে পড়ে, তারা ঠিক জন্ম থেকে বা তাদের সেই শুরু থেকে তারা কেউ ইচ্ছে করে অন্ধকারে জড়াতে চায় না, সেদিকে যেতে চায় না, এবং যার ফলে অনুষ্ঠানটা আমরা শুরু করি প্রথম বেশ কিছু সময় তার যে ছোটবেলা, তার জন্ম নেয়া, তার পরিবার, সেই সব কিছু নিয়ে। আমরা একটু আপনার সেই ছোটবেলার কথাগুলো, আপনার পরিবারের কথাগুলো, কে কি ছিল, কোথায় বড় হয়েছেন, সেই সব কিছু শুনতে চাই।
প্রথম জীবনে আমি
একটু যদি মাইক্রোফোনের একটু কাছে আসেন। জি,
প্রথম জীবনে আমি যখন ছোট,
আচ্ছা আমরা একটু দিচ্ছি, জি বলুন।
প্রথম জীবনে যখন আমি মা বাবার সাথে একসাথে দেশের বাড়িতে থাকি। তখন দেশের বাড়িতে থাকি, ওখানে আমার বাপ আমার আম্মুর সাথে বিভিন্ন বিষয়ে ঝগড়া হতো। তখন বাড়ির থেকে বাইরে এসে পড়ি। তখন তখন বিভিন্ন জায়গায় আমি রাস্তা রাস্তা হাঁটি। ছোটবেলা যখন একদম ছোট, তখন আমি অনেক কষ্টের বিনিময়ে মানে আমি রাস্তা দা যাইতে যাইতে এ পর্যন্ত, ছোট যখন আমি ছিলাম তখন মা বাবার সাথে আমার মা বাপ খারাপ ব্যবহার করত। তখন আমি খারাপ ব্যবহার করত, তখন বাড়ির থেকে বাইরে পড়তাম। বাইরে আসা বিভিন্ন জায়গায় আমি মনে করেন রাস্তায় ফুটে বিভিন্ন জায়গায় ছিলাম। ছোটবেলার ঘটনা। তো ছোট যখন ছিলাম তখন ছোটবেলা আমি এক জায়গায় যেতে যেতে এক হোটেলে কাজ করি। প্রায় 6 বছর পর্যন্ত হোটেলে কাজ করি। সদরঘাট যখন ছিলাম তখন ওখানেও হোটেলে ছিলাম। হোটেলে থাকতে, ছোটবেলা হোটেলে যখন থাকি তখন মনে করেন ওয়াজঘাট থাকি, ওই জায়গায় ছিলাম।
হোটেলে কি করতেন আপনি?
হোটেলে বিভিন্ন মেসিয়ারি করতাম। তো কখনো গ্লাস দিয়ে মানুষকে পানি দিতাম, প্লেট ধুইতাম,
হোটেল বয়ের যে কাজগুলো আছে।
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা,
তখন বয়স কত হবে? 6 বছর হবে। তখন এখান থেকে ফটকুরা এক লঞ্চ উঠলাম। লঞ্চে গিয়ে চা বিক্রি করছি। লঞ্চে চা বিক্রি করছি। ওখানে 5-6 মাস ছিলাম।
আচ্ছা,
5-6 মাস থাকার পরে এসে পরে আল্লাহ গেলাম কাঠমিস্ত্রি কাজে। কাঠমিস্ত্রি কাম করলাম। ছোটবেলা মার কাপড়ের ঘাটি নিয়ে আইসা করছিলাম। কাপড়ের ঘাটি নিয়ে আসার পরে কাপড় বেচা খাওয়া দাওয়া টাকা পয়সা সব খরচ হয়ে গেছে। খরচ হওয়ার পরে এখন কই যাব? রাস্তায় ঘুমাই রাস্তায় থাকি। পরে কাঠমিস্ত্রি কামে গেলাম। একজনে বলল যে কাঠমিস্ত্রি কাম করলে কিছু টাকা উপার্জন করে চলতে পারবা।
ছোটবেলা মানে এটা কত ছোটবেলার কথা বলছেন আপনি?
তখন 10 বছর।
আচ্ছা, 10 বছর বয়সে আপনার এই খেয়ালগুলো কেন হলো যে আমাকে বাইরে যেতে হবে, নিজের ইনকাম করে তারপর জীবন যাপন করতে হবে, খেতে হবে?
আমার মা ছোটবেলা আমারে বাপের থেকে নিয়ে এসে পড়ছিল।
আচ্ছা,
ছোটবেলা নিয়ে এসে পড়ার পরে হেসে আমি আমার মার কাছেই থাকি। আমার মা কাপড়ের ব্যবসা করতো। তখন থুয়া থুয়া যাইতো গা বিভিন্ন জায়গায়। তখন আমি মনে করেন তখন 10 বছর ছোটবেলা আমি বহুত কষ্ট করছি। হেসে পড়ালা আপনার কাপড়ের ঘাটি নিয়ে এসে পড়তাম। ও মায়া আমার মারতো লেখাপড়া করি না ঠিক মতন। লেখাপড়ার ভিতরে ছোটবেলায় যেরকম করে আর কি ওরকম ছিলাম, মায়া মারতো, দুটা দুটি মারতো। আপন মাই নই যে বাপের কাছ থেকে নিয়ে এসে পড়ছিল। তখন এসে দিশা মাইসা না পাইয়া ওই কাপড়ের ঘাটি লইয়া পড়তাম মার।
এটা কি মানে মায়ের প্রতি রাগে নাকি?
হ্যাঁ, মার প্রতি রাগ, খুব রাগ ছিল। এসে কি করুম? তখন এই কাঠমিস্ত্রির কামে লাগি। ওই যে ছয় মাস যদি থাকি রাস্তায়, আবার তিন মাস থাকি বাড়িতে বাড়িতে এরকম ভাবে থাকতে 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 পড়ালা খুব কষ্টে মার থেকে আইসা পড়তাম। খালি মারতো, মারলে পরে বাসার থেকে বাইরে আয়া পড়তাম। বাইরে আয়া ওই যে এক জায়গায় যে জায়গায় চিনতো ওই জায়গায় আর যাইতাম না, অন্য জায়গায় যেতাম গা। ওই জায়গায় যেতাম গা। পরে একদিন এক সেলুনের ভিতরে ওই কাপড়ের গাঁটটি নিয়ে যাই, সেলুনের ভিতরে কাপড়ের গাঁটটি নিয়ে যাই, ও কাপড় মোপড় বেচা, পরে টাকা পয়সা আমাকে দিছে। পরে যখন টাকাটা খাওয়া শেষ হয়ে গেল গা, তখনই ওই কাঠমিস্ত্রির কামে গিয়া লাগি। তখন ওই জায়গায় কাঠমিস্ত্রির কাম করি প্রায় পাঁচ ছয় বছর ওই জায়গায় থাকি। পাঁচ ছয় বছর কাঠমিস্ত্রি কাম করছি, এবং হিন্দু কইরা একটা সুমন কইরা নাম ছিল, ওর মামার হেনেই থাকতাম। থেকা কাজ কেউ শিকার পরে এসে পড়ালা পাঁচ ছয় জন বন্ধু বান্ধব হলো। পরে কইলাম যে চলো ইন্ডিয়া যাব।
কেন ইন্ডিয়া গেল?
ছোটবেলার মন পাঁচ ছয় জন হয়েছি ইন্ডিয়া দেখুন কিরকম,
ঘুরতে ঘুরতে
হ্যাঁ ঘুরতে যাব। তো পাঁচ ছ জন গাজিরোগড় উঠলাম, কলা লইলাম। গাজিরোগড় ওঠার পরে হেসালা পাঁচ ছ জন এই গাজিরোগড়ে তিন একদিন লাগে দুই দিন লাগে ওই জায়গায় যেতে। তো আমার সাথে আমরা তো রাস্তাঘাট চিনি না, রাস্তাঘাট চিনে এসে পড়ালা।
আপনার দেশের বাড়ির কথা বললেন?
নারায়ণগঞ্জ।
আচ্ছা, তারপর
পড়ালা রাস্তাঘাট চিন না, ওই গাজী রোকের থেকেই একজনের লোক পরিচয় যে উনি আমাদের বেনাপোল থেকে ইয়া ইন্ডিয়া নিয়ে যাবে, বর্ডার পার করে দিব। পরে এক ছেলের কাছে টাকা পয়সা ছিল প্রায় দশ বিশ হাজার টাকার মতন, বিশ হাজার টাকার মতন ছিল, বিশ হাজার টাকা ছিল, বিশ হাজার টাকা ছিল। এসে পড়ালা ওই বিশ হাজার টাকা লইয়ে ওই গাজীর ওকে ঢুকলাম। ওঠার পরে ওখানে ওই জায়গার থেকে একটা বাটপার মানে সেট খাইছি। ওই বাটপারে বললো যে আমাদের নিয়ে যাবে। তখনও জানতাম না যে ব্যাপারটা, যে পাঁচ ছয় দিন ইয়া একদিন সারা রাত ছিল আমাদের সাথে, কিন্তু টাকা পয়সা নেয় নেই। তো বেনাপোল থেকে ইয়া খুলনার থেকে বেনাপোলে নিয়ে গেল। বেনাপোলে নিয়ে এক বাড়িতে জুতা কাপড় চোপড় যা ছিল সব যার যার যা ছিল আর কি, টাকা পয়সা ছাড়া সব কিছু ওই জায়গায় থইলাম। টাকা ভাঙ্গাইতে হইব, টাকা ভাঙ্গাইতে হইব। টাকা ভাঙ্গানোর জন্য কেমনি কি করি? ওই বিশ হাজার টাকা টাকা ভাঙ্গানোর জন্য হেসে পড়ালা এই ওই যে যে আমাদের সাথে গাজী রকেটে ভাব হয়েছে পরিচয় হয়েছে। তখন ওনার কাছে এই টাকা গুলা দিলাম, যে বাংলাদেশ সেটা ইয়া ইন্ডিয়ান টাকা আইনা দিলে আমাদের যেতে পারবো আমরা। তখন ইন্ডিয়ান টাকা দিলাম, ইয়া টাকা গুলা দিলাম। দেওয়ার পরে দুই ঘন্টা খাড়াই রয়েছে, আমাদের বললো যে এখানে খাড়াও, আমি টাকাটা ওখানে গেলে তো বিএসএফ আছে এরা হয়তো সমস্যা করতে পারে, তোমরা এখানে খাড়াও, আমি টাকা গুলা ভাঙ্গাই আনি। ছোটবেলার মন হেসে পড়ালা।
আচ্ছা, এই যে হেসে পড়ালা এটার মানে কি? মানে অনেকের যারা লিসনার আছেন তাদের জন্য, যাদের সুবিধার জন্য আমরা একটু মানে এটার মিনিংটা কি সেটা যদি জেনে নিতে চাই পারি আর কি। তারপরে কি হলো এটা নাকি? আচ্ছা, আমার মনে হয় যে লিসনার যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে আঞ্চলিকতার একটা ব্যাপার সবসময় থাকে। তো যারা কমিউনিকেশন করছেন আমাদের সাথে ঢাকা এফএম 90.4 এখন যারা শুনছেন, এটা হতেই পারে কারণ আমাদের এখানে যারা অতিথি হয়ে আসেন তারা একেবারেই সহজাত ভাবে আসেন, সহজ করে কথা বলেন, এবং এই পুরো অনুষ্ঠানটি আপনাদের জন্য সরাসরি আমরা প্রচার করি ঢাকা এফএম 90.4। আরেকটা বিষয় একটু বলতে চাই আমি, তারপর আবার আমাদের অতিথি হাইপার হবি তার কাছে যাব, জ্যোতিষ রাজ হাইপার হবি। নামটার মধ্যে একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা আবারও অতিথির কাছে যাব। তার আগে যে জিনিসটা বলতে চাই, যে যারা সবসময় ভাবেন যে যে মানুষটা কথা বলছে তাকে আমরা কোনোভাবে দেখতে পারবো কিনা, সেই দেখতে পারার ব্যবস্থাটা ফেসবুক আমাদের জন্য করে দিয়েছে। আপনি ফেসবুকে আসতে পারেন, ফেসবুকে এসে যে কাজটি করতে পারেন, আপনার মনের ভিতরে এটা শুনতে শুনতে অনেক ধরনের কথা তো আসবেই, এটাই স্বাভাবিক। আপনি এসে আজকের অতিথি হাইপার কবিতাকে দেখতেও পারেন, তিনি স্টুডিওতে বসে একেবারে সরাসরি যে বসে আছেন, এরকম একটি ছবি আমরা বরাবরের মতো কিন্তু আপলোড করে দিয়েছি। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানেই আছে। ওকে, এবং এছাড়া কিন্তু আপনি সেখানে এসে লাইক করতে পারেন, পোস্টটি শেয়ার করে দিতে পারেন, কমেন্ট তো অবশ্যই করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি SMS করেন, 16260 এই নাম্বারটি আপনার জন্য আছে, SMS করলে সেটাও পড়ে দেবো, আপনার যে কোনো মূল্যায়ন যে কোনো কিছু। অনুষ্ঠানটির জন্য কিছু মানুষ ধন্যবাদের খুব বেশি দাবিদার, প্রথমত প্রডিউসার সাদিক সামি, এবং অবশ্যই ধন্যবাদের দাবিদার এই অন্ধকারের গল্পের টিমে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম করে অক্লান্তভাবে সেই নিরলস কাজের মাধ্যমে এই অতিথিদের আমাদের সামনে নিয়ে আসেন, টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ সবাইকে। আর আপনাদের সাথে আমি ইভন অনেকটা সময় জুড়ে থাকবো, যারা আমাদেরকে নিয়মিত শোনেন এরকম অনেকেই জয়েন করে ফেলেছেন, আপনাদের কথাবার্তাগুলো নিঃসন্দেহে পড়বো। আমরা আবারও ফিরে যেতে চাই আমাদের অতিথি আজকের জ্যোতিষরাজ হাইপার হবি ভাই, বলছিলেন আপনি, তারপর
পরে টাকাগুলো দিলাম, টাকা দেওয়ার পরে আমাদের বললো এখানে খারাও, বাড়ির থেকে যে বাড়িতে জিনিসপত্র গুলো থুয়েছি, কাপড় চোপড় জোতা মোতা বিভিন্ন জিনিস এক বাড়িতে থুইছি, ওখান থেকে আপনার কমসে কম আধা ঘন্টা লাগবে ওই জায়গায় যাইতে, বর্ডারের পাশাপাশি,
মানে বর্ডারের পাশাপাশি,
হ্যাঁ বর্ডারের পাশাপাশি এসে পড়ালে আমাদের খাড়া করাই থুয়ে গেল, এই যে খাড়ায় রয়েছি দুই ঘন্টা দেড় ঘন্টা খাড়ায় রয়েছি, কিন্তু সে তো আসে না, যাতে টাকা দিলাম যার লগে আমাদের পরিচয় হইলো গাজী রকেটে, পরিচয় হইল তো ওখানে বুঝতে পারি না। একদিন ওই রাত্রে আমাদের লগে ছিল, কিন্তু ওদুনকা নিলে টাকা নিতে পারত, ওই বিশ্বাস কইরা আমরা ওনার কাছে টাকাটা দিলাম, ঠিকই টাকা দিছি, এক ঘন্টা খাড়াই রয়েছি কিন্তু উনি আসতেছে না। পরে কি করব চরে চিন্তা ভাবনা কইরে হেসালো ওই বাড়িতে গেলাম, যে বাড়িতে কাপড় চোপড় থুইছি, ওই বাড়ির কাপড় চোপড়ও ওই যে ছেলেটা আমাদের সাথে গাজী রকেটে পরিচয় হয়েছে, উনি কিন্তু আমাদের ছয়জনের ভিতরে, আমরা ছয়জন গেছিলাম, উনি কিন্তু আমাদের লোক না, ওনার লগে পরিচয় হয়েছে ওই গাজী রকেটিং। পরে টাকা নিয়ে আসতেছে না, তখন ওই বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখি ওই বাড়ি তো কোনো কাপড় চোপড় জোতা মোতা যা কিছু যা ছিল কিছুই নেই, সব বলতেছে কি ওই মহিলা যেন ওই যে আপনাদের লগে আরেকজন ছিল উনি সব নিয়ে গেছে। তখন আমরা কি করব, একজনের কেউর কাছে টাকা বসা নাই, তো প্রায় তো সারা তিন চার ঘন্টা মনে করেন আমরা ক্লান্ত, খাবার নাই, কোনো টাকা বসা নাই, কোনো কিছুই নেই। পরে কি করলাম, বেনাপোল ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে মিনিস্টানে গেলাম, ওই জায়গায় গিয়া কেউ কইতাছে হোটেলে কাম করব, আবার কেউ কইতাছে যে না বাড়িতে চলে যাব, আবার কেউ বলতাছে না আইসি যখন বাড়িতে আর ফিরা যাব না, মা বাবাই যদি আবার বকে এর জন্য আমরা যাব না। তো এই দুই তিনজন আর কি সিটটা বিটে গেছে, কেউ হোটেলে, একজন হোটেলে চাকরিও করতেছে, আবার আরেকজনে ইয়া হোটেলে কাজ লইছে গিয়া। পরে বাসের ছাদে কইরা বহুত কষ্ট মষ্ট কইরা কুয়া মুয়া আসলাম কই আরিচা ঘাটে আসলাম, আরিচা ঘাটে আইসা গেছি কিন্তু গাজী রকেটে, আইতাছি কন্দা আবার বাসের রাস্তায় আইসা, তখন আরিচা আইয়া আরেকজনে কয় আমি বাড়িতে যাবো না, বাড়িতে গেলে আমার মারব, পরে আল্লাহ আরেকজন হোটেলে চাকরি লুয়ে লইল, চাকরি করব। পরে আমরা ওই জায়গায় যে ওই বেনাপোল থেকে স্টার্ট করছি, কেউ মানে খিদায় মানে একজন অস্থির। পরে কি করবো, আমি কই তোমরা এখানে বসো দেখি, কিছু আনতে পারিনি তো, এক দোকানে গিয়ে একটা রুটি চাই দেয়, ছোট তো আমরা, তখন আরেক দোকানে একটা রুটি চাই গিয়া দেয়, ওই একটা রুটি আই না ছয় জনে মিল্লা খাই। খাইতে খাইতে মনে করেন এসে এই ওখানে যাওয়ার পরে এসে বাসের ছাদে কই আমি উঠলাম, উঠা গাবতলি পর্যন্ত আসলাম। গাবতলিতে আইসা অনেক খিদায় তো একটার যান বাইরে জিতাছে গা, আবারও কি করলাম আটতে আটতে বিকা করতে করতে আইলাম। ওই যে পেটে খিদা, বাসে যা আমার টেকা বসে নাই, এমনি তো বাসে সাদা গুড়া ডাইরেক্ট বাসে আইসি ওইটা নিতে পারে, লোকাল বাসে টেকা চাইলে করতে দিব। পরে হাঁটা শুরু করলাম, গাবতলি থেকে হাঁটা শুরু করলাম, হাঁটতে 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 কীর্তনে দুইটা রুটি আনি, কীর্তনে একটা কেক আনি, কেউ পাঁচ টাকা দেয় কেউ দুই টাকা দেয়, দিলে যখন দেখা যায় পঞ্চাশ টাকা হয় তখন একটা কিছু দিয়া ওই কিছু কিনা খাই, ওদের মন থাকবো আর কি। এই ব্যাপারগুলা যেন অন্য কেউ কিন্তু কিছু চায় না, সবকিছু মানে ওই আমি বিক্রয় করে ওই রকম ভাবে আইনা অগরে তিনজনে খাওয়াই। পরে আইতে আইতে এসে পরে এলা আপনার ফার্ম গেটের এদিকে আসলাম, আসার পরে একটু পেটটা ঠান্ডা হয়েছে, পরে এলা পরে বন্ধু বান্ধবের নিয়ে হেসালা ওই গাড়িতে এক গাড়িতে উঠি, উঠা যাত্রা বাড়ি আসি। তো ওই যে ছেলেটা আবার ওই হিন্দু সুমন কইরা নাম, ওনার মা থাকে আবার এই যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থাকে, হেসে পরে আল্লাহ ওনাকে ফোন দেওয়া হলো, হেসে ওখান থেকেও মানে ফোন দিতে আছে ওনার মার কাছে, যেন আপনার পোলা এটা করছে পাঁচজন ছয়জন মানুষ নিয়ে ছোট ছোট পোলা পাই নিয়ে লুয়ে গেছে, ওর উপরেও চাপ পড়ছে খুব। চাপ পড়ার পরে হেসে আল্লাহ ওনার মার কাছে আসলাম, ওই বন্ধু যে সুমন ওর মার কাছে আইসে হেসে পড়া ঘটনা হিস্টোরি বললাম, যে এই অবস্থা তিন চারজন কিন্তু আমরা ছয়জনের ভিতরে মনে হয় তিনজন থুয়ে আয়া পড়ছি, তিনজন কামে লেগে গেছে আর তিনজন আমরা আয়া পড়ছি। হেসে পড়া আল্লাহ ওর মা বলল যে না আচ্ছা ঠিক আছে, তো ওই আসিলাম নবীগুঞ্জ বন্দন নবীগুঞ্জ ওই পার আসিলাম, নবীগুঞ্জ থাকার পরে হেসে আল্লাহ ওই মার কাছে ঘটনা সম্পূর্ণ কিছু বলল, বলার পরে ওই একটা বন্ধুর নাম ছিল সুমন ইয়া সেলিম, ওই সেলিমে পরে এসে ওর বাড়িতে ফেরত দেওয়া হয়, আর ওই এলাকায় তখন আমি যাইতে পারুম না, ওই এলাকায় যাইতে পারুম না, এসে পরে আল্লাহ আমারে সুমনে সুমনের কাছে রাখলো, কই থাকুম কই খামু কই কি করুম। পরালা ওই যাত্রাবাড়ি এলাকায় এক বাঙালি দোকান ছিল, ওই বাঙালির দোকান আমার,
আপনি কি মানে বাসা থেকে পুরোপুরি বের হয়ে গেছেন বাসায়?
হ্যাঁ, আমি ছোটবেলা থেকে ওই যে ছয় মাস থাকি বাসায় বাড়িতে, আবার ছয় মাস দেখা যায় কোনো হোটেলে চাকরি করি বা হোটেলেই বেশিরভাগ চাকরি করছি, লঞ্চ ছিলাম প্রায় তিন চার বছর লঞ্চে ছিলাম, লঞ্চে চাপ বিক্রি করছি। তো পরে আল্লাহ ওই সেলিম রে ওই নবীগঞ্জ পাঠাই দিল, পরে আল্লাহ ওই যে আমার ওই যে বাঙালির দোকানে এসে আল্লাহ এক জাহাঙ্গীর ভাই করে নাম ওনার কাছে আমারে দিল, পরে আল্লাহ ওই দোকানে থাকে ওই দোকানেই খাই, ওই দোকান থেকে ওই নিয়া নিয়া কুটকুটি বেশি আইসক্রিম বেশি এগুলা বেচতে 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 এসে আল্লাহ এক পর্যায়ে প্রায় তো তিন চার মাস পাঁচ ছয় মাস বেশি আর কি, পরে আচার বেচলাম কয়দিন, আচার বেচার পরে এসে একজনা বলল যে লটারি গাড়ি একশো টাকা দুশো টাকা দেয় লটারি গাড়িতে যাইবানি, ওই যে দশ টাকা চল্লিশ লাখ সারাদিনে দুশো টাকা। তো দুশো টাকা এসে পড়ালে একদিন গেছি, একদিন গিয়া ভালোই লাগ যায়।
ওটা কি বিক্রির উপরে যায়, এতগুলো টিকিট বিক্রি হলে টাকা নাকি বললেই টাকা?
না আমি ভ্যান চালাইতাম আর কি।
আচ্ছা আচ্ছা,
ভ্যান গাড়ি চালাইতাম। তখন হেসে পড়ালা, পরের দিন ড্র, পরের দিনই ড্র।
আচ্ছা ড্র, হ্যাঁ।
তখন বলতাছে যে ভাই আপনি তো একদিন কাজ করছেন, আপনি একটু কালকের দিনটা তো লটারি, যেমন হোক আপনি আইসা বইলেন। আচ্ছা, পরের দিন রাত্রেবেলা বাসায় যখন ফিরি, ওই বাঙের দোকানে আই থাকি, বাসা নাই, বাঙের দোকানে থাকি। পরে এক বন্ধুর লগে ওই যাত্রাবাড়ি আরদের হেন্দা, তো এই যখন বর্তমান যে আরদ হয়েছে ওখানে তো গন্ধ ছিল খুব, ময়লা আবর্জনা আছিল। তখন হন্দা হাইটে যেতাছি, ওখন কিছু মানুষ ধরছে আর কি, যেন তোরা চিন্তাই করস।
আচ্ছা,
তোরা চিন্তাই করস, তোরা উদুনকে হেন তেন এই যে বাসের বহুত কিছু চুরি হয়েছে এগুলো সব তোরা করছস, রাত্রে নিয়ে সারা রাইতে আমাদের বাইন্দা তুইয়া দিল।
আচ্ছা,
উনি বলতাছে যেন ইয়া ই পুলিশ, কি পুলিশ জানি, ওই পুলিশের পরিচয় দিতাছে যে যা আছে সব বাইর কর, তোরা কি কিনিসস তোকে মারুম না কিছু করুম না। পরে সারা রাইত বহাই তুইল, তুই কষ্ট করতে হেসে এলা, সারা রাইতে কষ্ট করলাম। পরের দিন ও আমরা দুইজন ছিলাম লটারি গাড়িতে, দুইজন গেছি, দুইজন গেছিলাম। তো একজন ওই আমরা ওই দুজন রেই বাইন্দা তুইছে সারা রাইত, আমরা দুইজন ছিলাম সারা রাইত বাইন্দা তুইয়া দিছে। এসে পরে এলা ঘুমে একজনের চোখ, সকালবেলায় এসে এলা একটা রুটি দিয়া খাওয়ায়, এসে পরে এলাম গো সেটা দিছে। পরে ওই তো লটারি গাড়িতে যাইব না, আমি তো যাইতেইব যেহেতু জবান দিছি ওই জায়গায়। পরে এলা গেলাম, ওই ঘুমায় ঘুমায় গাড়ি চালাই রামপুরা, রামপুরা আমারে বসায় রাখলো। ইয়া চালাইতেছি, চালাইতে চালাইতে দেখা যায় আমি ঘুমায় পড়িয়া জায়গা। তখন আমার ওই জায়গায় গাড়ির উপরে ভ্যান গাড়ি, তো ভ্যান গাড়ির উপরে এক ঘন্টা আমারে বসায় রাখলো, ইয়া শোয়া রাখলো যে এক ঘন্টা তুমি ঘুমাও যেহেতু তোমার অবস্থা কাহি। ওই থেকে মানে উনি ওস্তাদের মতনই, তখন বহুত কষ্ট করছি দেখছে, আর উনিও আমার কষ্টটা বুঝা নিয়েছে।
আমরা আপনার সেই কষ্টের কথাগুলো শুনবো, ধীরে ধীরে আমরা আপনার মূল ঘটনার দিকেও যাব। যারা আমাদেরকে শুনছেন তারা সবাই মূলত সেখানে সেই ঘটনা শোনার অপেক্ষায় আছে। আমি আরেকটি বার বলতে চাই, যারা খানিকটা পরে টিউন ইন করলেন, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4 ইমান আপনাদের সাথে আছি, আপনাদেরকে জানাতে চাই অন্ধকারের গল্প তো চলছে, অনেকটা রাত পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আজ আমাদের সাথে আছেন জ্যোতিষরাজ, তাকে আপনি অনেক নামে বলতে পারেন, অনেকেই প্রতারক বলেন, ভণ্ড বলেন, আবার কেউ কঠিন বিশ্বাসে তার কাছে চলে যান, এরকমটা তো আমাদের আশপাশে ছড়িয়ে আছে অনেক জায়গাতেই। এবং তিনি সেই ভেতরকার কথাগুলি, অন্ধকারগুলির কথাগুলি নিজেই স্টুডিওতে এসে সরাসরি আপনাদেরকে বলছেন। নতুন ঘন্টায় ফিরব, জাস্ট একেবারে কয়েকটা সেকেন্ডের হয়তো একটা ছোট বিরতি বলা যাবে না, আমি এখনই ফিরছি। আশা করছি আপনি টিউন ইন করে থাকবেন ঢাকা এফএম 90.4, এবং ফিরেই নিশ্চয়ই আবার অতিথির কাছে যাব। আর যারা আমাদেরকে লিখতে চান লিখতে পারেন 16260 নাম্বারটিতে, ফেসবুকে আসতে পারেন, দেখতে পারেন অতিথিকে facebook.com/ঢাকা FM 90.4, সার্চ করবেন আমাদের ফ্যান পেজটি পাবেন।
ফিশন টাইম চেক, এখন সময় রাত 11টা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়ে এলো স্টাইলিশ ওয়াল ফিনিশ রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 200+ হৃদয় কারা ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্কল, স্প্ল্যাশ, ফ্লোরাল, পেটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। রক্সি ফিউশন, স্টাইলিশ ওয়াল ফিনিশ।
সবাইকে স্বাগত জানাচ্ছি, ইভানকে শুনছেন আপনারা এবং অন্ধকারের গল্প নিয়ে আমরা রোববার রাতে হাজির হই আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। এবং যারা আমাদের সাথে এখন টিউনিং করে আছেন, চাইব যে অনেকটা রাত আপনি জাগুন, কারণ আজ আমরা এমন একটি বিষয়ে ভেতরকার সত্যি কথাগুলো শুনছি এবং সেই রিলেটেড একজন মানুষের সাথে যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন। অলরেডি যারা আমাদেরকে টিউনিং করে শুনছেন তারা সবাই জানেন আজ আমাদের সাথে আছেন যদুইশ রাজ হাইপার ববি, এবং তার সাথে আমরা কথা বলছি। পাশাপাশি আপনাদের কথাবার্তাগুলো কিন্তু শেয়ার করতে চাই, সবকিছুই জানাতে চাই। তার আগে বলি কথাটি যে আমরা সব সময় বলি আমরা পুরো অন্ধকারের গল্পের যে টিম আছে, প্রোডিউসার সাদিক সামিন ধন্যবাদ অবশ্যই তার জন্য প্রাপ্য, এবং যে টিম মেম্বার আছে মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ আর অনেকে, সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। স্পেশালি ঢাকা এফএম 90.4 এই যে অপরচুনিটিসটা এই স্টুডিওর মাধ্যমে এরকম একটি আয়োজন আপনাদের জন্য একেবারে নিঃস্বার্থভাবে একেবারে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করা চ্যালেঞ্জিং একটি সেই প্রয়াস আমরা কন্টিনিউ করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। শুধুমাত্র আপনাদের ভালোবাসা আমাদের সম্বল, সেটাকে আমরা ফুয়েল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সাথে যারা আছেন আমরা সবসময় একটা কথা বিনীতভাবে আপনাদেরকে বলি, যে মানুষগুলো এখানে কথা বলেন তাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলেন আমরা সেই বিষয়গুলো শুধুমাত্র এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি, তুলে ধরি। সেই পুরো বিষয়টার উপরে কোন ধরনের সিদ্ধান্ত, সমাধান, আদেশ কিংবা উপদেশ আমরা দেবার অধিকার রাখি না, সামর্থ্য রাখি না, সাহস করি না, স্পর্ধা দেখাই না, শুধুমাত্র তুলেই ধরি। বাকি সবকিছু মূল্যায়ন সেটা আপনার বিবেক দিয়ে, আপনার মূল্যবোধের জায়গা থেকে আপনিই করবেন বন্ধু। ওকে, আমরা আজকের অতিথির কাছে আবারও ফিরে যাব, খুব একটা কথা বাড়াবো না, আজ আমরা সবাই তার কথাগুলি শুনতে চাই। হবি ভাই, আমরা তারপর শুনছিলাম যে আপনি ঢাকায় এলেন এবং ধীরে ধীরে অকারণে আপনাকে পুলিশ পরিচয়ে অনেকটা বলা যায় যে বেঁধে রাখা, সেভাবে একটি কষ্টের সময় কাটলো। তারপর ধীরে ধীরে আমরা সামনের দিকে শুনতে চাই এবং পাশাপাশি এটা শুনতে চাই আস্তে আস্তে করে যে আপনার এই জ্যোতিষশাস্ত্রের প্রতি আকর্ষণটা কেন, কিভাবে হলো, কিভাবে আপনি আগ্রহী হলেন, সবকিছু শুনতে চাই।
যখন এসে পরে আল্লাহ পরে যখন আসলাম ইয়ের ভিতরে ওই গাড়ি ভিতরে শুয়ে আছিলাম, এসে উনি আমাকে গাড়িতে অনেকদিন লটারি বিক্রি করলাম, লটারি বিক্রি করার পরে যে ঘটনাটা, লটারি পরে আমাদের আসে একটু মলম, মলম মলম বিক্রি করতাম, মলম বেচতে প্রায় ওখানে মলম বেচলাম, লটারি লটারি গেলে গা মলম বিক্রি করি, ওই মলম বিক্রি করতে 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 প্রায় 5 বছর করলাম, মলম বিক্রি করলাম, মলম আর লটারি এগুলা বিক্রি করার পরে
5 বছর
এখানে গেল। 5 বছর, 5 বছর পরে এসে ওই কাশপুর, কাশপুরেও ছিলাম অনেকদিন, কাশপুরে এসে থাকার পরে পরে একদিন চট্টগ্রাম গেলাম, চট্টগ্রাম গেলাম, ওখানেও ইয়া মলম বিক্রি করি। তখন আস্তে আস্তে এক ভাইয়ের লগে পরিচয় হইল, ক্যাম্বাসার, নাম হইল সিদ্দিক ভাই। সিদ্দিক ভাইয়ের কাছে যাওয়ার পরে যেন ভাই আমি তো হাইটাইটটা বিক্রি করি, এখন তো গাড়ি সাইডও হাইটাইটটাও বিক্রি করতাম, তো হাঁটতে হাঁটতে দেয়া যায় সারাদিন হাঁটন লাগে, যদি একটু বসা কাজ পাইতাম তাহলে ভালো হইতো। উনি আবার এই এই হালুয়া ঠুলুয়া বিক্রি করত, হালুয়া বিক্রি করতো আর কি। তো ওনার সাথে অনেকদিন ধরে মানে কি 3 বছর ধরে পরিচয়, পরে আমার একজন একজনের কাছে দিল যে না ইয়া আংটির কাজটা বসে বসে কাজ করতে পারবা, তা আংটি বিক্রি করলাম। এই আংটির ভিতরে এসে পরে আলা এক ওস্তাদের সাথে আমাকে দিল, তো অতিবাসে তো উনি তো মজমা গইরা আংটি বিক্রি করে, তো আমি বানায় বানায় দিই, অষ্টধাতু, অষ্টধাতুর আংটি এগুলা বানায় বানায় আস্তে আস্তে চালু হইলাম। তখন চালু হওয়ার পরে উনি যে কথাগুলা বলে এই কথাগুলা কেস করলাম, যে সরু সরাই যেভাবে পড়ে মানুষ ওইভাবেই ওইটা সরু সরের মতন পড়ে।
আচ্ছা,
দিয়ে ওই একই কথা এখন অতিভাষে যে কথাটা বলতেছে পড়ো, ওই আবার যদিও মজমা করে ওরকম একই কথা বারবার সরু সরের মতন পড়ে এইভাবে আর কি। তো ওনার সাথে প্রায় 7 মাস ছিলাম, 7 থেকে 8 মাস, আট মাসের ভিতরে ওনার সাথেই আসি 8 মাস ধরে, বাড়িতে আর আসি না বা ওই যাত্রাবাড়িও আসি না। এই চিটাং থেকেই পরিচয়, ওই জায়গায় ওনার সাথেই আমারে লাগাই দিল। আর আমার মলমের দোকান মোকান যেগুলো ছিল, যে মাল সামানা ওগুলো আমি নিয়ে নিলাম, একলগে নিয়ে পরে গেলাম ইয়ে এই শান্তাহার, বগুড়া শান্তাহার নগাঁও ওনার বাড়ি। ওনার থেকে ওই দিনাজপুর গেলাম, দিনাজপুর গিয়ে ওখানে মজমা করলাম। এগুলো ওই যে অষ্টধাতুর আংটি বানায় বানায় বিক্রি করে, অষ্টধাতুর 8টা ধাতুর কি কাজ হয়, কি কাজ করে।
আচ্ছা, এটা কি আপনি ধীরে ধীরে মানে আপনি শিখলেন, মানে ধীরে ধীরে শিখতে শুরু করলেন?
শিখতে শুরু করলাম।
আচ্ছা, কি কি ভাবে মানে কিভাবে শেখালো সেই ধাপগুলো আমরা একটু যদি শুনি আপনার কাছে।
প্রথম মনে করেন এই মজমার যে আড়িটা যেগুলো করতে হয়, প্রথম সিরিয়ালে যে মনে করেন 8টা ধাতুর নাম বলা হইল, 8টা ধাতুর নাম বইলা হেসে পরে আল্লাহ ওস্তাদের কাছে দিয়ে দিলাম।
8টা ধাতুর নাম কি বলতে পারবেন এখন
ওস্তাদ?
আপনি 8টা ধাতুর নাম এখন?
হ্যাঁ,
শুনি আমরা।
সীসা, তামা, লোহা, পিতল, রাং, রূপা, দস্তা, ভারত।
আচ্ছা,
এই 8টা, এই 8টা ধাতু কি কি কাজ করে। যেমন সীসা, সীসাটা যেমন শনির কাজ করে, শনির জন্য করতাম। যে মুসলমান ধর্মে যেমন শনিটা অর্থাৎ
মানে বিপদ আর কি,
ইন্দ্রনীলা পাথরের বিকল্প ব্যবস্থা হইল সীসা। যে ইন্দ্রনীলা পাথর কিনতে গেলে বর্তমান 48,000 টাকা লাগে, সকলকে দিয়ে পড়া সম্ভব না। ইন্দ্রনীলা পাথরের বিকল্প কাজ করবে সীসা। আচ্ছা, তামা, বাতে চাবানি কামরানি দরা বেদনা থাকলে ভালো হয়, এবং রবি রেখা সানলাইনটা ক্লিয়ার করে, ইনকাম সোর্সের লাইনে যদি কোনো বাধা লেগে থাকে আল্লাহ যদি চায় এটা কাটবে। একটা মানুষের যদি রবি রেখা ক্লিয়ার না থাকে তার জীবন থাকে অন্ধকার। যেমন উনি টাকার পেছনে দৌড়াইল, টাকার পেছনে দৌড়াইল, টাকা ধরা দিল না, যদিও দেয় আয়ের থেকে বের সংখ্যা বেশি, 2 কদম আগে বাড়লে 4 কদম পিছনে নামে আসতে হয়। অর্থাৎ পোকরাস পাথরের বিকল্প ব্যবস্থা হইল তামা। লোহাবশ্য, যেমন লোহাটা বলতেছি যেমন এরকম ধাপে ধাপে এমনি এমনি যেতাম।
আচ্ছা, এগুলো মানে যখন আপনি শিখছিলেন আপনার কি মানে এগুলোর প্রতি আগ্রহ ছিল যে আমি এগুলো শিখবো বা তো ভালোই তো ছিল ব্যাপারটা?
আগ্রহ, খুব আগ্রহ ছিল যে আমি একটু বসে কাজ করব। সিদ্দিক ভাই এসে পড়ালা পরামর্শ দিল, কয়েকদিন ওনার সাথে ঘুরলাম, মানে চলার পথে কেমনে চলতে হইব ওইটা মানে শিখাইলো উনি। পড়ালায় ওই ওস্তাদের কাছে দিয়ে দিল,
আর এই পথে কিভাবে চলতে হবে সেটা সে শিখালো।
হ্যাঁ, এই পথে কেমনে শিখতে হইব। পরে আমি 8টা ধাতুর নাম বলি, পরে যেমন যে মেন মেন কথাগুলো আছে এই কথাগুলো আমার ওস্তাদাইয়া বলতো। তখন যেমন মানুষের হাতের মাপ দিল, এই মাপটা আমি নিলাম, মাপটা নেওয়ার পরে এসে আমি বানাই।
আচ্ছা,
অতিবাসে মাল পইরা যেত গা ইউই তো খুব একটা, হ্যাঁ, আংটি বানাইতাম।
আচ্ছা,
ওই পিতলের রিংটা ছিল আর ওই এরকম একটা ছেদ্র ছিল, ওই ছেদ্রের ভিতরে আমি ওই 8টা ধাতু এটার ভিতরে পইরা দিতাম।
আচ্ছা, ধাতুগুলো কোথা থেকে সংগ্রহ করতেন?
ধাতুগুলো কোনোটা আপনার মনে করেন এই ওই ফিশারি দোকানে, ঠিক আছে, এই দোকান থেকে এক দোকান থেকে যদি লইতাম সীসা, আর এক দোকান থেকে লইলাম পারদ, এমনি এমনি তামা, যেমন তামাটা তো মেকারের দোকানে পাওয়া যায়, মেকারের দোকানে যেতাম সীসা আনতে গেলে দেখা যায় ওই ব্যাটারির দোকানে যেতে হয়, নাহলে হাডরোর দোকানে যেতে হয়, এভাবে নিয়ে সংগ্রহ করতাম। পড়ালা উস্তাদের সাথে থাকতে থাকতে অন আমার আম্মু, আবার আম্মুর সাথে যোগাযোগ আছে মানে ওই মোবাইলের মাধ্যমে, মোবাইল আমার তো ছিল না, নাম্বার ছিল, তখন আসার জন্য বহুত বিয়া শাদি করাইব, তখন আমার বয়স কত, 22 বছর হবে এরকম হবে, তখন বিয়া শাদি করাইব, তখন আমি মার কাছে জামুক ওস্তাদের কাছে বললাম, আর উনি বলছিল যে কাজটা শিখাই দিব আমারে, শিখাই দিলে কাজটা শিখাই দিলে ওনার কাছ থেকে আমি বেতন নিব না, উনি আমার একটা দোকান বানাই দিব।
আচ্ছা, এর আগে বেতন হিসেবে কত নিতেন যখন তার সাথে এই স্ট্যান্ড
হিসেবে? প্রতিভাসতে কথা ছিল যে 100 টাকা করে রোজ দিব, পরে 7 মাস হয়ে গেছে, 7 মাসে প্রায় 12 কত, 7 মাসে 3000 টাকা মাসে, এর ভিতরে আমি মনে হয় যেন 1000 টাকা নিছি, 7 মাসের ভিতরে একটা টাকাও দেয়নি।
আচ্ছা,
পরনের একটা লুঙ্গি কিনমু কইয়া কিনেও দেয়নি, আজকে কিনা দিব নাহলে কালকে কিনা দিব, এরকম ই দেখাইত,
মানে আশা দিত আর কি।
পরালা 7 মাস পরে ওনার দোকানটা, তখন ওই বাড়ির আশেপাশে বন্ধু ছিল ওনার, ওস্তাদের বন্ধু ছিল, উনি বলল যে ঠিক আছে উনি তো দোকানপাট বানাই দিব না, আর বানাই দিল আর কি, 2000 টাকার মাল দিয়ে একটা দোকান কইরা দিতে পারবো, কিন্তু কইটা তো নরমাল হয়ে যাব, তুমি এক কাম করো, 7 মাসের বেতন যখন দেয় না তাহলে ওনার দোকানটা নিয়ে তুমি আয়সা করো।
এটা তার বন্ধুরা বলল?
হ্যাঁ।
আচ্ছা,
উনিও ক্যাম্বা স্যার, উনিও বলল। তো পরে যখনই দিল না, পরে আলা যখনই উনায় আমারে নিয়ে ঢাকা আইসা বলল, ওই শান্তার থেকে ঢাকা আইসা বলল, শান্তার থেকে ঢাকা আইসা বললাম, ঢাকা আইসা এসে পরে আলা যখনই ওই চকবাজার মালের প্যাকেট গুলো আনতে যায়, মাল আনতে যায় তখন এসে আলা এই ফাঁকে কি করছি, আমারে দোকান দিয়ে গেছে ওই এক পাশে কাশপুর, ওই জায়গায় দোকান দিয়ে গেছে, এসে পড়ালে আমি মাল বানায় বিক্রি করি, কতক্ষণ বিক্রি করার পরে অনেকক্ষণ পরে যখন দেই যেন আসে না, আস্তে করে দোকানপাট সব বন্ধ কইরা নিয়ে গেলাম খালাগো বাসায়।
দোকান বলতে কি, একটা চাদরের মধ্যে সব এরকম কিছু নাকি, মানে দোকান বলতে
একটা টেরাঙ্গের ভিতরে সবকিছু মালমল সব ওই জায়গায় পড়ে।
আচ্ছা, ওইটা নিয়ে যে কোনো জায়গায় আসলে বসা যায় ওই জিনিসপত্র?
হ্যাঁ, জিনিসপত্র।
ওইটা কি আপনার পাশের দোকান?
তখন কিন্তু পাথর মথর কোনো কিছু বিক্রি করি না, তখন ওই অষ্টধাতুর আংটি বিক্রি করি। পরালা ও ওনারা ওই বন্ধু বান্ধব, ওই যে আমার ওস্তাদের বন্ধু বান্ধব, ওনারা বলছিল যে তুমি কিন্তু এটা চুরি করতেছো না, তোমার যে 7 মাসের বেতন দেয় না, 7 মাসের যে বেতন দেয় না, এই বেতনটা কেমনে নিব বা একটা দোকান আমারে কইরা দিব উনি। তখন আল্লাহ খালার বাইতে নিয়ে গেলাম, খালার বাইতে নিয়ে হেসালা এক ভাই আছে আলমগীর ভাই, আর একটা নাম হইল এই আরেক ভাইয়ের নাম হইল হোসেন ভাই, ওনার কাছে আবার ওই ওস্তাদে আবার ওনার লগে পরিচয় হওয়ার পরে এসেলা আমি ওনার কাছে ফোন করি ডাইরেক্ট যে এমুক জায়গায় আছি আমি, আপনি এমুক জন্ডে লইয়া আপনি এখানে আসেন। পরে খালা গোবাইতে যায় এসেলা স্টোরি সবার সামনে বলি, বলার পরে এসেলা উনি টাকা পয়সা কিছুই দিবে না, উনি চাইছিল দোকানটা নিয়ে যাইব, তো দোকানটা আমি 7 মাস কাম করছি এক লগে, 8 মাস 9 মাস এরকম হবে, পরে দোকানটা ওনাকে দেই নাই। পরে উনি আমার ওই যে সাত মাসের বেতন বেতনটাও দেয় নাই, বেতনটা দেয় নাই। পরে আল্লাহ উস্তাদে তদনকায় এসে পরে আল্লাহ নিচা বুচা দিয়া গেল গা। পরের দিন আইসে যান ভাই আমার হেজাকটা দিলে আমি টুকটাক কাজ করতে পারবো, তো পরে হেজাকটা আমি দিয়া দিছি, হেজাকটা দিয়া দিছি। এসে পরে আল্লাহ একটু নিচা বুচা দোয়া মোয়া কইরা দিয়া গেছে। পরে আল্লাহ হ্যান তেনে আস্তে আস্তে আমি এক লাখ লাখ দোকানদারি করি। অতি ফার্স্টে যখন আমি মজমা লাগাই এটা যাত্রাবাড়ি মজমাটা লাগাই।
আচ্ছা, আমি আপনার কাছে সেই শুরুতে যখন আপনি এই ধীরে ধীরে এই কাজ করা শুরু করলেন সেই বিষয়গুলো জানতে চাইব। তার আগে একটু আমাদের যারা শুনছেন এখন তাদের উদ্দেশ্যে কিছু বলবার অবশ্যই আছে। নিঃসন্দেহে অন্ধকারের গল্প আপনি শুনছেন এবং অন্ধকারের গল্প শুনতে আপনি টিউন ইন করে আছেন ঢাকা FM 90.4, যেটা বাংলাদেশের প্রথম ফুল HD FM স্টেশন। আর একটি বিষয় বলি যে ইভান আপনার সাথে আছি এবং এই অনুষ্ঠানটির জন্য, অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমরা একটু ধন্যবাদ জানাই। চলেন, ধন্যবাদ জানাই প্রডিউসার সাদিক সামি, ধন্যবাদ জানাই আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ সবাইকে। আর ভালোবাসা কিংবা সবকিছু বলেন না কেন, মানে মুগ্ধতার বা ওই বিনয়ের বা আস্থার ওই জায়গাটাই আপনাদের জন্য, যার কারণে আপনাদের আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থনের কারণে অন্ধকারের গল্পের মতো এরকম একটি চ্যালেঞ্জিং শো আমরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার সাহস করছি। পাশাপাশি অন্ধকার জগতে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো একেবারে সরাসরি উপস্থাপনের মাধ্যমে আপনাদের কাছে আমরা যা পৌঁছে দিচ্ছি সেই ঘটনাগুলো একেবারে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটে থাকা কোনো পরিচিত কিংবা চেনা জানা কিংবা হয়তো দেখেছি টাইপের কোনো ঘটনা, যেটা শুনতে শুনতে আর কিছু হোক বা না হোক আপনি হয়তো অনেকটাই সচেতন হয়ে যেতে পারবেন। এবং খুব অবাক বিষয়, হয়তো কল্পনাতীত সত্য, যে এখানে যে মানুষগুলো কথা বলতে আসেন তারা নিজেরাই সেই অন্ধকার জগৎ বলেন, অপরাধ জগৎ বলেন, মিথ্যার জগৎ বলেন, ছলনার জগৎ বলেন, প্রতারণার জগৎ বলেন, যা কিছুই বলেন না কেন, যত অন্ধকারের কিছু যা কিছু আছে যাবতীয় সেই সব কিছুর সাথে জীবন পরিক্রমায় ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে তারা জড়িয়ে পড়েন। এবং সেই মানুষগুলি একটা সময় এসে ওই যে মানুষ তারা, সেই জায়গা থেকে এই মাইক্রোফোনের মাধ্যমে তারা নিজেরাই সবকিছু বলতে শুরু করেন। এটা একটা অভাবনীয়, অবিশ্বাস্য, ভালো লাগা কিন্তু একদম সত্যি। এই প্রতি রোববার রাত 10:30 ঢাকা FM 90.4 এর ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনাদের কানে পৌঁছে যায় অন্ধকারের গল্পের সেই সব ঘটনা। ইভানকে শুনছেন আপনারা অনেকটা সময় শুনবেন, যার কথা শুনতে চান আজকের অতিথি হাইপার হবি, আমি জানি তার কথাগুলি শুনতে চান, তাকেই মাইক্রোফোন ফিরিয়ে দিব। তবে পাশাপাশি আপনাকে এটা বলতে চাই, আপনার কথাগুলো আমরা অ্যাটলিস্ট জানতে চাই, পড়তে চাই, বলতে চাই। লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, মানে মেসেজ করতে পারেন। এছাড়া আপনি হবি ভাইয়ের কথা শুনতে শুনতে তাকে দেখতে চাইতেই পারেন, দেখতে পারেন। সেই ব্যবস্থা আছে ফেসবুকে, যে ফ্যান পেজ রয়েছে ঢাকা FM 90.4 এর, যেটা অফিসিয়ালি ভেরিফাইড, সেই ফ্যান পেজ আসতে পারেন facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে একটি লাইক করে রাখতে পারেন। আমরা একটি ছবি, আমাদের স্টুডিওতে তিনি সরাসরি বসে আছেন এরকম একটি ছবি কিন্তু আপলোড করে দিয়েছি, সেখানে সে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, পোস্টটি শেয়ার করে দিতে পারেন। যারা বাংলাদেশের বাইরে থেকে আমাদেরকে অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে শুনছেন, অগণন ভালোবাসা আপনাদের জন্য। আমরা আবারও মাইক্রোফোন ফিরিয়ে দিতে চাই আজকের অতিথি জ্যোতিষ রাজ হাইপার হবিকে। হবি ভাই, প্রথম আপনি মজমা শুরু করলেন এবং প্রথম আপনার একেবারে নিজের বলা যায় মালিকানাধীন দোকান বলেন বা চাকরি বলেন কাজ শুরু হলো, সেই ঘটনাগুলো শুনতে চাই, একদম প্রথম দিনের ঘটনাটা।
প্রথম দিনে যখন আমি বসলাম তখন যাত্রাবাড়ি বসলাম এক জায়গায়, এখানে বসা পরে যেই ট্যাপ যেটা দা কথা বলি ওইটা দিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব করে।
আচ্ছা,
কারণ অতিবাসে তো তখন তো আর আমি, আগে তো ওস্তাদ ছিল, এখন তো ওস্তাদ নাই। পড়ালাম মজমা লাগাইলাম, মজমা লাগাইয়া দিই যেন ওই FM মাইক্রোফোন আছে ওটা দা কথা বলা শুরু করি, কতক্ষণ পরপরই ডিস্টার্ব দেয় পারি না।
কথা বলা প্র্যাকটিস করেছিলেন?
হ্যাঁ, প্র্যাকটিস করছিলাম ওই জায়গায়, ওই জায়গায় মজমা টাইনা দিতাম ওস্তাদ রে। পড়ালা যখন মজমাটা দিলাম তখন মানুষ মোটামুটি ভাবে খারাইল, মাঝে মাঝে ওইটা ডিস্টার্ব দেয়। তখন মনে করলাম যে এতদিন তো বিক্রি করছি গ্রামে, হয়তো এনে নেটওয়ার্ক পাইতেছে না। পরালা 700 টাকার মতন বিক্রি করলাম, 700 টাকার মতন বিক্রি করলাম, বিক্রি করে আসালাম, ওইটা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে অনেক চিন্তা করি যে এটা কেমনে কি করি, রাস্তা তো কথা বললে মজমা করলে একটা সেট লাগব।
তবে আমি তো প্রথম দিনে সেই লেকচারের কথাগুলো, এখন তো আপনি নিশ্চয়ই অনেক বেশি পাকা হয়ে গেছেন, বাট কিরকম ছিল, কিভাবে শুরু করেন, কি বলেন, সেটা কি আমরা শুনতে পারি?
প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম,
আমরা এসেভাবেই শুনি যেভাবে আপনি বলেন সেটাই তো শুনি, কারণ আমার কাছে মনে হয় যে লক্ষ লক্ষ মানুষ সেটা তারাও শুনে থাকবে। তারপর আজকে আপনাকে বিশেষভাবে আমরা পেয়েছি, আমরা শুনতে চাইতেই পারি। একেবারে যেভাবে যেভাবে মজমাটা শুরু করেন সেটাই আমরা একটু শুনতে চাই।
বিসমিল্লাহির রহমানির রহিম, বৈশাব আপনারা দাঁড়ায় দেখেন, দেখার পরে যদি ভালো লাগে মন বলে আত্মবিবেক সারা দেয় এখানে বসবেন, একের থেকে দুই মিনিট সময় দিবেন, চোখের সামনে একটা অষ্টধাতুর আংটি তৈরি করে দিব। তো যুগ যুগ ধরে শুনছেন অষ্টধাতুর নাম গল্প, জ্যোতিষদের মুখে, পণ্ডিতদের মুখে, ময়মুরব্বীদের মুখে, যে অষ্টধাতু ব্যবহার করলে বিভিন্ন রোগ থেকে বিভিন্ন বিভিন্ন রোগের সমাধান পাওয়া যায়। আসলে বাস্তব কেউ কোনোদিন দেখেন নাই অষ্টধাতুর আংটিটা কিভাবে বানাতে হয়। তবে আমাদের দেশে অষ্টধাতু বিক্রি হয়, কোন আংটিগুলো বিক্রি হয়, এই আংটিগুলো হাটে বাজারে শহরে বন্দরে গ্রামে গঞ্জে বাসে স্টিমারে রেলগাড়িতে বিক্রি হয়। পাঁচ টাকা দশ টাকা দিলে অষ্ট ধাতু কিনতে পাওয়া যায়, কিন্তু দেখেন না আংটিটা কয় ধাতু দিয়ে বানায়। এখানে দুই মিনিট বসবেন, পাউটাকে দুটা মিনিট কষ্ট করে বসবেন, এখানে আংটিগুলো বানায় দেওয়া হয়। যে আংটিগুলো বানায় দেওয়া হয় দাঁড়িয়ে দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। প্রথম নম্বরে আপনি যেই ধাতুটা দিব এটা হলো সীসা। সীসা মানুষের হাতে রাখলে শনি ডিস্টার্ব গুলো কাটে। শনি এমনই একটা জিনিস, শনি একটা দিনের নাম, শনি একটা বারের নাম, শনির অপর নাম শয়তান। শনি যদি কোনো মানুষের উপরে পড়ে, পাঁচতলার মানুষ গাছতলায় বসে, মান সম্মানে অর্থ নষ্ট হয়, ভালো কাজে শয়তান বাধা দেয়। অর্থাৎ ইন্দ্রনীলা পাথরের বিকল্প ব্যবস্থা হলো সীসা। যে ইন্দ্রনীলা কিনতে গেলে বর্তমান বাজারে 48,000 টাকা প্রয়োজন, সকলকে দিয়ে পড়া সম্ভব না। ইন্দ্রনীলা পাথরের বিকল্প ব্যবস্থা হলো সীসা। এই ইন্দ্রনীলা বর্তমান বাজারে কিনতে গেলে 48,000 টাকা,
মানে মোটামুটি এরকম করেই আপনি এগিয়ে যান। হ্যাঁ, তারপর আপনার প্রথম দিনের ঘটনা শেষ, এখন আপনার একটা নতুন টেপ এবং মাইক্রোফোনের দরকার, সেই জায়গা থেকে একটু শুনি।
পরালায় একটা হেসালা, পরে ওইটা বাদ দিলাম, বাদ দিয়ে হেসালা একটা মাইক্রোফোন কিনলাম, আরেকটা ছোট সেট হ্যালো সেট কিনলাম, প্রায় 2,000 টাকা খরচ হইল। খরচ করার পরে নিজের থেকেই বন্ধু বান্ধব থেকে টান দিছি, কিছু মাল ছিল পরালায়, ওখান থেকে প্রথম যেই আমার আংটিগুলো বিক্রি করি তখন আমি পাথর চিনি না। তখন এটা ব্যস্ত ব্যস্ত অনেকেই, হ্যালো, প্রথম আংটিগুলো বিক্রি করি পাথর চিনি না, কিন্তু বেশি অষ্টধাতুর আংটি। প্রথম নম্বরে যেই আমাদের দেশে অষ্টধাতু বিক্রি হয়, আমি আবার প্রথম থেকে বলতেছি, আমি ভুলে গেছিলাম।
আমি একটু লিসনারদের জন্য বলি যে আমাদের আজকের অতিথি হাইপার হবি, তিনি বেশ কিছু আংটি তার সামনে আসলে বের করে রেখেছেন, রেডিও বলে হয়তো আমরা দেখাতে পারছি না, এবং সেই আংটিগুলো দেখেই তিনি হয়তো এখন তার বিশ্লেষণের কথাগুলো বলবেন। টিউনিং করে থাকুন ঢাকা এফএম 90.4, অনেক চমক আছে, অনেক ভেতরকার কথা বেরিয়ে আসবে আজকে, এবং যে কথাগুলো আমাদের আজকের অতিথি নিজেই বলছেন। অন্ধকারের গল্প শুনতে হবে আপনাকে, যদি খুব বেশি সমস্যা না হয়, আগামী দিনের কাজের ক্ষতি না হয়, টিউনিং করে থাকুন ঢাকা এফএম 90.4। বাই বাই।
প্রথম আমি এসে পরে আলা ওই যন্ত্রপাতি সব কিনলাম দোকানের, কিনার পরে যখন আরেক জায়গায় আমি শনি একটা এক জায়গায় কাজে গেলাম, তখন কাজ করলাম প্রায় প্রথম থেকে, আমি বলি আবারও প্রথম থেকে বলি, ভুলে গেছিলাম, একটু দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম, বৈশাব আপনারা দাঁড়ায় দেখে নিতে বলছি না, দেখার পরে যদি ভালো লাগে চোখের সামনে একটা অষ্টধাতু বানায় নেবেন। তবে আমাদের দেশে অষ্টধাতু বিক্রি হয়, কোন আংটিগুলো বিক্রি হয়, এই আংটিগুলো হাটে বাজারে শহরে বন্দরে গ্রামে গঞ্জে বাসে স্টিমারে মেলা বাণিজ্যের ভিতরে এই আংটিগুলো কিনতে পাওয়া যায়। পাঁচ টাকা দশ টাকা দিলে অষ্টধাতু পাওয়া যায়, কিন্তু বাস্তব দেখেন নাই আংঠুটা কয় ধাতু দিয়া বানায়। আমাকে যদি প্রশ্ন করেন, ভাই তুমি কি দেখেছ, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন, আমিও দেখি নাই বিদায় এগুলো কয় ধাতুর আংঠি, আপনারাও বলতে পারবেন, আমিও বলতে পারবো না। তবে হ্যাঁ, যিনি মালিক এই আংঠিগুলো বানিয়েছে, মালিক কিন্তু অবশ্যই বলতে পারবে আংটিগুলো কয় ধাতু দিয়ে বানানো হয়েছে। তাহলে প্রশ্ন হলো এই আংটিগুলো মানুষের অজান্তে অগোচরে ঢালাই কারখানায় তৈরি হয়, আর আমাদের আংটিগুলো বানানো হয় চোখের সামনে। তো চোখের দেখা এক জিনিস, কানে শোনা আলাদা জিনিস। চোখের সামনে যদি একটা অষ্ট ধাতু বানায় হাতে রাখেন, আপনার মন আত্মা বিবেক কেরাবিন কাতিবিন সাক্ষী দিবে যে আমি সত্যিকারী অষ্ট ধাতু পড়েছি। এখানে আটটা পাত্রে আটটা মেটাল আটটা ধাতু দেখতেছেন, এখানে কে দাঁড়িয়ে আছেন কারা দাঁড়িয়ে আছেন আমি চিনি না। এখানে দাঁড়িয়ে থাকতে পারেন কোন স্বর্ণকার, কোন কর্মকার বা জ্যোতিষ, কোন পণ্ডিত, কোন মহাগুণী দাঁড়িয়ে থাকতে পারেন, বা বিজ্ঞান গুরুবের কোন ছাত্র দাঁড়িয়ে থাকতে পারেন, বা এখানে কোন বৈজ্ঞানিক দাঁড়িয়ে থাকতে পারেন। আমি আপনাকে চিনি না, আমি কথাটা প্রতিদিনই বলি, আমার একটা ধাতু একটা মেটাল। যদি কেউ নকল ভেজাল বলে প্রমাণ করতে পারেন, একটা চোরের যা সাজা হয় তার থেকে কঠিন সাজা দিবেন, মাথা পেতে নিব, জীবন অষ্ট ধাতুর নাম গল্প উচ্চারণ করব না, তবে কসম বা কিরা কাটা আমাকে দিয়ে সম্ভব না। কথাটা আমি আগেই বলতাছি, কিরা কসম কেটে চালাকি বজ্জাতি করে মানুষকে লোভ লালসাতা দেখায়, মানুষকে বিপদগ্রস্ত ফেলে অর্থ টাকা রুজি করা, আমি মনে করি ইজ্জত বিক্রি করা এক সমান এক কথা। পাঁচ পয়সা বিক্রি না হলে আমার মুখ দিয়ে কোনো কিরা পাবেন না, কসম পাবেন না, কথার মাধ্যমে কোনো চালাকি বদমাশি পাবেন না। নিবেন কি নিবেন না সেটাও আপনার ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করবে। আমি কোনো মানুষকে জোর করে দিই না, কারো হাতে মাগনা দিয়ে বলি না যে আমাকে পেটে খাইতে দুইটা টাকা দেন। আমি কয়েকটা আংটি বানাই, আপনারা দাঁড়ায় দেখেন অষ্ট ধাতুর আংটিগুলো কিভাবে বানাতে হয়। সর্বপ্রথম যে পাত্রটা দেখতেছেন এটা হলো সীসা। সীসা মানুষের সাথে রাখলে শনি ডিস্টার্ব থাকলে কাটবে। যদি কোনো জ্যোতিষ বলে বা কোনো পণ্ডিত বলে যে আমি কথাটা রং বলছি বা অথবা মিথ্যা বলছি, আমি জ্যোতিষের বাড়ি পণ্ডিতের বাড়ি চিরদিন গোলাম খাটব, না জেনে আমি কথা বলি না। দাঁড়ায় শোনেন, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ জ্যোতিষ যার সাবজেক্ট নিয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা হয়, ভদ্রলোকের নাম হল জ্যোতিষ কিরু, উনি ওনার বিধানে লিখেছেন ইন্দ্রনীলা পাথরের বিকল্প ব্যবস্থা হল সীসা। যে ইন্দ্রনীলা পাথর কিনতে গেলে বর্তমান বাজারে 48,000 টাকার প্রয়োজন, সকলকে দিয়ে পড়া সম্ভব না, তার ব্যবস্থা ইন্দ্রনীলা পাথরের বিকল্প ব্যবস্থা হল সীসা।
আচ্ছা, আমরা এভাবেই আসলে আগে মানে এগিয়ে যান আপনি, সেটা আমরা বুঝতে পারছি। এবং পাশাপাশি এই যে আপনি একজন জ্যোতিষশাস্ত্রী কথা বললেন, এই বিষয়গুলোকে আপনি আসলে নিজে অধ্যয়ন করেছেন, মানে সেগুলো পড়েছেন আসলে?
না।
আপনি নানান ধরনের বিষয়গুলো শিখেছেন ধীরে ধীরে সব আপনার ওস্তাদের কাছ থেকে, এবং নিজে ধীরে ধীরে সেটা অ্যাপ্লাই করলেন, এবং কথার মাঝখানে ছোট ছোট কৌশল ব্যবহার করা, যে শুনুন আমি না জেনে বলি না বা এখানে দাঁড়িয়ে নিবেন না, সেগুলো নিয়ে আমরা সরাসরি আরো ইন ডিটেলস শুনবো। আর তারপর আপনার ঘটনার দিকে আগাবো ধীরে ধীরে, আপনি কিভাবে একজন জ্যোতিষ রাজ হয়ে উঠলেন, বা এই উপাধি আপনার নিজেরই নিজেকে দেয়া কিনা, বা না কেউ উপাধি দিয়েছে, বা কি কারণে একজন জ্যোতিষ রাজ হয়, জ্যোতিষ সম্রাট হয়, অনেক কিছুই হয়, সেগুলো কিভাবে আসে সেই সব কিছু জানবো। তার আগে আমি একটু আরেকটি বার সবাইকে বলি যে ফেসবুকে এসে আমাদের সাথে জয়েন করতে পারেন, দেখতে পারেন আজকের অতিথি জ্যোতিষ রাজ হাইপার হবিকে। আপনারা ফেসবুকে আসুন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, এবং সেখানে কিন্তু ছবিটি দেওয়া আছে। আমাদের স্টুডিওতে সরাসরি বসা আছেন তিনি, অন্ধকারের গল্পের এই স্টুডিওতে, এবং ঢাকা এফএম 90.4 এর মাধ্যমে আপনারা যার কথাগুলো এখন সরাসরি শুনছেন। আর ওই যে SMS আপনি করতেই পারেন 16260 এই নাম্বারটিতে। হবে, তারপর কি হলো, আপনি প্রথম এরপর নতুন করে শুরু করলেন, তারপর আপনার এই জ্যোতিষ শাস্ত্র এই পেশায় ধীরে ধীরে পথ চলাগুলো কি ছিল, কি কি ঘটনা আপনার সাথে ঘটতে থাকলো, কি কি করতেন, সেই সব কিছু একটু শুনতে চাই।
পরে যখন আমি পরে পাথর চিনি না, আস্তে আস্তে চিনি যে এটা আকিক পাথর, এটা নীলা পাথর, এটা গোমেদ পাথর, এটা ক্যাটসাই, এটা জারকন, এটা ডায়মন্ড, এটা নীলা, এটা নীলা গোমেদ চুন্নি পান্না পোকরাস টাইগার ফিরোজা জামরুদ পাথর কেটসাই পাথর এগুলো আস্তে আস্তে কালার গুলা চিনলাম। চিনার পরে ওহন এক বড় ভাই ছিল, তখন উনি বলতো যে পাথর আমার এক বন্ধু আছে ওই জায়গায় বিক্রি করে, তো উনি বলছে। তারপরে আমি মানে গুরুত্ব দিনই কাজ কত দাম হইতে পারে, কিরকম হইতে পারে দামটা তাও জানি না। টাকিক পাথরের দাম হইল সবচেয়ে কম দাম, তো মানুষের হাত দেখা বা আপনার বিভিন্ন হাত দেখতাম যে আস্তে আস্তে মানে ওই ক্যাম্পাসারের গোলকে থাকতে থাকতে যেমন এই জিনিসগুলো শিখলাম,
মানে হাত দেখার বিদ্যা না, মানে দেখে দেখে অন্যদের কাছ থেকে শুনে শুনে
শেখা, ওই কেউ বলতো ওইটা খারায় শুনতাম, একজনের কাছে একটা কথা পাইতাম এটা শুনতাম। তো এই জায়গা ভাগ আছে, অনেক মানুষ অনেক কথা কয়া বিক্রি করে, আংটি পড়লে বড় লোক হবে, ভাগ্যের পরিবর্তন ঘটবে, এই আংটি বললে কোটিপতি হওয়া যাবে, একজন এরকম মানে বিভিন্ন ধরনের কথাবার্তি বলতো। তো আমার ওস্তাদ যখন ওই ওস্তাদ ছাইরা আবার আরেক ওস্তাদদের কাছে ভালো তথ্য মতন ভালো মতন শিখলাম, ওই ওস্তাদের কাছেই মানে বহুত কিছু পাইলাম, যে ওস্তাদের ডাইট ওই ওস্তাদের বয়ানগুলা ওগুলা সম্পূর্ণই আমি শেষ করে দিলাম। পরে ওস্তাদে এই ওস্তাদের কাছে আসার পরে আসালায় এর লগেও কিছুদিন কাজ করে কিছু কথা মতো শিখলাম। শিখার পরে আসে অনেকে বলে যেন যে পিছনে আসেন গোপন আলাপ আছে এরকম বহুত কিছু বলে ক্যাম্পাসার এই আর।
আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি জানি আপনার ছোটবেলার কথাগুলো শুনছিলাম, আপনি পড়াশোনার সেই সুযোগটা আপনার হয়নি
না,
এবং আপনি আমি জানি না আপনি পড়তে পারেন কিনা, আপনি পড়তে পারেন না এটা আপনার কণ্ঠে শুনি। তারপর আপনি আসলে যখন মজমা করছেন কিংবা এই ফুটপাতে বসছেন আপনার দোকান নিয়ে বসছেন, তখন সবাইকে বই পড়ে শোনাচ্ছেন, সেই বিষয়টা কিভাবে সম্ভব?
ও বই বই পড়ি না তো।
আচ্ছা, তাহলে সব মুখস্থ শোনাচ্ছেন?
মুখস্থ সব।
আচ্ছা, তারপর ধীরে ধীরে আমরা আপনার তারপর কি হলো মানে পথ চলাগুলো একটু শুনি।
পরে কেউ সত্য পত্নী আছে এই কাজের ভিতরে, যেমন কেউ মিথ্যা কথা কয়া মানে অনেক মিথ্যা কথা কয়া বিক্রি করে, আবার কিছু কাজ আছে যেন ওস্তাদ মানে কেউ এটা একটা চালাকি আর কি, বিভিন্ন কেউ সত্য কথা কয়ে বিক্রি করে কেউ আবার মিথ্যার আশ্রয় নেই, ব্যাপার হইল এই জায়গায় দুইটা।
আচ্ছা, কিরকম?
তো সত্যটা হইল মনে করেন যেমন একজনে বলে যেন পাথরে ভাগ্য ফিরে, পাথরে এটা পড়লে বর্তমান যে অবস্থা আছেন টাকা পয়সা ভালো কমান কিন্তু খরচর পালাটা বেশি, একটার পরে একটা ঝামেলা লাগিয়ে থাকে, দেখা যায় কাজের শুরু ভালো ফিনিশিং খারাপ, ডাইনাতে বামাতে টাকা রুজি করেন কিন্তু মাস গেলে দেনার পালা ভারী, নিজেই বলতে পারেন এত টাকা কোথায় জুলে যায়। যেমন আরেকটা বিষয় আছে, বর্তমান একজন মানুষকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার নামটা কি, বলল তিনি বলল সোহাগ, বর্তমান আপনি আপনার নাম সোহাগ, আপনার রাশিটা হলো আন্তাজের উপরে বলতাম আর কি, আন্তাজের উপরে বলতাম, কিছু কিছু মনে থাকতো কিছু কিছু মনে থাকতো না।
কি মনে থাকতো?
ওই রাশিটা পড়ালেখা তো নাই,
সে বিশ্বাস করতো আপনি যেটা বলছেন সেটাই বিশ্বাস করতো?
হ্যাঁ সেটাই বিশ্বাস করতো।
আপনি এটা মানে কিভাবে বলতেন, কারণ সে তো জানতে পারে যে তার রাশি এইটা, কারণ এখন তো অনেক টেকনোলজি আছে অনেক কিছু আছে,
রাশিটাও তেমন একটা সবাইকে বলতাম না, ওই যখন কথা বলতাম যে মিন মিন ঘটনাগুলা বলতাম
বা মানুষকে আসলে কিভাবে আপনি যদি কৌশলগুলোর দিকে, আমরা কৌশলগুলো শুনবো, আমরা কৌশলগুলো অবশ্যই আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আমি আপনি কত বছর ধরে এই কাজটা করছেন?
এই রাস্তায় চিলে বর্তম রাস্তায় চিলে আজকে 12-13 বছর হবে,
মানে ক্যানভাস করা যেটা বলা হয়।
ছোটবেলাতে ধরেন মনে করেন ওই যে হোটেল জীবনের পরে কাঠমিস্ত্রির কামের পরে লঞ্চে থাকার পরে হিয়ার পরে আপনার 12-13 বছর ধরে এই চিলা চিলির লাইনে আছে, মানে চিলে বিক্রি করতে হয়।
আচ্ছা, আমি এটা জানতে চাইছি যে সেই যে আপনার 12-13 বছরের জীবনে এরকম কিছু ঘটনা আমাদেরকে বলেন, প্রথম দিনের ঘটনা শুনালাম, এমন কোন ঘটনা যেটাতে আপনি অনেক বেশি লাভবান হয়ে গিয়েছিলেন, এবং এমন কোন ঘটনা যেটাতে আপনি আসলে বিপদে পড়ে গিয়েছিলেন, কেউ আপনাকে হয়তো হাতের মধ্যে অনেক টাকা ধরে ফেলেছিল, কিংবা আপনার সাথে আক্রমণাত্মক কোন ব্যবহার করেছিল, কিংবা এমন কোন ঘটনা যেটা আসলে আপনি পরে ভেবেছেন, অনেকটা তো মানুষ ঠকানোই, প্রতারণাই করা, আপনি সেই ঘটনাটা ঘটানোর পরে মনে হয়েছে যে আমি এটা কেন বললাম, এরকম চার পাঁচটা ঘটনা আমরা যদি শুনি।
মজমার সামনে মনে করেন মজমায় 50 জনও বুঝি না, 500 জনও বুঝি না, সে যদি মন্ত্রীও হয়, যে কথাগুলো আছে এই কথাগুলো শুনতে কিন্তু খুবই ভালো লাগে মানুষের। মজমায় খুবই কথাগুলো মানে গুরুত্বপূর্ণ কথা বলে, যেটা মেন মেন এই কথা মনে করেন অতিভাষ্টে, কিন্তু আমার আমার যে অতিভাষ্টে মানে বুক কাঁপত, মানুষের সামনে কথা কইলে বুকটা কাঁপত, মানে কত ওজনালা কথা বলতাম, যেমন একটা ওজনালা কথা বলতাম, এই আগে নাম ছিল সুকুইরা নৌকা বাইত বারিশকা চালাইত, বা পরে জমিতে কামলা দিত, মানুষের সুকুইরা মাঝি বইলা ডাকত, ওই সুকুইরা এখন দেশ স্বাধীন হওয়ার পরে যে কোনো কারণবশত আজকে 20 টাকার মালিক, 13টা ইন্ডাস্ট্রিকের মালিক, 70টা গাড়ির মালিক, 50টা বাড়ির মালিক, ওই সুকুইরাকে এখন সমাজবাসী সুকুইরা বলে না, এখন কি বলে, নালাহাজ হাজী মোহাম্মদ শুকুর আলী চৌধুরী সাহেব, সমাজসেবক, গরিবের বন্ধু, জননেতা, বিভিন্ন ধরনের, এই কথাগুলো কিন্তু একটা ওজন আছে, এই কথাগুলো যদি মানুষের সামনে বলি তখন কিন্তু মনের ভিতরে একটা যেন কে কি কইয়া ফালায় এটা বলা যায় না, এরকম কইরা মজমায় বিভিন্ন মানে ওজনালা কথাগুলা বলতে তখন আমার মানে বুক কাঁপত।
আচ্ছা, এগুলো এই যে এই কৌশলটা কোথেকে শিখলেন যে ওজনালা, মানে পুরোটা তো মিথ্যা না, শুকুরিয়া বলতে আসলে কেউ নাই,
আগে ওই যে রিস্কা চালাই তো।
আচ্ছা, তো এই কৌশলটা এটাও কেউ আপনার আগে
ওস্তাদের কাছ থেকে শিখা, মানে উনি এই কথা বলতো, ওই উনি যে কথাটা বলতো এই কথাটা আমি চেষ্টা করতাম একটা একটা কইরা যেন আস্তে আস্তে আপনি সেই মনে আয়সা পড়ত, একই কথা বারবার হুনতাছি, একই কথা বারবার হুনতাছি, এরকম এরকমই লাগতো। তো হেনে ধরেন একটা শিক্ষিত মানুষও থাকতে পারে মজমার ভিতরে, বা একজন আইনজীবীও থাকতে পারে, বা একজন প্রশাসনও থাকতে পারে, এই কথাগুলো যেতে একটা মানুষ যদি আমারে খারাপ বলে তো ওই জায়গায় পুরো মজমাটাই কিন্তু নষ্ট, পুরো মজমাটাই একদম, একজনে যদি কথা বলে পুরো মজমাটা নষ্ট হয়ে যায়গা। হেসে পড়ালা আপনার পাথর চিনলাম, হেসে পড়ালা ওই মানুষের নাম জিগাইতাম, নাম জিগাইলে বলতাম যেন আপনি তো বর্তমান যে অবস্থা আছেন, টাকা পয়সা ভালো কেমন খরচা বলা বেশি, কিন্তু রাগ উঠলে দিশা থাকে না, আগুন পানি সব এক করে, যেমন আপনার প্রথম জীবনে যে মেয়েকে ভালোবাসছেন ওইটা মিস হয়ে গেছে, প্রথম জীবনে ভালোবাসা তো অনেক সময় অনেক মানুষে করে, হয়তো ওইটা পায় না, এটা প্রত্যেকটা মানুষের হইতেও পারে, তো এরকম ধরনের একটা, যেমন মাথা গরম, একজনের মাথা গরম হইল, দেখা যায় কোন মানুষটার মাথা গরম না হয়, রাগ না উঠলে, রাগ উঠলে কোন মানুষটা মাথা গরম না হয়, এরকম ভাবে মনে করেন ওস্তাদের কাছ থেকে এটা শিখছি,
ভালোবাসার কথা বা অন্যগুলো যা বলতেন এটা বেশিরভাগ সময় তো মিলে যেত না?
হ্যাঁ মিলত।
এটা মানে কি দেখে, মানে তার মুখের দিকে, আমি আমি দেখেছি মাঝে মাঝে যখন অনেকেই মানে খুব এমন ভাবে তারা দেখেন, বা আপনার কথা বলতে পারি যে অনেক কিছু বুঝে ফেলেছেন, মানে একটা কৌশল থাকে, এবং তাকানো, কথা বলা, একটু কঠিন কণ্ঠে কথা বলা, একটা ডমিনেটিং ভাব, এটা কি দেখে মানে এই কনফিডেন্ট লেভেল বলতেন, মানে কোনো কৌশল ছিল কিনা সেখানে?
হ্যাঁ কৌশল, ওই যে
হ্যাঁ কৌশলগুলো আমরা আরো শুনবো, কিন্তু তারপর পাশাপাশি এই কোনো ঘটনা যদি এমন হতো যে না আসলে মেলে নাই কারোর সাথে,
কোনোটা যদি না মিলত ওইটা হয়তো উনি চলে যেত, যদি দেখা যায় 20টা কথা কইলাম এই জায়গায় 2টা মনে করেন 10টা সত্য হইল আর 10টা সত্য না, তো ওই মানুষটাই বলতো যে না ঠিক আছে, সে যখন আমার গোপন কথা জানতে পারছে তো অবশ্যই উনি বহুত কিছু জানে, অতীত ভবিষ্যৎ জীবন এগুলা কইলেই তো মনে করে পীর মনে করে, ঠিক না, বলি ভাবে বড়। তো ওরকম ভাবেই মনে করেন আপনার জিনিসগুলা এমনি বুঝাইতাম মানুষকে, মানুষের বুঝাইয়া বুঝাইতাম।
আচ্ছা, এমন কোন ঘটনা আছে মানে যে ঘটনাটা আপনি তাকে ধরেন আপনি তো তাকে ঠকিয়ে আপনার নিজের খুব খারাপ লেগেছে, কোন মানুষের কথা মনে পড়ে এরকম কোন ঘটনা কি আছে?
হ্যাঁ এরকম লাগে।
আমরা সেই ঘটনাটি একটু বিস্তারিত ভাবে শুনতে চাই। আমাদের সাথে এখন লক্ষ লক্ষ মানুষ শুনছেন আপনার কথা এবং তারা মুগ্ধ হচ্ছেন যে আপনি নিজে এসেই এরকম করে একেবারে সবকিছু সত্যি বলছেন। আমরা এরকম একটা ঘটনা শুনি আপনার কাছ থেকে।
একজন মানুষ আইসা ভাইয়া, এক ভাইয়া বলতাছে যে এক বাজারে হয়তো তিনবার চারবার পাঁচবার গেছি, এক বাজারে গিয়ে বিক্রি করছি, আমরা তো মজমা করে বিক্রি করি, এমনি দোকান না আমার, সারা বাংলাদেশে ঘুরি বিভিন্ন জায়গায় যাই। এক জায়গায় দেখা যায় চার দিন গেছি, তো এক জায়গায় গেছি মতন এক লোক আয়া বলতাছে যে এই আংটিতে তো কোনো কাজ হয় নাই, কাজ হয় নাই, অনেক পুরা মানুষ আইসা পড়ছে, দোকানদার মোকানদার সব আইসা পড়ছে। তো ঠোকর খাইতে 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 দেখা যায় তারপরে এসালা মাইরের ইয়ের ভিতরে আইসা পড়ছে। পরে একজন রে দিলাম, দেওয়ার পরে কোনো উপকার হয় নাই। আমি বললাম যে ভাই উপকারের মালিক তো আল্লাহ, উপকারের মালিক আল্লাহ, তো এইটা হলো একটা উসিলা। তো উসিলা আপনার আল্লাহর যদি হুকুম হয় কাজ করবে, আল্লাহর হুকুম হয় না কাজ করবে না, এটা বললাম। তারপরে বলতেছে যে তুমি আমাকে গ্যারান্টি দিয়ে গেছো এই সেই, আবার আরেকজনে বিক্রি করে গেছে, এই আংটিতে যেটা বইলা গেছিল ওইটা হয় নাই, এই ধরনের কথাবার্তি আমার আমাদের কাছে এরকম বলতো।
আচ্ছা, আর কোনো ঘটনা এরকম, আর কোনো কিছু খুব আপনার এখন মনে পড়ে এরকম কোনো ঘটনা আছে কিনা? আরো
এরকম
আপনার কাছে যারা হাত দেখাতে আসতো সাধারণত কি ধরনের মানুষ আসতো, মানে কারা বেশি দেখাতো?
বিভিন্ন ধরনের মানুষই ছিল, চাকরিজীবী ছিল, দেখা যায় কর্মজীবী ছিল, আবার বড় স্ট্যান্ডার্ড মানুষও আসতো।
আচ্ছা, কেউ কখনো এমন হয়েছে কিনা যে কেউ আসলে হাত দেখে আপনার কাছে এসে বলেছে আমি উপকার পেয়েছি বা খুব বেশি আপনার প্রতি ভক্ত হয়ে গেছে, মানে মুগ্ধ হয়ে গেছে আপনার প্রতি?
হ্যাঁ এরকম আসতো, যেমন আপনি মনে করেন এই যে আপনার ভোটাভুটির আগের দিন আমি ঢাকা আসছি, তো ফরিদপুর গেছিলাম, ফরিদপুরে এক মাস থেকে এলাম, একজনে বেলে নাকে বান দিছে, ওহন শরীর আত্ম সব কাঁপে, বুক শুদ্ধা কাঁপে, তো সে রিস্কা চালায়, রিস্কা চালায় খুবই গরিব একদম, বলতেছে যে এগুলা আমার চাচারা ওই জায়গা সম্পদ পাওয়ানোর জন্য মানে বান মেরা রাখছে, এর মারও রাখছে হেরও রাখছে। তো একটা আংটি দিলাম অষ্টধাতুর, আর একটা তাবিজ দিলাম, দেওয়ার পরে বলল যে এই আংটি নেওয়ার পরে যারা আমার শত্রু ছিল এরাও মানে আজকা ভাই আমার ঘরের সামনে আয়া পড়ছে, ঘরের সামনে আয়া কথাবার্তি বলল, বহুত কিছুই বলছে যে এরকম উপকার পাইছি আপনারা আমি বলতে পারবো না, আমি কোরআনের হাফেজ, আমি গরিব হইলে কি হইব, আমার কাছে টাকা নাই, কিন্তু আপনি এই কাজটা কইরা দেন, ঠিক আছে এই কাজটা কইরা দেন, কাজটা কইরা দিলে আমার হয়তো একটু ভালো হবে, আপনি লেগে আমি বেশি কইরা দোয়া করুন। তো উনি ২০০ টাকা দিল, দেওয়ার পরে এসালায় একটা আংটি, একটা ঘোড়ার পায়ের নাল, এইটা তিনটা সর্বমোট তিনটা দিলাম, দেওয়ার পরে আসলে ইনশাল্লাহ বলল যে কাজ হয়েছে। এই আবার এর দেওয়ার পরেই কইতাছে যে না আমার মারটা দে, তো মারটো দিলাম, মারে দিলাম আংটি, আসলা এই দেওয়ার পরে বলল যে ঠিক আছে আপনি টাকা আমি বিকাশ লাগলে পাঠাই দিন। খুব প্রশংসা করছে, অনেক মানুষ আছে এরকম ভক্ত হয়ে যায়। মজমার কথা শুনলে তো জানেন যে যে কোনো মানুষ মনে করেন আতঙ্ক হয়ে যায়, একটা মনে বিশ্বাস আসে, কথাগুলো যে কথাগুলো আমরা বইলে বিক্রি করি ওই কথাগুলো দেখা যায় ওজনালা কথা কিছু আছে এই আর কি।
আচ্ছা, আমি একটু বলি যে যারা আমার সাথে জয়েন করে ফেলেছেন তাদের কথাগুলো একটু বলতে চাই। অনেকেই আপনার কাছ থেকে আরো অনেক কিছু শুনতে চাচ্ছেন, আপনাকে আসলে বলতে হবে যে বিষয়গুলো কি, যেহেতু আপনি বলতে এসেছেন আরো কি কি বিষয় থাকে ভিতরে এবং কৌশলগুলো কি কি, নিশ্চয়ই আমরা কৌশলগুলো শুনতে থাকবো। আর এই প্রফেশনে আপনি সারা বাংলাদেশ অবশ্যই ঘুরছেন, আপনি সচ্ছল কিনা, নিঃসন্দেহে সচ্ছল, বা আরো কি কি আমাদের জানানোর আছে সেসব কিছু আমরা শুনবো। তার আগে একটু সবাইকে বলে রাখতে চাই যে চলছে অন্ধকারের গল্প এবং নিঃসন্দেহে আপনি টিউনিং করে আছেন ঢাকা এফএম 90.4। আর যদি আপনারা আমাদের আজকের অতিথিকে দেখতে চান সেই ব্যবস্থা আছে, আপনারা ফেসবুকের ফ্যান পেজ আসতে পারেন, কারণ সেখানে একটি ছবি দেওয়া আছে আজকের অতিথি জ্যোতিষী রাজ হাইপার হবি, তার একটি ছবি যেখানে তিনি স্টুডিওতে বসে আছেন সরাসরি, এরকম একটি ছবি আমরা আপলোড করে দিয়েছি এবং সরাসরি তিনি কিন্তু এখন আমাদের সাথে কথা বলছেন। 11:46 রাত এবং আরো একটি নতুন ক্যালেন্ডারের পাতায় নতুন তারিখের ঠিক আগের মুহূর্তে আছি আমরা এবং অনেকটা রাত জাগবো এই অন্ধকারের গল্প নিয়ে আপনার সাথে থাকবো এবং আপনাকে বলবো যে টিউন করে থাকুন ঢাকা এফএম 90.4। খুব বেশি আপনার যদি কাজের ক্ষতি না হয়, আমরা কখনোই চাই না আপনার পার্সোনাল লাইফে কোনো ধরনের ক্ষতি করে আমাদের সাথে আপনি থাকুন। এবং আরেকটা বিষয় একটু বলতে চাই যে অন্ধকারের গল্পের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদেক সামি, ধন্যবাদ জানাতে চাই অন্ধকারের গল্পের টিম মেম্বার মঈন, জানাতুল ফেরদৌস, শিপন সহ সবাইকে। আর আপনাদের প্রতি ভালোবাসা, আপনাদের প্রতি আসলে বলে ভাষায় প্রকাশ করে সেরকম কোনো কিছু নেই, কারণ শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই, আপনাদের সমর্থনের কারণেই এরকম একটি চ্যালেঞ্জিং প্রোগ্রামকে আমরা সপ্তাহের পর সপ্তাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহসটা করি। এবং আমার সাথে যারা জয়েন করেছেন তাদের কিছু কথা আমি শেয়ার করতে চাই এবং অনুষ্ঠানের শেষের দিকে নিঃসন্দেহে আর অনেক কথাই আমি শেয়ার করব। নজরুল ইসলাম জয়েন করে ফেলেছেন টাঙ্গাইল থেকে, তিনি পারদ দিলে কি উপকার হয় আমি জানতে চাই, পারদ দিলে কি উপকার হয় এরকম একটি প্রশ্ন তিনি করেছেন। আমরা এটা কি মানে কি হয়
পারদ বিষয়টা হলো, এটা হলো খনির থেকে জন্ম, খনির থেকে জন্ম যখন শিব ঢুলে ওই বড় বড় শিব যেগুলা চট্টগ্রাম দিয়ে চলে ওই শিবের নিচে থাকে, তখন আমরা আবার এই মজমাও বলি, যে মজমা বলি যে এখানে ডক্টর দাঁড়িয়ে থাকতে পারেন, ডাক্তার দাঁড়িয়ে থাকতে পারেন, কথা রং হলে চাকু দিয়ে জিভ কেটে ছেড়ে দিবেন, ঠিক না?
মানে এটা তো মুখস্থ বলো না?
হ্যাঁ, এটা মুখস্থ। এবং
কখনো কি মনে হয় যে আসলে সত্যি যদি এরকম দেয়, এরকম ভয় কি আছে মনের মধ্যে নাকি?
না, এটা আমি ডাইরেক্টই বলি যে এখানে ডক্টর দাঁড়িয়ে থাকতে পারেন, ডাক্তার দাঁড়িয়ে থাকতে পারেন, কথা রং হলে চাকু দিয়ে জিভ কেটে দিবেন। একটা মার্কারি পারদ, ধরা যায় না, মারা যায় না, ছোঁয়া যায় না, 100 বছর মাটির নিচে পুঁতে রাখলো, পারদের গুণ ক্ষমতা কখনো নষ্ট হয় না। তার প্রমাণ বাস্তব, ওই আংটিটার ভিতরে দিলে একটু পারদ লাগিলে দেখা যায় ওইটা নড়ে, এটার ভিতরে লাগে। তো অনেকটা আছে আবার মনে করেন যেটা অষ্টধাতু আমরা বিক্রি করতাম আগে, একটা আছে রেডিমেড, আরেকটা আছে আমরা চোখের সামনে বানাই দিই, যেটা চোখ বাজারে রেডিমেড ওইটা হলো রেডিমেড, হাজার হাজার পিস ঢালাই কারখানায় তৈরি হয়, আর আমরা যেমন চোখের সামনে বানাই দিই জিনিসটা। তো মার্কারি পারদ আপনার যেমন থার্মোমিটার, রোগীর গায়ে তাপমাত্রা মাপা হয়, এক বিন্দু পারদ যদি এই থার্মোমিটারে না দেওয়া হতো ডাক্তারের বাবারও ক্ষমতা ছিল না রোগীর গায়ে কতটুক তাপমাত্রা টেম্পারেচার আছে বলে দিবে, তো ক্ষমতা ডাক্তারের না পারদের। আসলে পারদে টেম্পারেচার বানানো কথা আর কি, যে পারদ এক বিন্দু খাইলে রাজা বাসারা জমিদাররা খাইছে, খায় 10টা 5টা নারীর সাথে এনজয় করেছেন, আসলে এটা কোনো কিছুই না,
এটা মিথ্যা পুরোটাই।
হ্যাঁ, মিথ্যা।
আচ্ছা, এখন এই কথা শুনে যদি কেউ খায়?
খায়, অনেকে খায়, খাইলে ওই যে ইতো পারদ তো পিছলা জিনিস না, এটা পায়খানার রাস্তা দিয়ে বাইরে যায়, পায়খানার সাথে বাইরে যায়।
আচ্ছা, আর এই যে পারদ সম্পর্কে আপনি যে তথ্যগুলো দিলেন, এগুলা আপনি কি শুনে শিখেছেন নাকি আপনি নিজে পরে একদম সত্যিকার ভাবে মানে জেনে শুনে বুঝে বলেছেন এগুলো?
এটা হ্যাঁ জানিয়ে বলছি যে পারদ, পারদ আপনি মনে করেন সব ক্যাম্পাসেরই বলে যে পারদ খাইলে,
আপনি অন্যান্য উস্তাদ ক্যানভাসার যারা ছিল তাদের কাছ থেকে?
হ্যাঁ, এটা আমার পুরো একদম পারদ, এমনি কোনো কিছু লাগে না, পারদ কাজে লাগে, যেমন আপনি মনে করেন টর্চলাইট, টর্চলাইটের ভিতরে পারদ দেওয়া হয়, এবং যে কোনো নিকেল যেহেতু স্টিল তৈরি হয়, নিকেলের কাজের ভিতরে ওই পারদরা ওই কাজে লাগে, নিকেল পারদ ছাড়া হবে না। আর ক্যানভাসারের বানানো কথা হইলো এটাই যে পারদ খাইলে শোধন কইরা খাইতে হয়, বাপ মেয়ের মনে করেন চড়ুই পাখি দেখাইতে হয়, এরকম বিভিন্ন ধরনের যেমন হালুয়ার সাথে এক বিন্দু পারদ দিয়া এটা মিস কইরা আপনার মনে করেন খাওয়াইল। অনেকে দেখা যায় উদুন কাজ ধরে বগমরে ফকিরে কেরামতি বলে তখন পাওয়ার বাইরা জায়গা মনে করে যে না আসলো যেন এইটাই মনে হয় সব। এই পারদ খাইলে অনেক কিছু হয়, এটা মানুষের শোনা কথা। এবং আগের দিনের মানুষে বলতো যেন ওই পুষ্কনিবিতে থালা বাসন পাওয়া যাইত, কেউ যদি বিয়া সাথে লাগতো তাহলে পাইত। তো কেউ যদি বলা হয় যে আপনি দেখছেন কয় না শুনছি, ওই সোনাপন্থী ওই মানুষে এখন ওই পারদ মানুষে শোনে। অ্যাম্বাসারে যেটা বলছে দাদায় শুনছে, মানে একে একে বহুত মানুষ শুনছে, আসলে এটা মিথ্যা। খাওয়া দাওয়ার উপরে কোনো সেক্স নাই। আমি বুঝতে পারছি যেন ভাই প্রশ্নটা করছে যেন হয়তো পারদ খাইলি আসলে মর্দামি শক্তিটা ঠিক থাকে, আসলে এটা মিথ্যা।
এই যে আপনি ধরে ফেললেন তার আসলে মনের ভেতরের ইচ্ছাটা কি, কিন্তু আমি জিন্দগি ভর চিন্তা করে কিন্তু পারতাম না বুঝতে। যাই হোক, আমি জানি না, উনি এখন নিশ্চয়ই জানাবেন যে উনি আসলে সে কারণে জানতে চেয়েছেন কিনা, একদম আমার মনে হয় যে সেটা জানানোই ভালো। আর বুঝতেই পারলেন আপনি যে পুরোটাই কিন্তু একেবারেই মিথ্যা, একেবারে এরকম কোন ইনফরমেশন একেবারে সত্যির ধার কাছ থেকেও যায় না। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন, ক্যান আই গেট দ্য মোবাইল নম্বর অফ দিস জ্যোতিষরাজ ওয়াইম্যান। এখানে তো তিনি যে কথাগুলো শুনছেন সেটা শুনলেই আপনি বুঝতে পারবেন, তাই না? মোতালেব মৃধা বিশ্বাস জয়েন করেছেন, তিনি কিছু কথা বলেছেন, কথাগুলো অগোছালো। হ্যাঁ ভাই, আমি গাজীপুর থেকে। আচ্ছা, দেখলাম আবার কাজী গিয়ে আগুন দ্রায় পেতে পারা দিয়ে ক্রাম ক্রাম, এই টাইপের মানে লিখলে না পড়া খুব হিব্রু ভাষা টাইপের হয়ে গেছে। বিনয়ের সাথে বলছি একটু ঠিক করে লিখতে হবে। নজরুল ইসলাম তিনি লিখেছেন, আছেন আমাদের সাথে, এগুলো কি ভালো কাজ, এগুলো কি প্রতারণা? সেটা তো আপনি নিশ্চয়ই কথা শুনতে শুনতে আমরা আরো অনেক কথা আপনার একই সাথে আপনার প্রশ্নের সাথে আসলে আমি কণ্ঠ মেলাতে চাই যে এগুলো নিঃসন্দেহে ভালো কাজ তো না, অবশ্যই এগুলো প্রতারণা। এবং যেটা আমাদের আজকের অতিথি নিজে কিন্তু স্বীকারোক্তি সেইগুলো দিচ্ছেন এবং সেগুলোই তিনি বলছেন, আমরা ধীরে ধীরে এরকম ভিতরে আরো অনেক কথাই জানবো। আচ্ছা, লিখেছেন আমাদের সাথে আর অনেকে, সবারই মোটামুটি একটাই জানতে চাওয়া, সবাই অন্ধকারের গল্পকে ভালোবেসে সমর্থনের এসএমএস গুলো পাঠাচ্ছেন যে বিশেষ করে আজকের পর্বটির জন্য অনেক বেশি ভালোবাসা, থ্যাংকস, শুভকামনা আমরা পাচ্ছি। এবং ফেসবুক থেকে আমি একটু ঘুরে আসতে চাই, ফেসবুকে আমিন শেখ জয়েন করে ফেলেছেন মানুষ ঠকানোর এরকম কাজ করা ঠিক না, শাহাদাত হোসাইন তিনি বলেছেন। আরাফ শাহ আহমেদ তিনি জয়েন করেছেন, অবস্থা মানুষকে প্রতি পরিবর্তন করে। ওকে, নাজমুল হাসান রিহান জয়েন করেছেন, ধন্যবাদ জানাই অন্ধকারের গল্পের পিছনে যারা বিরতিহীনভাবে কাজ করে, এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এবং ভালোবাসা। আলামিন আহমেদ জিহাদ জয়েন করে ফেলেছেন আমাদের সাথে, অধরা রয় আছেন, মোহাম্মদ আকাশ জয়েন করেছেন, ধন্যবাদ জানাই আপনাকেও। এদিকে কাপুর জয়েন করেছেন, তিনিও ধন্যবাদ জানিয়ে দিয়েছেন আমাদেরকে। সাগর জয়েন করেছেন আমাদের সাথে, সাব্বির চৌধুরী আছেন, তিনি বলেছেন যে ফরিদপুর থেকে তিনি শুনছেন। আবিদা সুলতানা জয়েন করেছেন, মানুষ কখন খারাপ হয়ে যায় কিছু বলা যায় না, ট্রাই করলে ভালো হওয়া যায়, এরকম কিছু কমেন্ট তিনি করেছেন। হযরত আলী আছেন আমাদের সাথে, মনিরুল ইসলাম জয়েন করেছেন, সাথে আছি বস, থ্যাংক ইউ। মাহফুজ নাবিন জয়েন করেছেন আমাদের সাথে, আচ্ছা তাজনীন শিকদার আছেন আমাদের সাথে, সোহেল তানবীর জয়েন করেছেন আমাদের সাথে, ছদ্মনামে যারা পড়ছি না, রাসেল হোসাইনের কথা বলেছি, ইমাম হুসাইন মাসুদ জয়েন করেছেন। আমি এতগুলো এসএমএস দিলাম, একটাও পড়লেন না কেন? হ্যালো, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আমি পড়েছি, এবং আপনি অন্ধকারের গল্পের যে প্রতি যে ভালোবাসা জানিয়েছেন সেটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে সামনের দিকে পথ চলার জন্য। মোহাম্মদ পারভেজ জয়েন করেছেন আমাদের সাথে, আনিশা জাহান নাইস স্টোরি, এরকম একটি কমেন্ট তিনি করেছেন, রিয়েল স্টোরি কিন্তু। আচ্ছা, আনিশা জাহান তিনি জয়েন করেছেন, আরো অনেকেই আছেন, আমরা আবারও আপনার কাছে ফিরে যাব। তার আগে আমি একটু নিয়মটা জানাতে চাই, যারা আমাদের সাথে আছেন আপনারা আমাদেরকে লিখতে পারেন, খুব সহজেই লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন, অনুষ্ঠান শুনতে শুনতে আপনাদের যে কোনো মূল্যায়ন মতামত সেগুলো আপনারা লিখে পাঠিয়ে পারেন। কারণ আমাদের সাথে অন্ধকারের গল্পে আজ উপস্থিত আছেন জ্যোতিষরাজ, এবং তাকে অনেক নামই বলা যায়, জ্যোতিষরাজ হাইপার হবি, কেউ হয়তো তাকে বলছেন যে তিনি প্রতারক ভণ্ড, এরকম অনেক ধরনের কথাবার্তাই আছে। আর কেউ হয়তো তাকে
তার প্রতি তার সরলতার প্রতি যেভাবে সত্যি কথা তিনি বলছেন সেই মুগ্ধতা আমাদেরকে প্রকাশ করেছেন। আচ্ছা, আমি আরেকটা বিষয়ে নতুন ঘন্টায় এসে বলবো। এই মুহূর্তে আমরা একটা ভালো লাগার এবং একটা মজাদার আসলে একেবারে গঠনমূলক বা এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত কিছুটা হলো সেরকম একটি গান আপনাদেরকে শোনাবো। এর উছিলায় আমরা নতুন ঘন্টায় ফিরবো। ইনফ্যাক্ট ক্যালেন্ডারের পাতা নতুন একটি দিন। মলমের ব্যাপারটা তো অনেক ক্ষেত্রে তাই হতো না, যখন আপনি যে মলম বিক্রি করতেন বেশিরভাগ মলম ব্যাপারগুলি তো ভুয়া কিংবা এরকম ছিল, এরকম একটা কমেন্ট ছিল আমার কাছে।
জি,
তারা জানতে চাইতেন যে একজন জানতে চেয়েছেন, কাউসার আহমেদ জানতে চেয়েছেন যে এই যে মলমের কথাগুলো আপনি বলছেন, আমরা যে ভ্যানের উপর থেকে এভাবে মলমগুলো কিনি সেগুলো কি আসলে সঠিক নাকি মিথ্যে?
আসলে ব্যাপারটা হলো মলম যে তৈরি করত, মলমের ব্যাপারটা হলো
আমরা এক কথা যদি শুনি, এক কথা
মলম আসলে আপনার এই চামড়ার উপরে লাগাইলে যে ভিতরে যে রক্ত পরিষ্কার বা অ্যালার্জি যদি থাকে বা চর্মরোগ একজিমা যদি থাকে, উপরে লাগাইলে তো দু একদিন ভালো হবে। মলমের ভিতরে যে মলমটা যেটুকু দেওয়া হয় দেয়া যায় চার মাস লাগাইতে, ওই মলমটা তিন দিনে লাগাই শেষ করে লয়।
ওকে, মানে বলা যায় অনেকটাই ফেক, তাই তো? ওকে, আমরা গান শুনি মান্নান মিয়ার তিতাস মলম। আমন্ত্রণ নতুন একটি দিনে। অন্ধকারের গল্প আপনি শুনছেন, শুনছেন ঢাকা এফএম 90.4। দিনটি সোমবার, 12:01, মানে ক্যালেন্ডারের পাতায় বদল হয়েছে দিনের। সোমবার 4 মে 2015, 21 বৈশাখ 1422 এবং 14 রজব 1436 হিজরি। আর এরকম একটি প্রহরে আপনাকে এটা বলতেই পারি, যাদের জন্মদিন তাদের জন্য শুভ জন্মদিন, এবং আজকে যাদের জন্মদিন তাদের জন্য আগামী দিনগুলো, আগামী পৃথিবীটা একদম আলোকিত হোক, কোন অন্ধকার তাদের জীবনে যেন জড়িয়ে না থাকে সে প্রত্যাশা করছি। অন্ধকারের গল্প শুরু করেছিলাম ঠিক 10:30, এবং তারপর থেকে এতটা সময় ধরে আমরা অনেক কথা শুনছিলাম। আমাদের সাথে আজকে যিনি অতিথি হয়ে এসেছেন, তিনি একজন আমরা প্রতারক বলতে পারি, ভণ্ড বলতে পারি, অনেকে অনেক উপমা অনেক কিছুই দেন। তিনি একজন জ্যোতিষরাজ, হাইপার হবি। এবং হাইপার হবি কেন হলো সেটা নিয়েও অনেক ধরনের প্রশ্ন রেখে আছেন, তার নামের ভেতরে রহস্য কি সেটাও জানতে চেয়েছেন, সেই সবকিছু জানাবো আপনাদেরকে, সরাসরি তার সাথে কথাগুলো শুনবো। কিন্তু এই মানুষটাই কিন্তু সরাসরি অন্ধকারের গল্পের এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে সেই কথাগুলো বলছেন, এবং নির্দ্বিধায় বলছেন যেটা মিথ্যা মিথ্যা যেটা সত্যি সত্যি। এই অনুভূতিগুলো, এই অনুভবগুলো একটা মানুষের ভিতরে তখনই আসে, এটা খুব স্বাভাবিক হিসেব হয়তো, এটা আমরা সবাই বোধ করি বুঝতে পারি, তখনই আসে যখন তার ভিতরে একটা আত্ম অনুশোচনা তৈরি হয়। কেন আজকের অতিথি জ্যোতিষরাজ হাইপার হবি একেবারেই সেই সত্যিগুলো এভাবে নিংড়ে দিয়ে সব মানুষকে বলছেন, পাশাপাশি তিনি যে পেশায় নিয়োজিত ছিলেন, অন্ধকার গলির যে পেশায় মানুষকে ঠকিয়ে বলা যায় অর্থ উপার্জন করে, তা দিয়ে তার সংসার, তার ক্ষুধা নিবারণ, তার জীবন যাপন করা, এইসব কিছু তিনি নির্বাহ করতেন, সেই সবকিছু নিজেই কেন সেখানে পানি ঢেলে দিচ্ছেন, সেই সবকিছু নিজেই কেন রহস্য উন্মোচন করে দিচ্ছেন, সেটা একটা বড় প্রশ্ন। এই সবকিছু আপনার মাথায় আসতে পারে। পাশাপাশি এরকম টিয়া পাখি নিয়ে বিভিন্ন খামে অনেক কি কিন্তু আমরা হাইপার হবি তার কাছে শুনলাম, যে তাদের ভাষায় যেটা দোকান, সেরকম করে একটা ছোট ট্র্যাঙ্ক কিংবা একটা চাদর কিংবা একটা প্লাস্টিকের কিছু একটা ম্যাটের মতো বিছিয়ে সেটার উপরে নানান ধরনের আংটি বা অনেক কিছু নিয়ে গান বাজানো, ক্যাসেটের ভিতরে টিপ করে রাখা সেই কণ্ঠস্বর, এইসব কিছু খুব পরিচিত দৃশ্য আমাদের চারপাশের গ্রামগঞ্জে বলতে পারি, যে হাটের সময়ে মফস্বলে হয়তো সে হাটবার দিনে, ঢাকা শহরের কথা বলতে পারি, একদম সকালবেলা অফিসের ব্যস্ত সময়গুলোতে সেই ঘটনাগুলো আমাদের চারপাশেই দেখা যায়। আসলে কি হয় সেখানে, তার ভিতরে কি, হয়তো প্রচন্ড শিক্ষিত আধুনিক স্মার্ট অনেকেও তারা জীবনের টানাপোড়নে গিয়ে অনেকেই মনের ভিতরে অজান্তেও দ্বারস্থ হন এই হাইপার হবি এমন মানুষদের কাছে, তারাও হয়তো একবার দুবার মনের ভিতরে ভিতরে ফিরে যান তাদের কাছে। আসলে ভেতরের ঘটনাটা কি, কি হয়, কিভাবে তারা চটকদার সেই মজমা বলেন বা সেই স্পিচটা রাখা বলেন সেগুলো করেন, সেই সব কিছু আমরা জানছি, কি কৌশল তারা অবলম্বন করেন সেগুলো আমরা এখন জানব, এবং সেগুলো সরাসরি শুনবো আমাদের আজকের অতিথি হাইপার হবি তার কাছ থেকে। এবং আপনাকে বলতে চাই, যেটা আমরা সবসময় বলি, অন্ধকারের গল্প আমরা শুধুমাত্র প্রত্যেকটা ঘটনা এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, আমরা কোনোভাবেই সাহস রাখি না সেই ঘটনা যার সাথে ঘটেছে কিংবা পুরো ঘটনা নিয়ে কোন ধরনের সিদ্ধান্ত, সমাধান, আদেশ, উপদেশ দেবার আমরা স্পর্ধাও করি না, সেটা আমরা শুধু বিনয়ের সাথে অক্লান্ত পরিশ্রম করে যাই, সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি, যা সিদ্ধান্ত নেবার, যা বলবার, যা বুঝবার, যা জানানোর, যা শেখার কিংবা যা বুঝে নেয়ার, সবকিছুই আপনাদের বিবেক এবং মূল্যবোধের জায়গা থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন। শুধু এটা বলবার আছে যে আপনার ভাবনাগুলো, কথাগুলো আমরা জানতে চাই, ফেসবুকে এসে আপনারা সেটা জানাতে পারেন, ফেসবুকে এসে আপনারা আজকের অতিথিকে দেখতেও পারেন, তিনি একদমই আমাদের স্টুডিওতে সরাসরি বসা আছেন, এরকম একটি ছবি দেওয়া আছে। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া আপনারা কিন্তু টেক্সট করতে পারেন 16260 এই নাম্বারটিতে, টেক্সট অনেকেই করেছেন, সেগুলো পড়তে থাকবো, কিছু আগে পড়েছি, কিছুক্ষণ সময় আগে আমরা বেশ কিছু টেক্সট এবং কমেন্ট কিন্তু পড়েছি। আমি আবারও চলে যাব আমাদের আজকের অতিথি হাইপার হবি হবি ভাই, আমরা আপনার এই যে 12-13 বছর ধরে যে কাজ আপনি করে যাচ্ছেন সেখানে অনেকগুলো কৌশল আছে, কিভাবে একটা মজমা জমিয়ে কিভাবে টার্গেট করা মানুষকে ধরা, সেই কৌশলগুলো আমরা একটু বিস্তারিতভাবে শুনতে চাই আপনার কাছ থেকে।
প্রথম মজমা যখন লাগাই তখন অনেক কথাই মানুষকে বলি যেন অষ্টদা, মানে অষ্টধাতুটা হইল পাথরের বিকল্প ব্যবস্থা। অষ্টধাতু হইল পাথরের বিকল্প পন্থা। পাথর কিনতে গেলে অনেক টাকা লাগে। পাথর কিনতে গেলে দেখা যায় অনেকে পাথর চেনা বড় দায়, তবে পাথর অনেকে চেনে না। আর পাথর দেখা যায় আমরা রাস্তায় বিক্রি করি, পাথরগুলো রাস্তায় বিক্রি করতে হইলে মানুষের কিন্তু একটা যে বিশ্বাস যে 10,000, 5,000, 3,000, 2,000 টাকা দা পাথর নিব, পাথরটা যে কিনব সে মনে করতেছে যে আমি দুই নম্বর দিতাছি। আসলে দেখা যায় আপনার এই যে পাথরগুলা টিপিতে লিটন দেওয়ান সাহ যে এড দেয়, পাথরের যে এড দেয় অতীত ভবিষ্যৎ জীবন বর্তমান সব বইলা দেয় মুখ দেখে, তার নামও বলা লাগে না বা কোনো কিছু লাগে না, এমনিই দেয়। তবে পাথর মানুষে যেন কিনে রাস্তা থেকে আমাদের কাছ থেকে কিনলে যে একটা চেম্বারে যেই যেমন মিডিয়েট ব্যারেজ দেয় কয়েক সেকেন্ডে কয়েক লক্ষ টাকা নিয়ে যায়, এরকম আমরা শুনছি যে এক সেকেন্ড অ্যাডভারটাইজ দিলে 10,000 বা 5,000 টাকা বা 20,000 টাকা এরকম একটা বিল হয়, ঠিক না? তো ওই জায়গায় দেখা যায় পাথর যে চেম্বারে যে লিটন দেওয়ান সাহ পাথর বিক্রি করে, যে পাথরে মানুষকে যে মানুষ চলার জন্য জীবন চলার পথে অনেক রকমের বাধাই আসে, তো পাথর ওই জায়গায় দেখা যায় মিডিয়া খরচ আছে, প্রশাসনের খরচ আছে, কর্মচারীর বেতন আছে, একটা বসুন্ধরা সিটিতে একটা দোকান নিতে গেলে কয়েক কোটি টাকার দরকার, আবার যে পাথরগুলো আনতেছে ওগুলো কয়েক কোটি টাকার মূল্য, এরকম দেখা যায়। তা আমরা রাস্তায় দেখা যায় একটা পাথর 300 টাকা হইলেও বিচালাই বা 500 টাকা বিচালাই, একটা আংটি ফিটিং করতে মজুরি লাগে বা 300 টাকা। এখন আপনি যদি রূপাদা বান্দাইতে যান, 300 রূপাদা বান্দাইতে গেলে 600 টাকা লাগবে। মানে একটা উদাহরণ দেখায় আর কি, যে পাথরটা কিনতে গেলে বানাইতে গেল নর্মাল হিসাবে আপনি 300 টাকা ফিটিং মজুরি, তারপর রূপা লাগবে আপনি 600 টাকা। দেখা যায় এরকম ভাবে 1,000 টাকা আপনার পাথর ছাড়াই নেমে যাবোগা, 1,000 টাকা নেমে যাবোগা। তবে আমরা ওই পাথর দেখা যায় ফিটিং সহকার, তারপরে এত সুন্দর ফিটিং হবে না, আংটির কারিগরি হালে দেখা যায় খালি হাতরা থাকলে অনেক সময় খারাপ লাগে, দেখা যায় অনেক খালি হাত থাকলে কিরম দেখা যায়। একটা আংটি ফিনলে মনের একটা সান্ত্বনা, মনের একটা সান্ত্বনা আর কিছু না। যে হোমিওপ্যাথির আমি শুনছি আর কি আমার ওস্তাদের কথা, যে ওষুধপত্র কোনো কিছুই না, হোমিওপ্যাথি যে তৈরি করছে বা হোমিওপ্যাথির যে প্রথম পাতায় লেখা আছে ওষুধপত্র কিছু না, মনের সান্ত্বনা মনের বিশ্বাস হইল সবচেয়ে জায়গা বড় জিনিস। তো পাথরটা দেখা যায় আমরা 300 টাকা বিক্রি করি, আর মূল বিষয়টা হইল আমরা মানুষকে বলি যেন পাথরটা পাথরটা মানুষকে দিলে এই পাথরটা দেখা যায় আপনার 300 টাকা নিলাম, আবার দেখা যায় লিটন দেওয়ানের কাছে গেলে এই পাথরটা এই কর্মরূপে একটা দাম হয়। আগেই জিজ্ঞেস করে যে কোনো জ্যোতিষী বিক্রি করে আগেই বলে যেন কর্ম কি করে,
কর্ম মানে ওই মানুষটা কাজ কি করে।
হ্যাঁ, ওইটার উপরে নির্ভর করতে পারে যে বুঝে দাম চাওয়া হয়। হ্যাঁ, ওইটা বুঝাইতেছে যে উনি তো বড় অঙ্কের পয়সা কামায়, তো ওনার কাছ থেকে এই পাথরটা দেয়া যায় 10,000 টাকা রেখা দিল। যদি দেখে একটা শিল্পপতি মানে চেম্বার যারা চেম্বার দিয়া মা বা দোকান দিয়া হাত দেখা পাথর দেয়, তো দেখা যায় এই পাথরটা আপনার কর্মরূপে দাম হয়। যদি দেয় নির্মাণের ওইটাই 5,000, যেটা মানে দোকানে বিক্রি করে চেম্বার দিয়া, আবার দেখা যায় কর্ম বড় অঙ্কের দেখা যায় মিল ইন্ডাস্ট্রিক আছে বহুত কিছু আছে, ওই পাথরটা দেখা যায় আপনার 50,000 টাকা দাম হইয়া যায়, যেটা 5,000 টাকা নির্মমানের মানুষের কাছে বিক্রি করে। আর ওই পাথরটা দেখা যায় আমরা রাস্তায় বসা দেখা যায় পাথরের ভিতরে বিভিন্ন ইয়ে আছে, একটা আছে রতি হিসাবে বিক্রি হয়, রতি হিসাবে বিক্রি হয়, ক্যারেট হিসাবে বিক্রি হয়। যেটা রতির মাল ওটা একটু দাম বেশি, কিন্তু কাঁচা একই রতি হিসাবে বিক্রি করে। আবার এটার থেকে একটু নর্মাল আছে, ওইটা আমরা বিক্রি করি যেটা রাস্তায় বসে। আবার যদি দেখি যে না ভালো টাকা দিব, তো ওনার একটা ওই ভালো পাথর আইনা দিলাম, এটা দেখা যায় 5,000, 3,000, 2,000 টাকা আমরা নিতে পারি। কিন্তু ওই 10-15,000, 20,000, 50,000 টাকা ওই চেম্বারে নেই। তো পাথরটা মূল বিষয় হলো পাথরটা হয় কর্মীর উপরে দাম। পাথর পিনলে আসলে যদি কেউ বলেন যে পাথর পিনলে কি হয়, পাথর পিনলে আসলে পাথর পিনলে কেউ বড়লোক হয় না, ভাগ্যের পরিবর্তন ঘটে না, স্বাস্থ্যমান হওয়া যায় না, অন্যায় করে কেউ কোনোদিন নির্দোষী সাজতে পারবেন না। আপনি যদি অন্যায় করেন, অন্যায়ের প্রায়শ্চিত্ত ভোগ আপনাকে এই দুনিয়ায় করেন আর ওপর দুনিয়ায় করেন, এতে কোনো সন্দেহ নাই। আর স্বাস্থ্যমান যদি হতে হয়, কবিরাজি হিসাবে একটু বলি, স্বাস্থ্যমান যদি হতে হয় ওই শালসার বোতল খায়া, কচি কবুতরের গোস্ত খায়া কখনো স্বাস্থ্যের পরিবর্তন হয় না। সৃষ্টির স্রষ্টা রব্বুল আলামিনের যদি মহান দয়া হয় তাইলে স্বাস্থ্যের পরিবর্তন ঘটতে পারে। আর তাও জেনে রাখেন, ভাগ্যের যদি কোনো পরিবর্তন ঘটাইতে হয় তাও জেনে রাখেন, আমার অষ্টদাতর আংটি পইরা বা মূল্যমান হীরার পাথর পরে কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না পরিশ্রম। এর জন্য রবি ঠাকুর একটা বৈরবিতে লিখেছিলেন যে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। তাই পাপ করলে কিন্তু দুঃখ নিবারণ হয় না, গাড়ি বাড়ির মালিক হওয়া যায়। নামের আগে বিশাল লম্বা টাইটেল থাকে, যে কথাটা আমি প্রথম বলছিলাম যে আগে হয়তো টাকা পয়সা ছিল না। দেশ স্বাধীন হওয়ার পরে হয়তো টাকা পয়সা ছিল না, নৌকা চালাইতো বা রিক্সা চালাইতো, পরে জমিতে কামলা দিত মানুষে, কিন্তু সুকুইরা মাঝি বইলা ডাকত। ওই সুকুইরাই দেশ স্বাধীন হওয়ার পরে যে কোনো কারণবশতে আজকে 20 টাকার মালিক, 13টা ইন্ডাস্ট্রিকের মালিক, 70টা গাড়ির মালিক, 50টা বাড়ির মালিক। ওই সুকুইরাকে এখন সমাজবাসী সুকুইরা বলে না, এখন কি বলেন, আলহাজ হাজী মোহাম্মদ শুকুর আলী চৌধুরী সাহেব, সমাজ সেবক, গরিবের বন্ধু, জননেতা, জনদরদী, বলিষ্ঠ কণ্ঠস্বর, পারলো আরেকটা লাগায় 40-42 বছর অনে বলে বীর মুক্তিযোদ্ধা, অনেক রকম বলে। তাই পাথর পড়লে কি হয়, জীবন চলার পথের যদি কোনো বাধা সমস্যা থাকে আল্লাহ যদি চায় এটা কাটবে। যে কোনো কাজে কর্মে হাত দেন বাধা লেগে থাকে, হওয়া কাজ হয় না, গোছানো কাজ থাকে এলোমেলো, মানে মানুষের একটা পাথরের প্রতি কিন্তু যেই আপনার ইন্ডিয়া ভারতের থেকে যেই অ্যাডভার্টাইজ দেয় প্রত্যেকটা নায়ক নায়িকাদের হাতে, ভারতের চলচ্চিত্রে যারা অভিনয় করে, নাটক করে, বর্তমান আমাদের দেশও আছে, বাংলাদেশও আছে চলচ্চিত্র অভিনয় করে অনেক মানুষের হাতে, মন্ত্রীর হাতে, প্রধানমন্ত্রীর হাতেও পাথরের আংটি, বিরোধী দলের নেত্রীর হাতেও পাথরের আংটি আছে। তো আসলে আংটিটা পড়লে কিন্তু বড়লোক হওয়া যায় না, বড়লোক হইতে হইলে আপনার পরিশ্রম করে হইতে হইব। আংটি আর পাথর পয়টা যদি বড়লোক হওয়া যাইত, আংটি পাথর দিয়ে মালা বানায় ঘরে বসে থাকতাম, আমি আগে আমার ভাগ্যের পরিবর্তন ঘটাইতাম, তাহলে কি হবে, আল্লাহ যদি চায় জীবন চলার পথে যদি কোনো বাধা সমস্যা থাকে এগুলো কাটে। কিন্তু অনেকে দেখা যায় আমি সত্য কথাটা বইলা মানুষের কাছে বিক্রি করলাম, অনেকেই দেখা যায় জীবন আপনার অতীত ভবিষ্যৎ জীবন সবকিছু আপনার বইলা দিলাম, অনেকে বইলা দেয়, তো ওনাকে মনে করে ওলি বা একজন পীর বিভিন্ন ধরনের জিনিস বলে, মানুষের প্রতি যেমন আপনার অতীত ভবিষ্যৎ জীবন সবকিছু বইলা দিলাম, ওনা আপনি কি ভাববেন যে মানুষটা আমার সবকিছু জানে, তো ওনার কাছ থেকে একটা পাথর নেওয়া যায়। তো পাথর আমরা যে রাস্তায় বিক্রি করি পাথরগুলা, এই পাথরগুলা কিন্তু আসলে মূল বিষয়টা হইল আল্লাহর হুকুম যদি হয় কাজ করবে, আল্লাহর হুকুম হয় না কাজ করবে না। অনেকেই বলে যে 100% গ্যারান্টি, এরকম বলে আমি যে এখান থেকে বাড়িতে যাব, আমি যে স্টুডিওতে আর্টসিং, আমি যে এখান থেকে বাড়িতে যাব, আমার কোনো গ্যারান্টি আছে? আমার মুখে চাপার জোড়া আছে, হয়তো দেখা যায় 100% না 1000% দিলাম। যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টিটা কবুল না করে, গ্যারান্টির কোনো মূল্য আছে? তো অনেকে দেখা যায় গ্যারান্টি দেয়, যারা গ্যারান্টি দেয় রা মুনাফিক কাফের। আমাদের নবী বলেছে যে আমাদের কোনো, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমার আল্লাহর। আল্লাহর যদি হুকুম হয় কাজ করবে, আল্লাহর হুকুম হয় না কাজ করবে না। এটা আমি সত্য পথে নিয়ে যাইতাছি, যেটা আমি সত্য কথা কয়ে বিক্রি করি। এরকম আমার ওস্তাদের কথাই এ কথাগুলো শিখানো। এবং যদি কোনো মূর্খ মানুষও থাকে, ওনার সাথে থাকতে 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 দেখা যায় ওই একই কথা বলতাছে, এই কথাগুলো রাস্তায় 500 মানুষের সামনে কথাগুলো বলা যায়।
ব্যবসায়িক ভাবে লাভবান হওয়া বলেন, সেই বিষয়গুলো থাকে অনেকে, এমনটাও তো হয় তারা এই যে মানুষের ধর্মীয় বিষয়গুলোকে একটু পুঁজি করে, কারণ আমরা সবাই কিন্তু ধর্মের প্রতি যে যেই ধর্মেরই আছি, যেহেতু আমাদের মুসলিম প্রধান দেশ, আমরা স্বাভাবিকভাবেই সেই সংখ্যাটাই আমাদের বেশি। তো অনেকে কিন্তু আমরা স্বাভাবিকভাবেই সেখানে অনেক বেশি দুর্বল থাকি, অনেক বিষয় থাকে, এটাকেও অনেকে পুঁজি করেন, অনেক ধরনের আল্লাহর নাম নিয়ে কালামের কথা বলে, হাদিসের কথা বলে, অনেক কিছু বলে তাদেরকে মনকে নরম করে দেয়া হয়, অনেক কিছু করা হয়, এটা হয় কিনা?
আসলে মূল ব্যাপারটা হইল এরা যে কথা কয়ে বিক্রি করে, আসলে এগুলা পাথরের প্রতি যদি কেউ ইমান আনে, ইমান তো নষ্ট হয়ে যাবে, পাথরের প্রতি ইমান আনা যাবে।
চমৎকার, আমার মনে হয় আজকের অনুষ্ঠানে সবচেয়ে দারুণ একটি কথা। হাইপার ভাই, আপনাকে স্যালুট জানাতে চাই আসলে এই কথাটির জন্য, প্লিজ তারপর বলেন।
পাথরের প্রতি ইমান আনা যাবে না, ইমান আনতে হবে আল্লাহর উপরে। হিং আমরা যেমন ডাক্তারখানায় গিয়া বললাম যে একটা জ্বরের জন্য নাপা ট্যাবলেট দেন, অনেকে বলে এই জায়গায় সেরেক করে, আবার অনেকে এই যে জীবন আপনার মনে করেন আপনার অতীত ভবিষ্যৎ জীবন সবকিছু একটা জ্যোতিষ সবকিছু বইলা দিল, তার মানে এই না যে মৃত্যু কবে হবে সেটা উনি বলতে পারবে, এটা কিন্তু বলতে পারবে না। তো ওই জিনিসটা আপনার মনে করেন এটার প্রতি উনি যে কথাগুলো বলতেছে, অতীত ভবিষ্যৎ জীবন, যেমন আপনার প্রথম জীবনে কি হয়েছে, ছোটবেলা কি হয়েছে, ছোটবেলা কি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন নাকি, ঠিক আছে, এরকম মূল মূল বিষয়গুলো কয়েকটা কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা যে কথাগুলা, যেমন মানুষের রাগ, রাগটা কার না আছে, যে কোনো মানুষের আছে। এখন আপনার আপনার চেহারা দেখে বইলা দিলাম বর্তমান যে অবস্থা আছেন আপনি, রাগ উঠলে তো দিশা থাকেন, আগুন পানি সব এক করে আলান। তো উনি তো ঠিকই মনে করতেছে আসলে যে না আমি তো ঠিকই রাগ উঠলে আমার আগুন পানি সব এক করে আলাই, যেমন নিজের বুদ্ধি মতন চলেন। আচ্ছা, নিজের বুদ্ধি মতন তো সবাই চলে, নিজের বুদ্ধি মতন চলেন, কারো পরামর্শ নেন না। বর্তমান যে অবস্থা আছেন, আপনি টাকা পয়সা ভালো কামান কিন্তু খরচর পালাটা একটু বেশি, তো খরচটা কার না হয়, খরচ তো সবার হইতাছে, কম বেশি সবার হইতাছে, এটা একটা পয়েন্ট,
এগুলো কমন মানে সব জায়গায় থাকে,
এটা একটা পয়েন্ট। যেমন আপনি মনে করেন প্রথম জীবনে আরেকটা কথা বলছিলাম যে প্রথম জীবনে আপনি যে প্রেম করছেন এটা মিস হয়ে গেছে, অনেক একটা সত্যি হয় অনেক একটা সত্যি হয় না, এরকম ধরনের আপনার বহুত কিছুই কথা আছে, এরকম হয়। তো আসলে মূল ব্যাপারটা হইল পাথরের প্রতি ইমান আনা যাবে না, পাথরের প্রতি যে যাই কিছু বলুক, যে কোনো জ্যোতিষ বাই বলুক, এগুলার প্রতি ইমান আনা যাবে না, ইমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া পাঠাইছে কিসের জন্য? মানুষের এই পৃথিবীটা হইল একটা জেলখানা, জেলখানায় যেটা মন চায় এটা করা যায় না। একটা জেলখানা আপনি ঢুকেন, জেলখানা যা মন চায় তাই করতে পারবেন না। তো এই দুনিয়াটা একটা জেলখানা, মানুষের প্রতি পাথরের প্রতি এমন একটা ইমান আনে যা নবীজি ব্যবহার করছে শুধু আকিক পাথরটা, যেমন এখন রক্ত প্রবাল, একটা রক্ত প্রবাল দশরত্তি কিনতে গেলে অন্তত 5-7 হাজার টাকা লাগে। রক্ত চলাচল ইনশাল্লাহ, আমি তো বলি রক্ত চলাচল ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় ভালো রাখবে, আল্লাহ যদি চায় না ভালো হবে না।
এবং ওই যে আমরা আরো কিছু কিছু কৌশলের কথা শুনছিলাম আপনার কাছ থেকে, সেগুলো আরো কি কি থাকে? আপনি যেমন বলছিলেন যে মজমা শুরুতেই এরকম,
মজমা মজমায় মনে করেন আপনার যে আমার, আমি তো আংটি বিক্রি করি, অনেকে হালুয়া বিক্রি করে, অনেকে আপনার কালো বড়ি, বড়ি কালো বড়ি,
এই যে বড়ির বিষয়টি, এগুলো যে অনেক কিছু থাকে, অনেক নানা ধরনের তেল দেখা যায়, আবার এই বিষয়গুলো আমরা সবাই যদি একটু, আরো কি কি আছে আমরা যদি শুনতে পারি আপনার কাছ থেকে?
যেমন আপনার তেল, এই তেলটার বিষয়ে বলি, এই তেলটা আপনার মনে করেন পেপারমেন্ট গুলথুরিয়া এগুলো দিয়ে হয়তো বানানো হয়, যে যে যাই পারে মনে করেন দেয়া যায়। একটা চড়ুই পাখি দেখাইতেছে যে সান্ডার তেল, সান্ডার তেল, একটা সান্ডা মনে করেন,
সান্ডার তেল জিনিসটা কি মানে আমি তো পার্সোনালি আমার মনে হয় যে আমি জানি না,
সান্ডাটা ইন্ডিয়ায় হয়, ইন্ডিয়া থেকে দেয়া যায় একটা সান্ডা 2000-1000 টাকা দা কিনে আনে।
সান্ডাটা কি?
সান্ডা, সান্ডার তেল, ওইটা পাবলিক ভালো করে বুঝে, পাবলিকে ভালো করে বুঝে, সান্ডার তেল, হিয়ালের তেল, কেচ্ছার তেল, এগুলো মনে করেন আপনি বিক্রি করে, মনে করেন বিভিন্ন ধরনের কথা কইয়া যেন এটা বড় হবে, এটা এরকম হবে, আগামোটা এরকম, বহুত বিভিন্ন ধরনের নেকেট বয়ান আছে কিছু,
মানে কৌশল,
কৌশল
নেকেট, খুব ভালো লাগে।
হ্যাঁ, নেকেট বয়ান যখন শুরু হয় তখন মানুষ ওইটার প্রতি আকর্ষণ হয় বেশি, যে আমারটা তো এরকম বা এরকম হয়ে গেছে, যে এটা দুর্বল হয়ে গেছে, এটা হয়তো দিলে ইনশাল্লাহ এটা দিবেন, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা বিক্রি করে।
আসলে সব মিথ্যা না?
এটা মিথ্যা,
একদম সম্পূর্ণই মিথ্যা। আচ্ছা, হ্যাঁ, তারপর
আপনার এই কোন দেশটা জানি আপনার মনে করেন শুধু আমাদের বাংলাদেশে আর ভারতে এই তেলটা বিক্রি হয়, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে চলে না। ঔষধ কোম্পানির ভিতরে সবচেয়ে বড় কোম্পানি হলো আমেরিকান গ্রেট ব্রিটেন কোম্পানি, মালিশ করলে যদি বড় হইতো বা নেকেট, এটা নেকেটের ভিতরে জায়গা, এগুলো মানুষের শুনলে মাথা নষ্ট হয়ে যায়, কারণ মানুষের এটার প্রতি ই বেশি। তো দেখা যায় একজনে মানুষের কথা বলল মজমার ভিতরে 500 কথা ওনার মেমোরির ভিতরে ঢুকছে, বিশ্বাস আসছে, তো পাশে গেছে দেখা যায় হ্যাঁ 100 টাকা, ভাই আপনার কি কি সমস্যা? বলতেছে ভাই আমার স্ত্রী সহবাসে টাইম কম পাই বা এরকম বিভিন্ন ধরনের কথা ওনারা বইলা থাকে, বলে পিছনে আসেন, এটাও যদি না শোনেন বলে নিয়মটা শুনে যান। নিয়ম শুনতে গিয়ে দেখা যায় এক প্যাকেট আগরবাতি নিয়ে আসেন, নাইলে চাই রাত কালা কাইতো নিয়ে আসেন, নাইলে একদম একটা ফল নিয়ে আসেন, চুল সুপারি ছাড়া একটা পান নিয়ে আসেন, ছোট ছোট কথা বইলা সব টাকা নিয়ে যায়, আপনারই কিন্তু দেন। পরে বলেন সালারা সিটা রাগ করবেন না, ওই কুকুর আমাকে জন্ম দেন, এটা হইলো আমার মজমায় যখন আমি বসে এটাকে বিপরীত করি, যে ওই কুকুর আমাকে জন্ম দেয় আর ওই কুত্তানি আমাকে পেটে ধারণ করে নাই। তো এই বিষয়ে আপনি মনে করেন অনেক সারা বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনতাছেন, একটা কথাই বলবো, মজমার ভিতরে কেউ প্রতারিত হবেন না এবং তেল বা এগুলা ব্যবহার করবেন না, আল্লাহ যেটা দিছে ওইটা ওরকমই হবে, আল্লাহ অনেক যাই কিছু করেন এটা হবে না, এটা হবে না। সেক্স, সেক্স পাওয়ারটা এটা হইল মানুষের খাওয়া দাওয়ার উপরে, এখন যদি আপনি রাস্তা থেকে আপনি এটা স্ত্রী সহবাসে টাইম বেশি পাওয়ার জন্য আপনি কিনলেন, হয়তো আপনার কিডনির সমস্যা হইব, নয়তো আপনার দেখা যায় আপনার মানে ভিতরে এটা পাওয়ারটা চলে আসে ঠিকই, কিন্তু ভিতরে তো আপনার সব
শারীরিক ক্ষতি অনেক কিছু হচ্ছে। আচ্ছা, আমরা আরো কৌশলের কথাগুলো শুনবো, অনেক কিছু আমাদের শুনবার বাকি আছে এবং মন্ত্রমুগ্ধের মতো আসলে আমরা হয়তো শুনছি। অনেকে ভাবতেই পারেন যে আমরা কি সত্যি শুনছি কিনা, ইনফ্যাক্ট সে অবাক হওয়ার জায়গাটা খুব বেশি পরিমাণে আছে, কারণ আজকের হাইপার হবি যিনি আমাদের সাথে আছেন তিনি যেটা আমি আগেও বলেছিলাম যে যেটা করে তিনি তার জীবিকা নির্বাহ করছেন সেই বিষয়গুলো নিয়ে, এবং তিনি আরো অনেকের নামও কিন্তু উচ্চারণ করে যেভাবে বলে দিয়েছেন, এবং এই মুহূর্তে আমি জানি যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা আমাদেরকে শুনছেন, সবাই সেই সচেতনতার জায়গাটা সেটা মনের ভিতরে গেঁথে যাবে অটোমেটিকলি, কারণ আপনি যদি এরপরও বারবার করে সেই সব জায়গায় ফিরে যান, সেই ক্যানভাসারদের কাছে ফিরে যান, কোন জ্যোতিষশাস্ত্রের কাছে গিয়ে হাত দেখান, সান্ডার তেল মাখেন বা এই টাইপের কিছু একটা করেন, তাহলে কিন্তু আপনার মনের ভিতরে আজকের এই কথাগুলো আসবে, এবং সেখান থেকে একটিমাত্র মানুষও যদি আসলে সেই সচেতনতার জায়গাটাতে ফিরে আসতে পারেন সেটাই আমাদের প্রাপ্তিবস, এবং সেই প্রাপ্তিগুলোর বুকে নিয়ে আমরা সামনের দিকে চলতে চাই। আরো অনেকটা সময় জুড়ে আপনার সাথে আছি, 12:28 মাত্র সরাসরি শুনছেন হাইপার হবি, তিনি আমাদের সাথে সরাসরি বলছেন অন্ধকারের গল্পে কথা, জ্যোতিষরাজ হাইপার হবি, এবং যে বিষয়গুলো তিনি বলছেন এটা এ কারণেই রূপকথার মতো বলছিলাম যে স্বপ্নের মতো করে বলছিলাম কিংবা ঘরের ভিতরে শুনছি কিনা এরকমটা, কারণ এই কথাগুলো অনায়াসে তিনি যেভাবে বলে দিয়ে যাচ্ছেন আজকের পর সেটার পর আর কিন্তু কোনো কিছু বলবার থাকে না, একটা কথা বারবার উঠে এসেছে, মহান আল্লাহ পাক যা চাইবেন একেবারে পবিত্র কোরআন শরীফে বলেন, একেবারে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পষ্ট করে দেয়া আছে যে সত্যিই তাই, যা কিছু নির্ধারণ করবেন একেবারে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি নিজেই তার মতো করে ভাববেন, তার মতো করে নির্ধারণ করবেন কার ভাগ্যে কি আছে, আমরা শুধু ইবাদত বন্দেগির মাধ্যমে তার কাছে চাইতে পারি, আমরা ইসলামী শরিয়া মোতাবেক সেই জীবনটা যাপন করতে পারি, কিংবা যে যেই ধর্মে আছে না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ধর্ম আসলে কল্যাণের কথা বলে, প্রত্যেকটা ধর্মই আসলে ভালো কিছুর কথা বলে, প্রত্যেকটা ধর্ম ওই মূল জায়গাটাতে এক যে কল্যাণ করো, সৎকর্ম করো, আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি, এবং সেই বিষয়গুলো যদি আপনি ধর্মকে আঁকড়ে ধরে সেই ভালো থাকা, মানুষের পাশে থাকা, ভালোবাসা এবং এই সব কিছু মানুষ সৃষ্ট বিভিন্ন বিষয়ের দিকে না গিয়ে সরাসরি সেই ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন, সেটাতেই সেই রুটেই জায়গায় থাকেন, তাহলে হয়তো মানুষগুলো বিনয়ী হয়, ঠকে না বা অনেক কিছুই হয়, এই মানুষে মানুষই আসলে আমরা এত কিছু তৈরি করি, এবং সেই মানুষের মধ্যে ভালো মন্দ খারাপ সবকিছু মিলিয়ে আমাদের এই জীবন এবং জীবনযাত্রা, এবং পাশাপাশি আজকের যে হবি ভাই আমাদের সাথে কথা বলছেন তার কথা বলতে পারি, তাকে আমরা বারবারই কিন্তু এটার কথা বলছি যে জ্যোতিষশাস্ত্র, হ্যাঁ প্রতারণা ভণ্ডামি বা সবকিছুই ছলনা ছলচাতুরি এই বিষয়গুলো আছে, সেই মানুষটাই লক্ষ লক্ষ মানুষের সামনে সরাসরি এই মাইক্রোফোনের মাধ্যমে যে কথাগুলো বলছেন এরপর তার প্রতি সেই মুগ্ধতার জায়গা, দোয়ার জায়গা, ভালোবাসার জায়গা কিংবা সেলুট দেওয়ার জায়গাটা তৈরি হয়ে যাবে অনায়াসে, কারণ তিনি আমাদের জন্য আজকে যা করছেন সেটা নিঃসন্দেহে অনেক বড় পাওয়া, নিঃসন্দেহে এটাও বড় পাওয়া অন্ধকারের গল্পের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে হলো এরকম করে আমরা কাজ করতে পারছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহের কারণে, আর এ কারণে ধন্যবাদ দিতে চাই অন্ধকারের গল্পের প্রডিউসার সাদেক সামিকে, ধন্যবাদ দিতে চাই মঈন যিনি আমাদের একনিষ্ঠ টিম মেম্বার, ধন্যবাদ দিতে চাই জান্নাতুল ফেরদৌস শিপন, অনেক এনার্জেটিক একটা মানুষ, সবসময় হাস্যোজ্জ্বল থাকেন, অনেক বেশি কষ্ট করে যান, এবং তাছাড়া অন্ধকারের গল্পের টিমের সাথে যারা জড়িয়ে আছেন সবাইকে, এবং স্পেশালি আপনাদের কথা যখন আসে তখন আমি ভাষা হারিয়ে ফেলি, কি বলবো, ভালোবাসার কথা শুধু বলতে পারি, আপনাদের সাহস উৎসাহ সমর্থন একেবারে করজোর হাতে দুহাত পেতে চাই সবসময় অন্ধকারের গল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। নিয়মটা বলি, যারা খানিকটা পর হলেও আমাদের সাথে হতে পারে যে এখনো আরমোরা ভেঙে ঘুম থেকে উঠে আপনি হয়তো টিউন ইন করলেন আমাদেরকে, কিংবা একটা না কিছুক্ষণ শুনে কোনো কারণে শোনেননি, আবার এসে শোনা শুরু করলেন ঢাকা এফএম 90.4 অন্ধকারের গল্প শোনা শুরু করলেন, তাদের জন্য বলি যে ফেসবুকে আসেন, ফেসবুকে আসলে হয় কি ভালো লাগে যে আপনি এসেছেন, আপনার কথাগুলো জানিয়েছেন, অনেকে আমাদের সাথে আছেন, তাদের কথাগুলো আমাদেরকে বলছেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, শুনতে পারছি, শেয়ার করতে পারছি, সেভাবে আপনি আপনার কথাগুলো জানাতে পারেন, তখন আপনার মূল্যায়ন আপনার সেসব কমেন্ট আমরা শেয়ার করে দিতে পারি, পাশাপাশি আজকের অতিথি হাইপার হবি তাকে কিন্তু আপনারা দেখতেও পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, যারা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড মানে একটা নীল টিক চিহ্ন দাঁড়িয়ে আছে সেখানে একটি লাইক করে রাখবেন, আমাদের পোস্টে লাইক করে রাখতে পারেন, অন্ধকারের গল্পের যে কোনো পর্বের সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আপনি কিন্তু অন্ধকারের গল্পের নিয়মিত আমাদের সেই পেজটিতে আসতে পারেন, সেখানেও এটি লাইক করে রাখলে আপনি যে কোনো সময় কিন্তু আমাদের আপডেটগুলো পেতে পারবেন, এবং facebook.com/oz90.4 লিখে সার্চ করলে আমাদের অন্ধকারের গল্পের লাইক পেজটি পেয়ে যাবেন আপনি। ওকে, এছাড়া SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে, সেই নাম্বারে SMS করেও কিন্তু আপনি কথাগুলো বলতে পারেন। আমি একটু কিছু SMS পড়ে আসি, নজরুল ইসলাম তিনি এর আগেও আপনার SMS পড়েছেন, তিনি বলেছেন যোগীর তেল দিয়ে কি উপকার হয় তা আমি জানতে চাই। আপনি একের পর এক আসলে প্রচুর জিনিস জানতে চাচ্ছেন, আমরা ধীরে ধীরে অনেক কথাই জানবো, নিঃসন্দেহে জানবো। আর অনেকের অনেক কিছু আছে। পপি ঢাকা থেকে বলেছেন, লোকটা নিজের ভুলগুলো তুলে ধরছেন না, আচ্ছা তুলে ধরছেন, হ্যাঁ অবশ্যই তিনি একেবারে অনায়াসে তার কথাগুলো তুলে ধরছেন। পুরো অনুষ্ঠানটা আপনি শুনতে থাকুন, দেখবেন যেহেতু আরো অনেক কিছু বেরিয়ে আসবে আমাদের সাথে। এদিকে জয়েন করেছেন রিফাত নরসিংদী থেকে, জয়েন করেছেন রোমান আমাদের কাছে, তিনি টেক্সট পাঠিয়ে দিয়েছেন। কানিস ফাতেমা জয়েন করে ফেলেছেন, ইভান আমি শুনছি হাত দেখে মানুষের ভালো ভাগ্যকে কোনো উপায়ে ভালো নষ্ট করতে পারে কিনা এবং ভাগ্য রেখা হাত কাটতে পারে কিনা, মানে আপনি বোধহয় বুঝাতে চাচ্ছেন যে আপনার হাতের রেখা ভালো কিছু আছে সেটাকে কেউ নষ্ট করে দিবে কিংবা সেটাকে সে কেটে দিবে, এরকমটা সম্ভব কিনা, এরকম কিছু আছে কিনা। আমার উত্তরটা পাওয়া হয়ে গেছে, তারপরও উনি যেহেতু জানতে চাইছেন আপনি কি বলবেন ভাই?
গ্রহের নয়টা গ্রহ বলে, নয়টা গ্রহ, বারোটা রাশি, সাতাশটা নক্ষত্র, গ্রহ যদি ডিস্টার্ব থাকে, লিখে নিয়ে যেতে পারেন, ৫০,০০০ টাকার ওষুধ খাবেন, পাঁচ পয়সার উপকার হবে না। আবার গ্রহ যদি কাইটা যায়, বিসমিল্লাহ বলে এক গ্লাস পানি খাবেন, তাতে আপনার রোগ ভালো। তো গ্রহের চাপে দেখা যায় মানুষের, যেমন একটা মানুষের রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, নয়টা গ্রহ, বারোটা রাশি, সাতাশটা নক্ষত্র, এবং গ্রহ যদি ডিস্টার্ব হয় যে কোনো কাজে কর্মে হাত দিবেন বাধা লেগে থাকবে, হওয়া কাজ হবে না, গোছানো কাজ থাকবে এলোমেলো, তেজা কাজের শুরু ভালো ফিনিশিং খারাপ, এরকম বিভিন্ন জিনিস হয়। আসলে এটা হইলে একটা মনের সান্ত্বনা,
মনের সান্ত্বনা, এটা হচ্ছে যে মেডিটেশনের কথা যদি বলি বা যোগের কথা বলি, এরকমটা বলা হয় থাকে, মাইন্ড সেট আপ বা বিভিন্ন মেথডের কথা আছে, তারা এরকম বলে যে আপনি যেটা ভাবতে শুরু করবেন সেই কথাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে হাত দেখার কথা বলেন, আরো অনেক কিছুই বলেন, আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছেন, এই যে হাতের রেখায় আসলে এরকম কোনো কিছু লেখা থাকে কিনা?
হ্যাঁ আছে।
এটা কি
হাতের লেখাটা হলো একটা মানচিত্র, হাতের লেখা দেখা বলতে পারে জ্যোতিষে কোন দিন কি হয়েছে না হয়েছে এটা সব বলতে পারে হাতের লেখাগুলা দেখা, যেমন আপনার কয়টা বিয়ে আছে এবং কবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে বিপদ আছে কিনা, এবং এই মাসের ভিতরে আপনি ভালো থাকবেন, এই মাসের ভিতরে দেখা যায় যদি আপনি ব্যবসার লাইন থাকেন, ব্যবসার লাইনে যদি আপনি এই গ্রহ ডিস্টার্ব থাকে তো এটা হওয়ার কাজটা হবে না।
এগুলো কি সত্যি না কি মানে পুরোটাই অনুমান নির্ভর?
এগুলো তো এই যে মিডিয়া টিভিতে অ্যাডভার্টাইজ দেয় এগুলো তো আমরা শুনি।
আচ্ছা,
ভারতে চলচ্চিত্রের থেকে আপনার মনে করেন প্রত্যেকটা ছেলে নেই কিন্তু এখন পাথরের অ্যাডভার্টাইজ।
আমরা আমাদের ভারতের খুব একসময় সফল চলচ্চিত্র অভিনেতা তাকেও আমরা দেখি মাঝে মাঝে
পাথরের আংটি,
হ্যাঁ অনেককে দেখি, ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশেও অনেককে দেখি, তারা তারা আসেন, তারা পাথরের কথা বা বিভিন্ন কথাগুলো বলেন।
আসলে রাশিটা হলো রাশি আসে আল্লাহর তরফ থেকে, রাশি কখনো পরিবর্তন হয় না, ভাগ্যের পরিবর্তন হয় জীবন চলার পথে পরিশ্রম করে, জীবন চলার পথের পরিশ্রম করেই সব হয়। কিন্তু পাথর পড়লে মূল ব্যাপারটা হলো যেন হাত দেখা সম্পূর্ণ কিছু বলতে পারে জ্যোতিষ, তার মানে এই না যে আপনি ১,০০০ টাকার মাল আপনি ২,০০০টাকার মাল ৫০,০০০ টাকা নিয়ে নিলেন, এটা তো না।
অবশ্যই। এবং আরেকটা বিষয় ওই যে আমরা বলছিলাম যে গোবিন্দ, তাকে দেখা যায় বিভিন্ন অ্যাডে, কিছুদিন আগে আমাদের দেশের অনেক অভিনেতা অভিনেত্রী তাদেরকেও দেখা গেছে বিভিন্ন অ্যাডে বা এখনো বিভিন্ন বিভিন্ন চ্যানেলেও তাদের বিভিন্ন অ্যাড দেখা যায়। এই বিজ্ঞাপন সর্বস্ব বিষয় যেটা, আমার মনে হয় যে আজকে আমাদের হাইপার হবি আমাদের অতিথি, তার কথাগুলো শুনে আপনি অনেক বেশি পরিষ্কার হয়ে যাচ্ছেন বিষয়গুলো সম্পর্কে। আচ্ছা, আপনার নাম হাইপার হবি কেন এবং জ্যোতিষ রাজ, এই নামটার রহস্যটা একটু শুনি, তারপর আবার কৌশলে ফিরে আসব।
হাইপার হবি এটা আমার নাম থেকে, মানে যখন আমি আংটির কাজে ঢুকছি তখন যখন আমি মজমা করি তখন আমার এলাকাবাসী, যখন যারা বন্ধু বান্ধব এরা ওনার অনেকে বলে, যেন অনেক বন্ধু বান্ধব যেন ভাই হবি ভাই দেন দিয়ে এটা আপনার, আমার বর্তমানে হন কি অবস্থা আছি, তখন আমার এই যে কথাগুলো আমার যে শিখা এই কথাগুলা বলি দেখা যায় পাঁচটা হাঁচা হয়, দেখা যায় পাঁচটা মিথ্যা হয়ে যায়। অনেকে অনেক মানুষ, আগে যে মানুষ আমাকে মনে করেন দেখতে পারতো না, ওই মানুষও এখন মনে করেন আমাকে যে মূল মেন মেন কথাগুলা বলতে পারি, তখন আমাকে অনেকেই মানে
খুব ভক্ত হয়ে যায়,
ভক্ত হয়ে যায় খুব।
আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই যে অনেকে আমাদের কাছে অনেক কিছু জানতে চাইছেন, আমি হার্বাল বিষয়ে আপনি জানেন কিনা কিছু আমি জানি না, কথা বলবেন। আচ্ছা, হার্বাল বিষয়ে একজন জানতে চেয়েছেন যে তিনি বলেছেন যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সত্য, শুনলেই শোনা যায় এবং আপনার প্রতি সালাম তার আছে। তিনি বলছেন যে হার্বালের বিষয়গুলো কি সেটাও কি মিথ্যা নাকি সেখানে এরকম কোনো
হার্বালের এটা আপনি মনে করেন যদি অনেক মানুষ আমাদের শরীরটা তো খানা খাদ্যর ভিতর সম্পূর্ণ কিছু, দেখা যায় অনেক সময় পায়খানা কষা থাকে, দেখা যায় প্রস্রাবে গন্ডগোল থাকে, দেখা যায় অনেক সময় পরিশ্রম করতে করতে শরীর ব্যথা হয়ে যায়গা, এক জায়গায় বসে থাকলে ব্যথা হয়ে যায়গা, বা কেউ কাজকাম করে ব্যথা হয়ে যায়গা, তখনই ডাক্তারের কাছে যায় বা হার্বাল কোনো কোনো কিছুর কাছে যায়। এটা মূলত আপনার খাইলে পায়খানাটা ক্লিয়ার হবে, পায়খানাটা ক্লিয়ার হবে, প্রস্রাবটা কন্ট্রোলে রাখবে।
তো পায়খানা প্রস্রাব যদি ঠিক মতো হয় তাহলে থেকে মানুষের শরীর এমনি,
হ্যাঁ, খানা দানার একটা রুচির ব্যাপার আছে, এই রুচিটা আপনার বাইর হয়। এমনি অনেক কিছু বলে যে যৌনরোগ বিষয়ে অনেক কিছু বলে, আসলে কারোটা যদি ডিস্টার্ব থাকে ওই হার্বালে গিয়ে আপনি মনে করেন দেখা যায় 10,000, 5,000, 20,000 টাকা ভেঙ্গা লাইলেন, কিন্তু এইটাই কিন্তু ভালো হবে না। ভালো করার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর যদি হুকুম হয়
অবশ্যই
কাজ করবে, আল্লাহর হুকুম হয় না কাজ করবে না।
যেরকম আরো কিছু বিষয় আমাদের কাছে আছে, আমরা সেই বিষয়গুলো যাবো। আবার একটা আপনার নাম প্রসঙ্গে এসে একজনের জানতে চাওয়াছিল যে যদিশ রাজ এইটা উপাধিটা আপনাকে কে দিয়েছে?
উপাধিটা আপনার,
আপনি নিজেই?
আমি নিজেই।
মানে এটা কি নামে একটা ভাব, মানে ভাব আছে,
নামে একটা ভাব ভাব আছে,
থাকতে হয় কি
থাকতে হয়?
তো যদিশ রাজ নামটা কেন হলো, মানে এটা কিভাবে হলো আপনার মাথায় এই শব্দটা কেন হলো? অনেক কিছু আছে, যতীশ, সম্রাট, আরো অনেক কিছু হতে পারতো, যদিশ রাজটা কেন এলো? এটা মানে আপনি কোথাও দেখেছেন বা এরকম কিছু না?
হ্যাঁ।
আচ্ছা, এবং তারপর, আচ্ছা, অনেকে আমাকে একজন জানতে চেয়েছেন যে আপনি এই কাজের পাশাপাশি অন্য কোনো কিছু করেন কিনা?
না, অন্য কোনো কিছু করি না।
আচ্ছা, আমাদের সাথে অনেক প্রশ্ন আছে, আমরা কৌশলে ছিলাম, আপনার আরো কিছু কৌশলের কথা আমরা শুনতে পারি?
যেমন আপনারা মনে করেন পৃথিবীতে তো বান, মানুষকে বান দেয়। জ্বলন্ত বান, দড়ি বান, কাচ্চি বান, হাতের নুক নিয়ে যায়, মাথার চুল নিয়ে যায়, কাপড়ের কোনা কাইটা নিয়ে যায়, তান্ত্রিক করে, করণীয় করে, ঠিক না? এটাও অষ্টধাতু পড়লে ওই যে আমি যাই কিছু বলি আল্লাহর হুকুম হইতে হইব।
বানের ব্যাপারটা অবশ্যই আমরা সেটা জানি যে আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটাই হবে, কিন্তু মানুষ যেভাবে আপনারা উপস্থাপন করেন সেটা একটু শুনতে চাই, মানে কি বলেন বান সম্পর্কে, কি কি হতে পারে কি না হতে পারে?
পৃথিবীতে 365 জোড়া বান, যেমন গ্রাম দেশে মহিলার লাউ গাছ বনে, কদু গাছ বনে, ওই গ্রাম দেশে দেখবেন কদু গাছের সামনে কালো একটা পাতিলা টাঙ্গে রাখে, কেউ জোতাটা নাই, কেউ ঝাড়ুটা নাই, কেনটা নাই? কদু বেশি ধরার জন্য না, যাতে কদু চোখ লাগায়, মুখ লাগায়, দৃষ্টি লাগায়, নজর লাগায়, ক্ষতি নষ্টটা না করতে পারে। তো অষ্টধাতু আমি এটা বলি আর কি, যে অষ্টধাতু পড়লে মানুষের চোখ থেকে, দৃষ্টি থেকে, নজর থেকে বাইচা থাকার জন্য, বড়লোক হওয়ার জন্য না। আর বানের ব্যাপারটা হলো বান আপনার এটা, এটাও মনে শান্ত না, ওই যে মনের ভিতরে পেট ব্যথা করে নিলে কি হয়, সংসারে একটা অশান্তি দেখা যায়, অশান্তির ভিতরে আপনি মনে করেন যেমন বউর সাথে দ্বন্দ্ব হইল বা ভাইয়ের সাথে দ্বন্দ্ব হইল, বউর সাথে দ্বন্দ্ব হওয়ার পরে দেখা যায় কিছু মিল নাই, হয়তো ওনার বাড়িতে একদিন খাইছিলাম, ওখান থেকে মনে করে যে না কিছু খাওয়াইছে, না কিছু খাইয়া এ অবস্থা হয়েছে, নাইলে বান মারছে, নাইলে আমার বাড়িতে তাবিজ কবজ গেড়ে গেছে, নাইলে কুফুরি করছে, এটার বিষয়ে অনেক সময় দেখা যায় নারে অনেক সময় ব্যথা হয় মানুষের, নারে ওই ওই নারে থেকে ব্যথা হওয়ার পরে মনে করে যে না আসলে যেন আমারে কেউ জানি বাবা বান মারছে। আসলে কিন্তু এটা মূল বিষয়
অনেক কিছু শোনা যেত যে গাছে কি মারে
গাছের উপরে, এটা হলো কুফুরি, এটা হলো গাছে যেটা মারে ওটা হলো কুফুরি।
কি জানা আছে আপনার?
না ওইটা কুফুরি, ওই কোরআনের আয়াত দিয়া মনে করেন যারা এই আল্লাহর খাতার থেকে গিয়া দেখা যায় টেকা কামানোর জন্য তাবিজ লেখে কোরআনের আয়াত দিয়া উল্টাই দিয়া বিভিন্ন ধরনের আপনার মনে করেন এই যে তাবিজ গুলা দেয় যেমন আপনার মিডিয়ায় দেখা আর কি ইকিবরে রুহানি তাবিজ ২৫০ টাকা মূল্য যে এটা অতীত ভবিষ্যৎ জীবন যা আছে আপনার বিদেশ যেতে পারবেন চাকরিও হবে চাকরি বাধা ব্যবসায়ী লোক ব্যবসায়ী ঝামেলা দাম্পত্য জীবন কলহ মিথ্যা মামলা মোকদ্দমায় জুড়ে গেছে অন্যায় না করে অপরাধী শাস্তি হয়েছে এই বিষয়গুলো আপনার মনে করেন তুলে ধরে মিডিয়ার ভিত্তে ১০০% গ্যারান্টি দেয় বিক্রি করে মনে করেন।
আর কোনো কৌশল কি আছে নাকি এই যে মজমা রিলেটেড বা এই জ্যোতিষশাস্ত্রে যেগুলো দেখেন? এই যে আরেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট যে টিয়া পাখির একটা ব্যাপার থাকে, টিয়া পাখি এটা কি আপনি কখনো করেছেন?
এটা আমি জানি ব্যাপারটা,
একটু আমাদেরকে একটু বিস্তারিত একটু বলুন।
এটা টিয়া পাখিটা হলো এটা একটা শিকারী,
কিরকম
এটা শিকারী উনি ওনারকে যা শিখাইছে তাই ওই যখন লাঠিতে ধরে লাঠিতে একটা মনে করে নিমন করে লাঠি দিয়ে অমন করে মনের কথা সব সবকিছু বইলা দেয়। আসলে কিন্তু টিয়া পাখি বলে না, ও নামের ভিতরে যে নামটা থাকে ওই নামটা বাইর করে ওই জায়গায় টিপ মারলে ওই নামটা বাইর করে এটা শিখা কয় নাম্বারে গিয়া কয় নাম্বারে যাইব ওই চিঠিটা ওটাই দেখা যায় আপনার সবকিছু লেখা থাকে কি হয়েছে সামনে কি হইব না হইব সবকিছু এটা লেখা থাকে। এগুলা কিছু না,
টিয়াটাকে মানে ওই যে পেলে তখন কথা শেখায় বা এই ব্যাপারগুলো
কথাগুলো শিখায় আর কি সম্পূর্ণ কিছু শিখানোর।
আপনি করেছেন কখনো?
না আমি ওইটা ওইটা তা করি নাই।
আচ্ছা আরো কিছু থাকে এরকম, আর কি কি কৌশল থাকে?
কোনটা ওইটাই
মানে এই টোটাল? হ্যাঁ টিয়া পাখিতে আরো কিছু আছে কিনা কিংবা এই মজমা পুরো বিষয়টাতে আর কোন ধরনের কৌশল থাকে, কি কি থাকে?
মজমায় একটা কথাই বলবো যে আপনার যেন বলে পাত ইয়া পিছনে আসেন গোপন আলাপ আছে এটা যাতে মানুষের না না শোনে এই ব্যাপারটা। আর যারা ওষুধ কিনবেন যারা কালো ভরি একটা দেয় বা নগদ বাকি একটা আছে এরকম বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে তো একটা কথাই বলবো মজমার ভিতরে খারাইবেন ঠিক আছে সে যদি ওই জায়গায় স্বর্ণ দেয় তাও আপনি কিনবেন না, বলতেছে স্বর্ণ দিতেছে যেটা খাইলে আজকা নিয়ে সবই হইব আপনার মনের মানে সেক্স পাওয়ারটা এটাই আপনার মনে করেন সবচেয়ে শেখা পুরুষের বেশি দরকার এটার ভিতরে পাল্লায় পইরাই দেখা যায় ২,০০০-৩,০০০ টাকা দিয়া দিই ঠিক আছে। আবার এই যে আপনি যোগের তেলটার বাইরে কথা বলছিল যোগের তেলের কথাটা এই তেলটা আসলে কিছুই না, আমি একটা কথাই বলছি যেন পৃথিবীর ভিতরে সবচেয়ে থেকে বড় কোম্পানি হইল আমেরিকান গ্রেট ব্রিটেন কোম্পানি লিঙ্গির
আমেরিকান গ্রেট ব্রিটেন কি কোম্পানি এটা
ওষুধ কোম্পানি আমেরিকান গ্রেট ব্রিটেন কোম্পানি।
আচ্ছা
যদি এটার ভিতরে বড় হইতো বা কোনো কিছু হইতো তাহলে সর্বপ্রথম ওই আমেরিকান গ্রেট ব্রিটেন কোম্পানি তৈরি করত, বানাইছে কে রাস্তার ক্যাম্বাসার কারণ ওই জিনিস আনতে দেরি হয় বেচতে কিন্তু দেরি হয় না, ওই কথা কইলেই মানুষে পাগল ওগুলা কইলেই পাগল। তাই যে ব্যাপারটা আপনার পাথরগুলো আপনার যে কিনবেন পাথরগুলো তো আপনি চিনেন না, যতই আমি রাস্তায় দেখাই বা বহুত কিছু বলি তো আপনি যদি আপনার ২০টা কথা আপনার জেনুইন কথা মানে যে ২০টা কথা আপনার অতি জীবনে আপনি সবকিছু বইলা দিছি তার মানে এই না যেন আপনি একটা আংটি ফিটিং করতে গেলেও ৩০০ টাকা মজুরি লাগে। তা আমরা যে কম দামে বিক্রি করি ওগুলো একটু নর্মাল কিছুটা আছে দামি কিছুটা আছে কম দামি এই জিনিসগুলো আপনি মনে করেন পাবলিক যদি দেখা কিনে তাহলে আমি মনে করি যেন পাবলিকের জন্য ভালো হবে।
আচ্ছা, আমি একটু লিসনার আপনাদের সাথে কথা বলতে চাই। ইমানকে শুনছেন আপনার অনেকক্ষণ ধরে, আমরা এত কিছু জানতে পারছি আজকে, অনেক কিছু আসলে আমরা জানতে পারছি এবং অনেক খোলামেলা ভাবে এই জ্যোতিষশাস্ত্র কিংবা এই যে বিভিন্ন ক্যানভাসারদের যে একটা অন্ধকারগুলির খবর সেই সবকিছু আমরা আজকের জ্যোতিষরাজ হাইপার হবি তার কাছ থেকে শুনছি। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং অনেক গোপন কথার কথা তিনি বলেছেন, কিন্তু কোনো কথাই আর গোপন থাকছে না, সবকিছু রহস্য সবকিছু উন্মোচিত হয়ে যাচ্ছে। আমি একটু নিয়মটা বলি কিভাবে আপনার উপস্থিতি আমাদেরকে টের পাওয়াবেন, আপনি কিভাবে আজকের অতিথিকে দেখতেও পারবেন ছবিতে, সেটা খুবই সহজ উপায়। আপনি ফেসবুকে আমাদের ফ্যান পেজটিতে আসুন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি আপনি পাবেন। সেখানে একটি লাইক করে রাখাটা আপনার জন্য যেমন ভালো লাগার, আমাদের জন্য আনন্দের, কারণ আমাদের সবগুলো আয়োজনের আপডেট আপনি পেতে থাকবেন। এছাড়া আরেকটি কাজ আপনি করতে পারেন, এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে। আর ফ্রেন্ডস, আজকে আমরা অনেক কিছু আসলে জানতে জানছি আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে। আপনাদের প্রশ্নগুলো ধরি, সামনের দিকে আরো অনেকটা সময় আপনার সাথে জেগে আছি এই রাত্রার, এবং এখন বাজে 12:48, আমরা প্রায় 1:30 পর্যন্ত কথা শুনবো। আপনার কথাগুলো আপনি তেমনি করে পাঠিয়ে দিতে পারেন, সবকিছু করতে পারেন, আমাদের পোস্ট এসে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, অনেকে আছেন আমাদের সাথে, তাদের কথাগুলো বলবো। আমি একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যে অনেক বিষয়ে কথা বলছিলেন যে অনেকেই কিন্তু বিভিন্ন ঝোঁক বলেন, মোহ বলেন, মানব চরিত্রের দিক বলেন, সেই জন্য সেক্সের যে ব্যাপারটা বারবার উঠে আসছে, আমাদের সাথে যারা জয়েন করেছেন অনেকে সে বিষয়ে একটু খোলামেলা কথাও বলতে বলেছেন। আমরা যতটুকু একটা পাবলিক মিডিয়াতে খোলামেলা বলা দরকার আমরা ভাবে বলে ফেলেছি, এর থেকে বেশি একটা আপনার বিবেক বুদ্ধি দিয়ে আসলে বুঝে নেওয়া ভালো। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে এরকমটা হয় না, যে এই বিষয়টা আর একটা মোহ আগ্রহের জায়গা, যে প্রেমে ব্যর্থ, আপনি যেমনটা বলছিলেন যে প্রত্যেকটা মানুষের জীবনে হয়তো বলে দেওয়া যায় যে প্রথম প্রেমে আপনি ব্যর্থ হয়েছিলেন, এই প্রেমে ব্যর্থ ভালোবাসা মানুষটাকে আমি পাচ্ছি না, সেটাকে সফল করিয়ে দিচ্ছেন অনেকে, আপনি অনেক আমরা অনেক লিফলেট দেখি, আপনি কি প্রেমে ব্যর্থ, মানে এই টাইপের কিছু, আপনি কি এটা করতে চান, তাহলে এই ধাতু ব্যবহার করুন, এটা করুন, আপনি সফল হয়ে যাবেন, এই বিষয়টা কি, এটা একটু ডিটেলসে জানতে চাই। আপনি যার নামে একটা ছেলে আপনার কাছে আসলো যে তার ভালোবাসার মানুষটা সে পাচ্ছে না, তাকে তাকে পছন্দ করছে না, তো অনেক ক্ষেত্রেই এটা তো জানা আছে কিনা, অনেকেই বলেন যে হ্যাঁ এই ধাতুটা পড়লে আপনি তাকে বশ করতে পারবেন, আপনি তাকে মন জয় করতে পারবেন, আপনার ভালোবাসা ঠিক হয়ে যাবে, দুজনের মধ্যে মিল বাড়বে, এটা কি হয় আসলে, এটা কি হয়, এখানে কি কি কৌশল আপনারা নেন, কিভাবে তাকে এই কথাগুলো বলেন, বা কিভাবে তাকে কাছে আনার, তার প্রিয় মানুষটাকে কাছে আনার জন্য আপনারা তাকে টোপ ফেলানো বলেন বা তাকে মিথ্যা আশ্বাস দেওয়া বলেন, সেগুলো কিভাবে কিভাবে করেন, মানে সেখানে কৌশলটা কি?
আসলে ব্যাপারটা হইল, আল্লাহ এই দুনিয়ায় যখন পাঠাইছে মানুষরে একজনের উসিলার মাধ্যমে, যেমন আমি এখানে আসছি ঠিক আছে, আরেকজন আমার বলছে এর জন্যই আমি কিন্তু আসছি, একজনের উসিলার মাধ্যমে আসছি, দেখা যায় আমি রিক্সা চালাই, আরেকজন আমি রিক্সা দিয়া লয়ে যেতাছি, তো উনি আমার 50 টাকা দিতাছে, তো এর থেকে কিন্তু আল্লাহ আমারে একটা মাধ্যম দিছে, ঠিক না? উপর থেকে সরাসরি আল্লাহ ফালাইলে মানুষে হয়তো দেয়া যায়, উপরে তেন যদি একটা ডাবও ফালাইতো, ডাব নারকেল ডাব যেটাই বলেন, ওটা যদি ফালাইতো সরাসরি, তাহলে কিন্তু মানুষটা মরিয়া যেত, ঠিক না? তা আল্লাহ এই পৃথিবীতে, সারা পৃথিবীর ভিতরে মানুষ যত আছে সবাইকে একটা যেই কোনো কাজে হোক একটা মাধ্যম দিছে, এটা হলো একটা উসিলা। উসিলায় দেখা যায় ওই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যমে দেখা যায়, দেখা যায় 50 জনের ভালো হয়েছে, দেখা যায় 2000 মানুষের ভালো হয় নাই, ঠিক আছে? ব্যাপারটা এরকমই, কিন্তু একটা উসিলায় মানুষকে, যেমন আপনার মনে করেন আংটিটা বেচলাম, একটা কর্ম করলাম আংটিটা বেচা, দেখা যায় আমার ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, ভাই বোন আছে, এটারও ছিলাও কিন্তু আল্লাহ পাক দেয়া যে ওই সত্যিটা যেটা আমি বলছি যে এটাও হয়েছে অতীত ভবিষ্যৎ জীবন, আপনার বর্তমান বিপদের ভিত্তে আছেন, বর্তমান যে অবস্থা আছেন, দুই তিন বছর ধরে আপনি ঋণের ভিত্তে পড়ে গেছেন কিছু, বা দেখা যায় বর্তমান যে অবস্থা আছেন টাকা পয়সা ভালো কামান কিন্তু খরচের পালাটা বেশি, একটার পর একটা ঝামেলা লাইগি আছে, একটার পর একটা ঝামেলা লাইগি আছে, দেয়া যায় কাজের আপনি শুরুটা ভালো ফিনিশিং খারাপ, দেখা যায় এই আংটিটা দেওয়ার পরে ইনশাল্লাহ আল্লাহর হুকুম হয়েছে ওনার ভালো হয়েছে, আরেকজনের ভালো হয় নাই, ঠিক না? এরকম ধরনের আপনার মনে করেন মানুষের জীবনে একজনের মাধ্যম দিয়া আল্লাহ মানি এটা ঠিকই আল্লাহ মাফ করে।
আচ্ছা, এবং তবে সেটা তো একেবারে যুক্তির কথা, কিন্তু আপনারা হয়তো আপনি না আবার হয়তো আপনিও বা আপনাদের মতো আরো যারা আছেন হয়তো তারা কিন্তু সরাসরি এই অস্ত্রটা ব্যবহার করেন যে এটা আমরা করাই দিচ্ছি, মানে গ্যারান্টি তারা
গ্যারান্টি দিয়ে করা দেয়।
আচ্ছা, এরকম গ্যারান্টি কি আপনিও কখনো কাউকে দিয়েছেন?
না, আমি কোনো গ্যারান্টি দেই না, আমি কোনো গ্যারান্টি দিই না, আমি
বলেন যে এটা সম্ভব হতে পারে
না,
হতে পারে
আল্লাহর যদি হুকুম হয় কাজ করবে, আল্লাহর হুকুম হয় না কাজ করবে না, আমি বলি ডাইরেক্ট মজমার ভিত্তি যে আমার মুখে চাপার জোর আছে, আমি 100% না 1000% গ্যারান্টি দিব, যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি কবুল না করে গ্যারান্টির কোনো মূল্য আছে? আজকে দেখেন অনেক মানুষে সালসা বেছে, এই হালুয়া বেছে, যেমন কিবরে রুহানি তাবিজ বলে 100% গ্যারান্টি, আমি যে এখান থেকে বাড়িতে যাবো আমার কোনো গ্যারান্টি নেই, আমার মুখে চাপার জোর আছে আমি 100% না 1000% গ্যারান্টি দিব, যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি কবুল না করে গ্যারান্টির কোনো মূল্য আছে? তো গ্যারান্টি যারা দেয় মুনাফেক কাফের, নবী বলছে যে আমাদের আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমার আল্লাহর, তো আল্লাহর যদি হুকুম হয় কাজ করবে, আল্লাহর হুকুম হয় না কাজ করবে না, গ্যারান্টির কোনো প্রশ্নই আসে না। যেহেতু আমরা মুসলমান, মাকলুকের কোনো ক্ষমতা নাই, মাকলুকের কোনো ক্ষমতা নাই, মানুষ পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ পারে মানুষ ছাড়া, মানুষ থেকে হওয়ার একিন দিল থেকে বের করা, আল্লাহর থেকে হওয়ার একিন দিলে পয়দা করা, প্রত্যেকটা মানুষের এরকমই মনে করতে হবে, কোন কিছুর ভিতরে যে কোনো অসুখ বিসুখ যে কোনো কিছু হোক এটার প্রতি ইমান আনা যাবে না, এটার প্রতি যদি ইমান আনে ইমান নষ্ট হয়ে যাবে। মানুষ আল্লাহ পাঠাইছে কিসের জন্য? ইমান আমল নিয়া যাওয়ানোর জন্য, কিন্তু কেটার ভিতরে যদি আপনি শেরেক করেন, যেমন 100% গ্যারান্টি দিয়ে এটা শেরেক করে, 100% গ্যারান্টি দেয় এটা শেরেক করে, অনেক মানুষের শেরেক শেরেকের ভিতরে আসে, কিন্তু অনেকে তো বুঝে না জিনিসগুলা, ওই যে 50টা কথা মিল হয়ে গেছে মনে করতেছে সে ওলি সে পীর, ওনার কাছেই সবকিছু, বাবা আপনি এটা দেখেন আপনি আপনার ছিলা তো এটা হইছে, তার প্রতি পুরো ইমান আনিয়া পড়ছে, এটা কি? এটা তো আসলে কিছুই না, এটা জাস্ট আমি ডাইরেক্ট বলি যে আমার আংটি পড়লে এটা সুন্নত হিসাবে ব্যবহার করবেন, সুন্নত হিসাবে ব্যবহার করবেন, ভালো করার মালিক আল্লাহ, এটা হলো উসিলা, উসিলা যদি কিনা নিতে চান তাহলে টাকা দেন, উসিলা যদি কিনা নেওয়ার ইচ্ছা মন থাকে তাহলে আমাকে টাকা দিবেন।
আচ্ছা, আপনার কাছে আরেকটা ব্যাপারে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি একটা কথা তখন বলছিলেন যখন একটা মজমায় মানুষ আসে, আপনি বলছিলেন যে সোনা বিক্রি করলেও যেন সেটা কেউ না কেনে, এবং তখন আরেকটা ব্যাপার আপনি বলছিলেন যে গোপন কথা বলে কেউ মজমার পেছনের দিকে নিয়ে গেলে সেটা যেন কেউ না শুনে, সেটা কেন?
সেটা আপনার ওই যে পনের গ্রহ উপরে পকেটে না, পনের গ্রহ যদি কিছু থাকে সব টাকা নিয়ে যাব,
মানে কি করে কিভাবে নেবে,
কিভাবে আপনি মনে করেন ওই যে আপনি মজমা আধা ঘন্টা এক ঘন্টা খাড়ায় শুনছেন কথাগুলা, এখানে তো খুব ওজন ওজন আলা কথা বলছে, ওই কথার বিশ্বাসে ঠিক আছে উনি যা বলে দেয়া যায় 2000 চাইছে 500 চাইছে, দেখা যায় কিছু সেমটম করে, সেমটম করলে দেয়া যায় ঠিক আছে, ওই কথাগুলা কারেড হয়ে যায়গা, যেই কথাগুলো আমি এখানে স্টুডিও বলতে পারতাছি না পাবলিকে, সারা এখানে বইনও শুনতে পারে মাও শুনতে পারে, এই জন্য আমি কথাগুলো বলতে পারলাম না, দুঃখিত।
আচ্ছা, হ্যাঁ, আমরা সেই জায়গাগুলো আসলে অ্যাভয়েড করে যেতে চাই। আমরা শুনছি অন্ধকারের গল্প, আমরা আরো অনেকটা সময় জুড়ে শুনবো, এবং আজকের পর্বটা বিশেষ হয়ে উঠেছে, সত্যি বেশি উঠেছে সেটা আপনাদের কমেন্ট এস এম এস সবকিছুতে সেটা প্রমাণ করে, এবং সেই প্রমাণ করা কথাগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং ধীরে ধীরে একটা ভালো লাগার জায়গা, একটা মুগ্ধতার জায়গা হয়তো আজকের অতিথি তার প্রতি তৈরি হচ্ছে। অন্ধকারের গল্পের কিছু স্বার্থকতার জায়গাটা থাকে না, সেটাই এই সবকিছু। আর আমরা আমাদের স্বতন্ত্রতা বজায় রাখি বস, সেটা বিনয়ের সাথে আপনাদেরকে বলি। অন্ধকারের গল্প কোন ধরনের নাটকীয় ঢঙে কিছুই হয় না, যিনি আসেন এখানে, যে মানুষটা এখানে বসে কথা বলেন, অতিথি হয়ে আসেন, তিনি সরাসরি কথা বলেন। ঘড়িতে মিলিয়ে দেখুন 12:56, আপনার সাথে কথা বলছি আমি ইভান, অন্ধকারের গল্প আপনি শুনছেন। যে মানুষরা আসেন তিনি তারা এই রাত জেগে অন্ধকারের গল্পে মাইক্রোফোনের মাধ্যমে দেশ এবং বিদেশে হাজার লক্ষ বাঙালির কাছে পৌঁছে দেন সেই কথাগুলো, এবং সরাসরি তারা নিজ থেকেই সেই কথাগুলো বলেন। আর আমরা এই স্পর্ধাও দেখাই না, কোনো কিছু নেই সেটার সলিউশন, সেটাকে একটা সিদ্ধান্তে যায়, সেটাকে নিয়ে কোনো কিছু বলা স্পর্ধা আমাদের নেই বস। আমরা একেবারে মামুলি মানুষ, আমরা কাজ করি এটার জন্য, আমরা পরিশ্রম করি, আমাদের যে টিম, আমাদের ভাই বন্ধু যারা আছে পরিবারের মতো, তারা প্রচন্ড কষ্ট করে। আমরা ধন্যবাদ জানাই চলেন আমাদের প্রডিউসার সাদিক সামি, আমাদের টিম মেম্বার মঈন, জানাদুল ফেরদৌস, শিপন সহ আর অনেককে। আর আপনাদের কথা তো বলতেই হবে, বললেই তো ভাষা হারিয়ে ফেলবো, সেটা হচ্ছে ভালোবাসা, 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 অসংখ্য অফুরন্ত হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমরা একটা গান শুনতে শুনতে আসলে অল্প একটা সময়ের, আমরা নতুন ঘন্টায় ফিরবো, তো সেই ঘন্টায় ফিরে আবার প্রায় হাফ এন আওয়ার মতো কথা বলবো। আমার বিশ্বাস আপনারা সবাই টিউন ইন করে থাকবেন ঢাকা এফএম 90.4। একটা কথা, মূল কথা বেড়ে হয়ে এসেছে, সৃষ্টিকর্তা যিনি মালিক, আল্লাহ ভগবান ঈশ্বর যে নামে আমরা ডাকি, মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি সবকিছু নির্ধারণ করবেন, এই কথাটা বারবার আসলে ফিরে এসেছে আমাদের মাঝে।
আল্লাহ আমার রাত, এই রবি আমার সব, দমে দমে তনু মন তারে অনুভব, দমে দমে তনু মন তারে অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব, আকাশে শুনিলে ধরণীর সবুজে অবুজে হৃদয়ে আছো গো লুকিয়ে, আকাশে শুনিলে ধরণীর সবুজে অবুজে হৃদয়ে আছো গো লুকিয়ে, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই, তোমার মদদ পেলে আমি আর না কিছু।
রক্সি ফিউশন টাইম চেক, এখন সময় রাত একটা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়ে স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2% হৃদয় করা ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট,
রিঙ্কল, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, শৈল্পিক, রক্সি ফিউশন, স্টাইলিশ ওয়াল ফিনিশ।
অন্ধকারের গল্প শুনছেন আপনি, ইভান আছে আপনার সাথে, একটা বেজে এক মিনিট। আজকের অন্ধকারের গল্পটা অনেক বেশি স্পেশাল হয়ে উঠেছে। আজকের অন্ধকারের গল্পটা অনেকটা সময় আমরা পার করে ফেলেছি এবং নতুন একটি ঘন্টা, একটা বেজে এক মিনিট যেমনটা বলছিলাম, এই ঘন্টা শুরুতেও আপনাকে মনে করিয়ে দিব আজ আমাদের অতিথি কে আছে। আমি জানি যে যারা আমাদেরকে একটানা শুনছেন তারা সবাই জানেন, তারপরও হতে পারে যারা হয়তো খানিকক্ষণ আগে টিউন ইন করেছেন তাদের জন্য বলি, আজ আছেন জ্যোতিষরাজ হাইপার হবি। তার সাথে কথাগুলো শুনছিলাম জ্যোতির্বিদ্যা নিয়ে, মজমায় কি হয়, ক্যানভাসে কি হয়, মলম বিক্রিতে কি হয়, কি কি কৌশলে তারা কথা বলেন, ধাতু বিষয়গুলো কি, হাত দেখার ব্যাপারটা কি, হাত দেখে টিয়া পাখির বিষয়টা কি, কি হয় সেখানে, আদতে সেগুলো দিয়ে কোনো উপকার হয় কিনা, আদতে ধাতু দিয়ে কোনো উপকার হয় কিনা, কোনো ধরনের শারীরিক ক্ষমতা বাড়ে কিনা, আরো যাবতীয় যত বিষয় ছিল সবকিছু কিন্তু একেবারে আলোর মতো পরিষ্কার করে, দিনের আলোর মতো স্বচ্ছভাবে সবকিছু প্রকাশ করেছেন আজকের অতিথি হাইপার হবি। আমরা তাকে সালাম জানাতে চাই, পাশাপাশি আপনাকে বলতে চাই যেহেতু অনুষ্ঠানটা আরো বেশ খানিকক্ষণ আমরা কন্টিনিউ করছি, আপনাদের সাথে আমরা আছি, আপনারা আমাদেরকে লিখে জানান আপনাদের অনুভূতির কথা, যেমনটা অনেকেই জানিয়েছেন তাদের কথাগুলো বলবো শুনবো। লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, মানে মেসেজ করতে পারেন, নাম্বারটি আবারও বলছি 16260। ওকে, আর ফেসবুকের ফ্যান পেজ তো আছেই, সেখানে আসলে শুধুমাত্র আপনার মন্তব্য কমেন্ট সবকিছু জানাবেন, শুধু তাই না, আপনারা চাইলে সেখানে এসে আজকের অতিথি জ্যোতিষরাজ হাইপার হবি তাকে দেখতেও পারেন, আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখবেন আমাদের ফ্যান পেজটি পাবেন, অথবা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সার্চ বারে গিয়ে dhakafm90.4 লিখে সার্চ করুন, dhakafm90.4 এর ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, সেখানে এসে একটা লাইক করে রাখুন আপনি। এছাড়া আপনি কিন্তু চাইলে খুব সহজে আমাদের অন্ধকারের গল্পের যে কোনো পর্বের লাস্ট আপডেটটা পেতে পারেন facebook.com/oz90.4 লিখে সার্চ করে দেখবেন, আমাদের ফ্যান পেজটি আপনি পাবেন। ওকে, আমরা চলে যাব আবারও আজকের অতিথির কাছে। তার আগে আমি একটুখানি কিছু কমেন্ট এবং কিছু SMS পড়ে আসতে চাই SMS প্যানেলে, আজ SMS আসলে বন্যা। লিখেছেন, আচ্ছা একজন আমাকে বলেছেন মিরপুর থেকে জ্যোতিষরাজ হাইপার হবির অ্যাড্রেসটা তিনি চান। আচ্ছা, দেখি আমরা কথা বলবো তার সাথে পরবর্তীকালে, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে তার সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা আপনার জন্য থাকবে। রহিম ফরাজি তিনি জয়েন করেছেন মানিকগঞ্জ থেকে, তিনি বলেছেন বিশ্বাসে মেলে বস্তু, এই কথা মনে করে পাবলিক প্রতারণার শিকার হয়। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে জহিরুল, তিনি বলেছেন যে শান্তি সুধা সম্পর্কে জানতে চাই, আমরা ছোট করে কি শুনতে পারি উনি শান্তি সুধা এটা কি, এটা সম্পর্কে জানতে।
শান্তি সুধা হইল ব্যাপারটা হলো, এটা যে মিডিয়ায় যে অ্যাডভারটাইজটা দেয়, এই অ্যাডভারটাইজে দেখা যায় এই জায়গায় যদি সে স্মরণও দেয় তাও বলবে ভালো,
বিজ্ঞাপন দিচ্ছে তো।
হ্যাঁ, ওই জায়গায় যদি আপনার যেমন আপনার এই যে যেমন আপনার নায়ক গোবিন্দ এটার অ্যাডভারটাইজ দেয় ভারত থেকে। আসলে মূল ব্যাপারটা হলো, আমি যখন তাবলিগে এই কাজের ভিতরে কিন্তু তাবলিগে গেছিলাম, তাবলিগে গিয়া যে ঘটনাগুলো দেখতে পারলাম যে কোনো কিছু আগে ব্যবহার করতে হবে আপনার যে কোনো ব্যথার জন্য, যাই কিছুর জন্য, আমাদের মুসলমান ধর্মে যেটা আপনার মুসলমান ধর্মে আছে আপনার যেমন সুন্নত হিসাবে কালিজিরা মধু এবং আপনি লুলুয়ান মারজান একটা পাথর ওইটা, এটা সুন্নত হিসাবে আগে ব্যবহার করতে হবে আপনার সুরা ফাতেহা পয়রা তিনবার, তিনবার কুলফু আল্লাহ তিনবার পয়রা এটা পানির ভিতরে পাঁচ ছজন যদি থাকেন কার্দু আল্লাহ কবুল করে ব্যথাটা কমায়, কার্দু আল্লাহ কবুল করে এটা বলা যায় না, কিন্তু তিনবার যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে তিনবার আপনি আলহামদুল্লাহ সুরা, তিনবার আপনি কুলফল্লা পইরা পানিটা ফুদিয়া এটা আপনি মনে করেন আল্লাহ সাফি আল্লাহ মাফি কয়ে খাইলেন, আল্লাহ যদি এটাও ভালো না হয় তখন আপনি ব্যবহার করতে বলেন আপনার এই মধু কালিজিরা, এটা সুন্নত হিসাবে খাবেন। কিন্তু এগুলার কিন্তু ক্ষমতা নাই, ক্ষমতা কিন্তু আল্লাহর, যেহেতু আমরা মুসলমান। আর আপনার এই যে সন্দেশনা এটা আপনার মনে করেন ব্যবহার করলে মালিশ করলে কতক্ষণ দেখা যায় পিপারমেন্ট দেওয়া থাকে, গুলথুরিয়া দেওয়া থাকে, এগুলো দেয়া যায় ঠান্ডায়, ওই ব্যথাটা যিনি এটার কথা বলেন সন্দেশুদা ওই তেলটা, এটা অবশ্য ওনার হয়তো এরকম হইতে পারে যেন ওই ব্যথার জন্য ব্যবহার করব, এটার ভালো কিরকম পরিমাণ এটার বিষয়টা আপনি মনে করেন এটা ওই ডইলা দিলে একটু ভালো লাগে,
তারপর
ভালো লাগে এবং আপনার জিনিসটা ওই আল্লাহর যদি হুকুম হয়, আমি বারবারই বলতেছি আল্লাহর যদি হুকুম হয় এগুলার কোনো ক্ষমতা নাই, মাকলুকের আটরাজ মকলুকের ভিতরে এগুলার কোনো কিছু ক্ষমতা নাই, ক্ষমতা যদি আল্লাহর যদি হুকুম হয় এটা কাজ করবে, ওই শান্তি শুধু না, আপনি যে কোনো কিছু আপনার ভালো জিনিস যদি আপনার ভালো জিনিস যদি হয় তাহলে অবশ্যই কাজ করবে, এক নাম্বার হইলে কাজ করবে ঠিক।
আচ্ছা আমি আরো কিছু কমেন্ট পড়ি, অনেকেই অনেকে কমেন্ট করেছেন, সবগুলো কমেন্ট বা সব নাম হয়তো পড়া সম্ভব হচ্ছে না, এটা আমি প্রত্যেকটা পর্বে এই কথাগুলো খুব পরিচিত কিন্তু সেটা শুনে যদি সেটা বলাটা এ কারণে বারবার নতুন যে এটাই সত্যি যে সবার নাম বা সবার কমেন্ট পড়তে পারি না, সরিটা চেয়ে নিই, কিন্তু আপনার কমেন্টগুলো অ্যাটলিস্ট এই মাইক্রোফোনে করতে পারি না কিন্তু আমি পড়ে সেভাবেই কিন্তু অনুষ্ঠানকে অপারেট করি, মূলত আপনারাই অনুষ্ঠানটা অপারেট করেন আর সামনের দিকে এগিয়ে নিয়ে যান, আমি শুধু সেটা ভায়া হয়ে সেই কাজটা করে দিই। রিমন চৌধুরী জয়েন করেছেন, আপনার অসংখ্য কমেন্ট আমি পেয়েছি, প্রত্যেকটা কমেন্ট পড়েছি কারণ রিপ্লাই স্বরূপ আপনি কিন্তু প্রত্যেকটা কমেন্টের লাইক দেখতে পেয়েছেন এবং আপনি আসলেই আমাদেরকে যে সাহস অনুপ্রেরণা দিলেন, আমাদেরকে যে ভালোবাসা দিলেন, আপনাকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আর আবদার এবং দাবির ভঙ্গিতে বলি, শুধু আপনি না, এরকম অন্ধকারের গল্পকে যারা ভালোবাসছেন, অন্ধকারের গল্পের জন্য শুভকামনা জানাচ্ছেন, তাদের সবার কাছে ওই দাবির জায়গাটা তৈরি হয়ে গেছে, আবদারের জায়গাটা তৈরি হয়ে গেছে, প্লিজ আমাদের সাথে থাকুন। মেঘ আচ্ছা জীবন আছেন আমাদের সাথে, হবি ভাই আপনার স্টোরি শুনে খুব ভালো লাগলো। হাওলাদার মোহাম্মদ বাবু আছেন, হবি ভাই আপনি ভালো একটা কাজ করছেন, মিথ্যা থেকে মানুষকে মুক্তি দিচ্ছেন, স্যালুট হবি ভাই আপনাকে। আরিফিন আরেফা জয়েন করেছেন, হ্যালো শুনছি তোমাদের অন্ধকারের গল্প। জুয়েল আহমেদ জয়েন করেছেন, খোলা আকাশের নিচে চাঁদের আলোর মাঝে শুনছি ঢাকা এফএম 90.4, ইউ আর লাকি ম্যান। রফিকুল ইসলাম জয়েন করেছেন, তিনি বলেছেন ডাইয়া করে ইন্ডিয়া ও কলিকাতা হারবাল সম্পর্কে দয়া করে, আচ্ছা দয়া করার অবস্থা এই হারবাল সম্পর্কে বলবেন এরকমটা তিনি বলেছেন, হারবাল সম্পর্কে আমরা বলে ফেলেছি অলরেডি। হুমায়ুন কবির জয়েন করেছেন, এই ধরনের আচ্ছা আমরা ইসলাম নিয়ে যখন কথা বলছিলাম যারা ইসলামকে বিকৃত করে তিনি তাদের কথা বলছেন, তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, সমাজ কেন এই জায়গাটা তাদেরকে দেয়, এটা একটা সম্মিলিত প্রয়াস, আমরা সচেতন, দেখুন অনেক লিমিটেশন থাকে যদি সবকিছু, আমার আমার কাছে এটা মাঝে মাঝে মনে হয় যে আমি নিজে যখন বুঝতে পারি আমার কাছে খুব অবাক লাগে, এই যে ধরেন এই প্রসঙ্গ দিয়ে আর একটা প্রসঙ্গ যদি যাই, এই যে পাত্রপাত্রীর বিজ্ঞাপন, এই যে চাকরির বিজ্ঞাপন, প্রচুর বড় বড় পত্রিকায় নাম না বলি, প্রচুর বিখ্যাত বিখ্যাত পত্রিকায় সেই বিজ্ঞাপনগুলো আসে কিন্তু সেগুলো তারাও জানে মিথ্যে, কেন দেয় মানে জেনে শুনে এটা কেন করছে, ওটা সবচেয়ে বড় উপায় কি, এখন সমস্যার সমাধানটা হচ্ছে প্রত্যেকের নিজেদের ভিতর থেকে তৈরি করতে হবে। আমরা অনেক ভাগ্যবান যে আজকে আমরা হই ভাইকে এরকম করে পেয়েছি, তার কাছ থেকে একটা পুরো বিষয় সম্পর্কে খোলা ধারণা নিয়ে নিলাম এবং সেখান থেকে সচেতন হয়ে আমরা শুধুমাত্র সেই জায়গাগুলো এড়িয়ে যেতে পারি। একবার মূলোৎপাটন করা হয়তো খুব কঠিন কাজ, হয়তো সম্ভব হয় না, এই সমাজের কোথাও না কোথাও কেউ না কেউ হয়তো সেটা নিয়ে বেঁচে থাকেন, আচ্ছা সেটা আমাদের দুঃখ, বড় দুঃখের জায়গা। কাউসার হোসাইন আছেন, মুস্তফা তিনি বলে তিনি অনেক কথাই বলেছেন, মজমায় দাঁড়ালে অনেক সময় ভয় দেখায় যে টাকা না দিলে ক্ষতি করবে বা হবে, আসলে কি তারা দর্শকদের কোনো ক্ষতি করতে পারে এরকমটা? আমরা একটু শুনি আপনার কাছে প্রশ্নটা উত্তর।
ব্যাপারটা হলো গুলিস্তান এলাকাটা যেটা, এই গুলিস্তান এলাকাটা আপনি মনে করেন একটু, যেহেতু ওনারা 10,000-5,000 টাকা দাও ওই জায়গাটায় বসে, ওই যেহেতু ব্যবসায় ঢুকে বিভিন্ন জায়গার মানুষ এবং অফিস আদালত বিভিন্ন ধরনের মানুষ আছে, এখানে যদি সরকারি লোকও হয় বা সে যদি আর্মিও হয় সে যদি ইও হয়, যদি ওনার কথা শুনে ভালো লাগে ভালো লাগে, উনি যদি কিনা থাকে কোনো কিছু কিনে, তো ওই জায়গায় দেখা যায় আপনার ভয়ভীতিটা যে জিনিসগুলো দেখায় আগুলো ওগুলো কিছু না। দশজনের সামনে যদি আপনি 50 জন মানুষের সামনে যদি একটা কথার যেহেতু জবটা দিতে পারবেন না, আমাদের মাধ্যমে বহুত কিছুই আপনি মনে করেন, যেহেতু আমি উল্টা ভাবে যেমন গরুর দালালি যারা করে এগো একটা ভাষা আছে, ওই ভাষাটা ওই জায়গায় আপনি কিন্তু বুঝতেছেন না, ওই জায়গায় 10 জন মানুষ এই জায়গায় জড়ো হয়ে গেছে, যেটা মহল্লায় হয় বা বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় হয় যেটা মেন সেন্টার, ওই জায়গায় ওনাদের কাছে যদি আপনি বিপরীত কোনো কিছু কইতে যান, যদি কথার জবটা ঠিক মতো না দেন, তাহলে ওই জায়গায় দেখা যায় একটু বিপদের সম্মুখীন হইতে হয় এই আর কি।
আপনার মনের ভিতরে যদি বিশ্বাসটা না আসে ভয়টা পাওয়ার আসলে কোনো কারণ
নাই।
আর একদম আমরা সেই গুলিস্তানের জায়গাগুলো অ্যাভয়েড করি, আমি আবার রিপিট করছি যে গুলিস্তানের সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করেন, এরকম ডেঞ্জারাস যে জায়গাগুলো আছে। আচ্ছা, আরো অনেক প্রশ্ন আসলে আমাদের কাছে, এত প্রশ্ন নেওয়াটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে, আমাদের অনুষ্ঠান হয়তো মোটামুটি শেষের দিকে চলে এসেছে। ইমারুল জয়েন করেছেন আমাদের সাথে, ইভান হুইভের কথাগুলো শুনে আজ সবার খুব উপকার হলো, এসব ব্যাপারে অনেক মানুষ প্রতারিত হয়। রিফাত জয়েন করেছেন, অনেকে দেখা যায় হাজবেন্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজবেন্ডকে বশ করে, এগুলো ঠিক না, আমরা হ্যাঁ বা নাতে সংক্ষেপে শুনি, এরকম পারে কেউ কাউকে বশ করতে, হাজবেন্ড ওয়াইফকে বশ করছে বা ওয়াইফ হাজবেন্ডকে বশ করছে এরকম কিছু?
এটা কুফরি দিয়া হয়তো হতে পারে,
সেটা আমাদের জানা নেই, আমরা সেটা বলবো না, যেটা আমাদের জানা নেই সেটা আমরা বলবো না। আচ্ছা, ধন্যবাদ আমাদেরকে রবিন, আপনার সেমিস্টারের জন্য অনেক থ্যাংকস। মোশারফ শনির একটা থেকে জয়েন করেছেন, যারা শুনছেন আশা করি তারা কোনোদিন এই বিষয়গুলো ব্যাপারে তিনি তারা সাবধান থাকবেন এমনটাই তিনি বলছেন। আচ্ছা, আমাদের সাথে মুক্তা জয়েন করে ফেলেছেন, তিনি বলেছেন যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন, এগুলো থেকে মুক্ত হয়ে বের হয়ে আসার কথা তিনি বলছেন। নাসিরুদ্দিন গফরগাঁও থেকে জয়েন করেছেন, আকিক পাথর কি এবং আকিক পাথরের কাজ কি?
আকিক পাথর ব্যবহার
করার অনেক কিছু জানে না,
অনেকে জানেন না আকিক পাথর, এটা অনেক ইমাম সাবেক আছে, মুক্তি সাবেক আছে, কারি সাবেক আছে আমি শুনছি, এবং ব্যাপারটা আমার পুরোপুরি বিশ্বাস আসছে যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই আকিক পাথরটাই শুধু ব্যবহার করত, অন্য কোন পাথর ব্যবহার করত না।
আচ্ছা আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন নিতে চাই, নয়ন আজিমপুর থেকে বলেছেন যে আমার প্রশ্ন হলো সাপ ধরার কোন মন্ত্র আছে কিনা, আপনার জানা থাকলে আমরা শুনবো না হয় শুনবো না।
সাপ ধরার ওইটা আমি যে মজমার কাজটা করি, আমরা গৃহস্থ আর কিছু আছে বাইদানি, মাংতা বলা হয়, বাইদানি বলা হয়, ওনাদের কাছে ওই ওই কৌশলটা ওনাদের কাছে আছে, এটা আমার জানা নাই।
আচ্ছা, এটা কৌশল থাকতে পারে, মন্ত্রণা হয়তো, আমি যদি জানি যে আপনারা যদি বিভিন্ন বাইরের ডকুমেন্টারি ভিজ চ্যানেলগুলো দেখেন সেখানে কিন্তু একদম পরিষ্কার করে দেখানো হয়ে আছে, দেখানো আছে। আচ্ছা, পাপকে ঘৃণা করো পাপিকে রয়, নাজমুল হাসান রিহান রিয়েলি বস, এবং আপনি অসাধারণ ভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। আচ্ছা, ছদ্মনাম ইভন পরে না, এটা খুব ভালো কিংবা খারাপ অভ্যাস কিছু আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের নাম সুন্দর, সেই নামটাই তিনি জয়েন করা উচিত। আচ্ছা, সাভার নবীনগর থেকে, বিকেল হলেই ওনার মতো অনেকেই এরকম অনেক জায়গায় মজমা করে অথচ তাদের কেউ কিছু বলে না, দুঃখের বিষয় হচ্ছে অনেকে আমরা আবার সেখানে সেটা দেখে দাঁড়িয়েও যাই, তাই না? মোহাম্মদ মাসেক জয়েন করেছেন ভাই, আচ্ছা ওকে জয়েন করেছেন আমাদের সাথে, ইমাম হুসাইন মাসুদ ধন্যবাদ এরকম একজন অতিথিকে আনার জন্য, জয়েন করেছেন আমাদের সাথে, ছদ্মনাম অনেক, ছদ্মনামগুলো পড়ছি না। আকাশ হালদা জয়েন করেছেন, খোলা আকাশের নিচে শুনছি সুদূর দক্ষিণ অঞ্চল পিরোজপুর থেকে, ভালো লাগছে, অনেক ধন্যবাদ, বাট বি কেয়ারফুল প্লিজ। এদিকে সাদরুল আমিন জয়েন করেছেন আমাদের সাথে, কাজী রানা আছেন, মজমান বসিয়ে নাকি তারা পকেট মার দিয়ে, আচ্ছা এরকমটাও একটা কথা আসছে জনসভায় মর্মমুজি তাদেরই লোক থাকে এবং তারা গিয়ে পকেট মারে, এরকম কিছু হয় কিনা?
না, এটা মজমা যদি কেউ পকেট মারে তো মজমাটা পুরো নষ্ট হয়ে যাবে,
ওগুলা পকেট মারাই করে।
হ্যাঁ,
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শান্ত বিশ্বাস জয়েন করেছেন। আচ্ছা, এগুলো সাধারণ ব্যাপার। ওকে, আমরা সবাই চোখের সামনে ঘুরছে, তাই হয়তো আমাদের কাছে এরকমটা হয়ে গেছে, এরকমটা তিনি কিছু কথা বলেছেন। মোহাম্মদ বাবু জয়েন করেছেন, জাদুটোনা নিয়ে একটু কোশ্চেন করেন। জাদুটোনার বিষয়টা আমরা খুব সংক্ষেপে শুনবো আপনার কাছ থেকে। আজকে প্রথম শুনছি, মেসেজ করে খুশি, ভালো লাগছে। আমাদেরও ভালো লাগলো যে আপনার মেসেজ পড়তে পেরে। ঢাকা এফএম শুনছি, অনেক বেশি ভালো লাগছে। অনেক খান জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন সামিউল আলম, জয়েন করেছেন আমাদের সাথে অসংখ্য লিসনার। আসলে আমি যেটা বলছিলাম যে প্লিজ যাদের কমেন্ট বা এসএমএস গুলো পড়তে পারছি না, যেমন রিমন চৌধুরী, আপনি অনেকক্ষণ ধরে আমাদেরকে কমেন্ট করছেন, তারা কিন্তু কিছুই মনে করবেন না। আমরা একটু কমেন্ট থেকে এখন অনুষ্ঠানে মোটামুটি আমরা যেহেতু শেষের দিকে চলে এসেছি, আমরা বেশ কিছু বিষয় আসলে জানতে চাই। আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, এই মজমার অনেকগুলো অনেকগুলো বড় বড় দিক থাকে, দুর্বলতার দিক থাকে, আকর্ষণ করার দিক থাকে। সেখানে যেমন শারীরিক সম্পর্ক নিয়ে অনেক ধরনের কথা উঠে আসে, পাশাপাশি মানবিক সম্পর্ক নিয়ে, মানে প্রেমের সম্পর্ক নিয়ে অনেক ধরনের কথা আসে, সেটা সফল করে দেয়া বা এরকম বিষয়গুলো নিয়ে। আমি যদি জানি যে হবি ভাই, আপনি পার্সোনাল জীবনে আপনার একটা প্রেমের বিয়ে ছিল এবং সেই প্রেমের বিয়ের পরে আমি যদি ভুল না করি, সাংসারিকভাবে আপনি খুব একটা সুখী হওয়া বা খুব একটা সেই সুখ স্বাচ্ছন্দ্যের জায়গায় আপনি নেই, অথচ আপনি কিন্তু নিজে মানুষকে সেই সুখের গ্যারান্টি দিয়ে থাকেন, কি অদ্ভুত মিরাকল। সেই বিষয়টা কি, আমরা আপনার পার্সোনাল লাইফ নিয়ে জানতে চাই, যদি যতটা বলা যায় আর কি।
ব্যাপারটা হলো, আমি এক মেয়ের সাথে প্রেম করতাম।
লজ্জা পাচ্ছেন কেন ভাই, বলেন।
প্রেম করতাম তো, মা বাপ, মা তো বাপ তো নাই, মাই ছিল। মা অত্যন্ত মনে করেন রাগী, খুব রাগী। আর গ্রামের ভিতরে আপনারা, আমি যেটা বলি যে গ্রামে যেন ছিলাম, গ্রামে যখন ছিলাম তখন আপনার মনে করেন গ্রামের থেকে আইসা পড়ছি কিসের জন্য, আমাদের নানির বাড়ি জায়গা সম্পদ প্রচুর ছিল, ওই জায়গা সম্পত্তি নিয়ে আমার মার গোষ্ঠীর মানুষের সাথে মনে করেন এই দ্বন্দ্বটা, ওইটার সাথে মানে আমাদের জোন নাই। মামার বাড়ি যেহেতু মানে নানি গো বাড়ি, ওখানে কোনো জোন নাই। তো বিয়ের সাদির ব্যাপারটা মনে করেন, আমি তো বললাম যে আজকে 20 বছর ধরা, 20 থেকে 25 বছর হবে রাস্তায়, এই রাস্তায় আমি বাইতে আসা যাওয়া করি, কিন্তু আমাদের নারায়ণগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা সবকিছু। তো আমাদের বাড়িটা একটু গ্রামে পড়ছে, তো আমার মা খুব রাগী মানুষ, আমার মা মনে করেন ওই গ্রামে বিয়া করাইতে চায়। তো এই গ্রামে ওনাকে মানে যে অবস্থা, গ্রামে কোন মানুষ মানে মেয়ে দিবে না এরকম, মানে আমি তো যে ডাকা থাকি কিছুদিন আবার বাড়িতে যাই, ডাকা থাকি কিছুদিন আবার বাড়িতে যাই, মানুষের কাছে মানে মন জোগায় আনতে পারি নাই কোনো কিছু, যার জন্য যেহেতু আমার একলা বিয়া করতে হয়েছে এবং আল্লাহ আমি একলাই বিয়া করছি,
যাকে ভালোবাসছিলেন,
যাকে ভালোবাসছিলাম ওনাকে আমি পেয়েছি, এবং এখনো আমার মার কাছ থেকে একটু আমি আলাদা, একটু দূরে, এবং মার থেকে একটু পলাতক, এরকম ধরনের একটু অসুবিধার ভিতরে আমি পড়ে আছি। না, মা মাইনা নেই।
আপনি তো অনেক চমৎকার করে আসলে আল্লাহর প্রতি সেই বিশ্বাসের কথা বলেন, নিঃসন্দেহে বিশ্বাসও করেন, মা তো অনেক বড় ব্যাপার, মার কাছে কি কোনোভাবে ফিরে যাওয়া উচিত না, নাকি মার কাছে কোনো না কোনো ভাবে তো আসলে সে যতই মেনে না নাকি, মা তো গর্ভ ধারণ করেছেন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উপহার। আল্লাহ তাআলা যদি মানুষের জীবনে কোনো কিছু দিয়ে থাকেন, সর্বশ্রেষ্ঠ যে কোনো কিছু নিখাদ শ্রেষ্ঠ, সেটা হচ্ছে মা। বউকে পেয়েছেন ভালোবেসে, যাকে ভালোবেসেছেন সেটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে মায়ের কাছ থেকে তো কেউ আসলে পালিয়ে থাকতে পারে না, তো নাভি টান তার সাথে, কি বলবেন আপনি তার সম্পর্কে,
আল্লাহ মিলাইবই।
মায়ের তো বয়স হয়েছে, আপনার কি দরকার না? আপনার তো
অবশ্যই আমি আল্লাহ আমার,
আপনি যদি তার কাছে যান মাফ চান, আপনি যদি আপনি মানে এত ধরেন সেই চেষ্টাটা করতে, মা তো মেরে ফেলবে না,
মা তো মাইরা ফাল মাইরা হালাইব না, কিন্তু মানুষের কাছে ওই মনে করেন মা যত বড়ই হোক মা আমার, এটা আমি মনে করি আমার মা, কিন্তু আমি এক বছর দুই বছর পাঁচ বছর জায়গা তিন বছর জায়গা আমার মারা আমি দেখতে পারি না, কিন্তু মনে জাগে যেন আমার মাকে আমি দেখব, কিন্তু ওই জিনিসটা আসলে আপনার মনে করেন অর্জন করতে পারি না, এবং আমার মা খুব রাগী মানুষ, যার জন্য এই জিনিসটার সাথে আমি মিলাইতে পারতাছি না, এই সাংসারিক একটা যে ঝামেলার ভিতরে আমি ইনশাল্লাহ মানে আছি, আল্লাহ যদি আমাকে মাফ করে তাহলে আমি মাপ পাবো আমার মার কাছ থেকে, আমার মার বহুত কষ্ট দিছি আমি, এবং বহুত কষ্ট দিছে আমার বাপ ছিল না ছোটবেলা, ছোট থাকতে আমার বাপের বাড়ির থেকে আমার মা আমার নানিকে বাইতে পালছে, এবং ছয় সাত বছর হওয়ার পরে আমার মা কাপড়ের ব্যবসা করতেন, এবং আমার এক
জায়গায় ভাই বোন বা কেউ আছে?
জি আছে।
তারা কি আপনার মায়ের দেখাশোনা করছেন?
জি দেখাশোনা করতেছে, এবং আমার ভাইয়ের সাথে এবং আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ আছে, এবং যেহেতু আমি যাই না আমার মার কাছে, এই জিনিসটার ব্যাপারে আপনি মনে করেন আমার ভাইয়ের সাথে আমি মাঝে মধ্যে মোবাইলে কথা বলি,
একটা জিনিস কথা আমাদেরকে দেন যে সেই খুব দ্রুতই সেই চেষ্টাটা আপনি করবেন, যত যাই হোক না কেন মা তো সেটা লক্ষ লক্ষ মানুষ আপনাকে শুনছে, আপনি কি আমাদেরকে কথা দিবেন সেটা, যে নিজে সেই উদ্যোগটা আপনি সবচেয়ে বেশি ঝাঁপায় পড়ে নেবেন, এতদিন যেভাবে নিতেন তার থেকে আজকের পর থেকে এত মানুষের দোয়ায়, আপনি তো দোয়ার কথা বিশ্বাস করেন, লক্ষ লক্ষ মানুষ আজকে আপনার জন্য দোয়া করবে বিষয়টা নিয়ে, আমরা সবচেয়ে খুশি হব আমরা যদি আপনার সাথে টেলিফোনে হলেও সেই কথাগুলো বলতে পারি, যে হ্যাঁ আপনি মায়ের কাছে গেছেন, মা অনেক রাগের পরও হয়তো একটু মুখ বাজার করে মেনে নিয়েছেন, সেটা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় উপহার হবে, সেই চেষ্টাটা আপনি করবেন কিনা খুব
চেষ্টা করবেন। আমি মনে করেন আমার মা হয়তো একটু কিপটা ধরনের আর কি, ঠিক আছে, ওই জিনিসটা আপনার মনে করেন বুঝতেই পারছেন যে টাকা পয়সার একটা লেনদেন, মানে ওইটা হইলে হয়তো আপনার মনে করেন এরপরে ওইটাও না, ওইটাও বাদ দেন, ইনশাল্লাহ আমি চেষ্টায় আছি যে এটা মিলানোর জন্য।
মাকে ভালোবাসেন তো অনেক?
হ্যাঁ অবশ্যই।
কতটা ভালোবাসেন?
অনেক ভালোবাসি, পৃথিবীতে আর এরকম যে আমি তাবলিগে গেছিলাম তিন মাস, তাবলিগে যাওয়ার পরে অনেক কিছু শুনছি, আমার মাকেও তাবলিগে আমি নিয়ে গেছিলাম।
আচ্ছা আচ্ছা।
তিন দিনের জন্য তাবলিগে নিয়ে গেছিলাম, আমার মাও ইনশাল্লাহ বলছে যেন এই যখনই তাবলিগে নাই বললাম ওই তখন আমার বউ কিন্তু থেয়ে গেছিলাম তিন মাস, মানে তিন চিল্লা বলে এক মাস বিশ দিন আমি বাইরে ছিলাম তাবলিগে ছিলাম, ওই থেকে কিন্তু শেরেক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা বুঝতে পারছি যেন আসলে এগুলা করা শেরেক, এটার প্রতি ইমান আনা যাবে না, এটার প্রতি বিশ্বাস আনা যাবে না, সম্পূর্ণ বিশ্বাস আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহ যদি চান। আল্লাহ অনেক মানুষের পরীক্ষার ভিতরে ফেলায়, সংসারের ভিতরে বিভিন্ন জিনিসের ভিতরে, যেমন আমার ঘটনাটাই বলতাছি, যেমন আমার মা সাথে একটা এটা আল্লাহ যদি চায় ইনশাল্লাহ অবশ্যই আমার মার সাথে আমি,
কিন্তু সেই চেষ্টাটা
থাকতে
হবে। আচ্ছা আরেকটা বিষয়, আপনি যে আপনার সংসারে কি ভালো আছেন?
সংসারে ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো আছে।
এই ভালো থাকার জন্য বা যাকে ভালোবেসেছেন তার সাথে কত বছর প্রেম ছিল আপনার?
প্রায় এখন এই যে বর্তমান আপনি মনে করেন সংসার করতেছি এটা নিয়ে বলবো
না, সংসার কত বছর করছেন?
সংসার করতেছি আজকে তিন বছর।
তিন বছর? এর আগে প্রেম করেছেন কয় বছর?
এর আগে প্রেম করছি এক বছর।
এক বছরের প্রেমে বিয়ে, তিন বছরের সংসার, আলহামদুলিল্লাহ। এই বর্তমান 2015 পৃথিবীতে এটাও দেখা যায় না, এই তিন থেকে সেটা তিনশো আল্লাহ যত দূর নিয়ে যেতে পারেন 3000 দোয়া করি সেটা হোক, আর পাশাপাশি সেটা সম্মিলিত মানে পরিপূর্ণ হোক আপনার মায়ের কাছে পৌঁছানোর মাধ্যমে, একদম ছেলে এবং ছেলের বউ একসাথে মায়ের সাথে একবেলা ভাত খাওয়া, নিজের হাতে মাখিয়ে খাওয়া দেওয়া, সেই দোয়াটা আমাদের থাকবে। একটা ব্যাপার আমাকে বলেন তো, এই যে ভালোবাসা মানুষটাকে জয় করলেন, তার পিছনে কি কোন জাদুটোনা টান আংটি ব্যবহার এরকম কোনো কিছু করেছিলেন?
না না,
আপনি তো এটা তো মানুষের সাথে করছেন, তো আপনি সেক্ষেত্রে কেন ব্যবহার করেন নাই?
না, আমি মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ফয়সালা দিবে ওইটাই হবে, কিন্তু এই যখন তাবলিগে গেছি তখন আপনার মনে করেন তাবলিগে গিয়ে এমন একটা ইমান আসলো, এখনো ইমানের উপরে যুদ্ধ কইরা বা লড়াই কইরা আসি, কিন্তু ওই ই কইরা ওই যেন একটা তাবিজ দিব বা একটা কোনো কিছু দিয়া জাদু করব বা কোনো কিছু, এই বিষয়ে কোনো কিছুই আমার কাছে আমার ওরকম ছিল না কোনো কিছু দেও নাই।
মজমার
ভিতরে যেন আমরা যখন বসি তখন মজমায় আমি সারা বাংলাদেশের মানুষকে একটা কথাই বলবো, যাই কিছু করেন মজমার ভিতরে খুব ওজনালা কথা বলে, একটার কথার ওজন কমসে কম 10 কেজি 20 কেজি 50 কেজি 100 কেজি মানুষের ভিতরে কিন্তু এটা ঢুকেই কিন্তু ওই জিনিসটা বিক্রি করতে পারে, ঠিক না? এই জিনিসটা আছে এক, আর একটা হলো হাসাহাসির কোনো কিছু আছে, কিন্তু ওটা আমি এখানে যেহেতু ওটা আমি বলতে পারতাছি না, যেহেতু বোনেরা আমার বোনেরা শুনতেছে বা মা শুনতেছে, এই জন্য হাসাহাসির কথাটা আমি বললাম।
আমরা শুনতেও চাই না সেরকম কোনো না বলার মতো হলে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ করতে হবে। কি এখন কি করছেন? একই কাজ করছেন?
একই কাজ করতেছি, কিন্তু মিডিয়ায় আপনার মনে করেন আমাদের বাংলাদেশের মিডিয়া প্রত্যেকটা মিডিয়ায় আপনার বহুত কিছু দেখায়, যেমন নায়ক নায়িকা দিয়া বিলেন দিয়া, ঠিক না? যেমন আপনার আমর শরীফ দিয়া অ্যাড দেওয়া টিভিতে, এই জিনিসটা কিন্তু পাবলিকের খুব ভালো করে বুঝতে হবে যে জিনিসটা যেন অ্যাডভার্টাইজ দেয় ঠিক আছে, কিন্তু যখনই নায়ক নায়িকা অ্যাডভার্টাইজ দেয় তখনই একটা বিশ্বাস, অন্যরকম বিশ্বাস আসে যেন আসলে ওনারা কথাগুলা বলতেছে মিডিয়ায়, এই জিনিসগুলা সত্য সত্য, আসলে কথা সত্য ঠিক আছে, কিন্তু একটা পাথরের দাম হয় উপরে গেলে আপনার যেমন একটা ডায়মন্ড এক রতির দাম 96,000 টাকা, এরকম ধরনের বহুত কিছু আছে, যেমন অরিজিনালটা নাই, যেমন এই যে আমার হাতে একটা ডায়মন্ড, এটা ডুপ্লিকেট ডায়মন্ড বলা হয়, এটা আপনার স্বর্ণের ইয়া কানের জিনিসের ভিতরে থাকে, নাকের ফুলের ভিতরে থাকে, আপনার এগুলা ঝিলমিল 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 করে, ঠিক আছে? এটা হলো আংটি, হলো বেশ একটা হাতের সৌন্দর্য, এবং আমি মিডিয়ায় যে অ্যাডভার্টাইজ দিয়ে আপনার মনে করেন বিক্রি করে, এবং আরেকটা অ্যাডভার্টাইজ বহুতভাবেই দেয় যে এই হুজুরের উসিলাই বিদেশ যেতে পারবেন, আপনার হুজুরের কাছে সবকিছু বলেন, অতীত জীবন ভবিষ্যৎ সবকিছু বলেন, আপনার সবকিছু আপনার পারফেক্ট 100% গ্যারান্টি দিয়া, এবং লাগলে দলিল ইস্টাম কইরা এই জিনিসগুলা দেওয়া হয়, আসলে এগুলা সত্য না, আমি মনে করি এগুলা সত্য না।
আচ্ছা, আমরা আপনার বর্তমানে এখন আপনি একই কাজ করছেন, তো এটা আপনি নিজেই আসলে আমাদেরকে এত কিছু খুলে মেলে বলে দিয়ে গেলেন, এত কিছুই আমরা জানতে পারলাম, তারপরে একই কাজ আপনি করছেন, ভবিষ্যতে কি মানে খুব দ্রুত বা কোনো পরিকল্পনা বা কোনো কিছু আছে কিনা? এই কাজ
পরিকল্পনা আছে, যদি আমি একটা ভালো একটা জিনিসের ভিতরে মানে কাজ পাই ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় অবশ্যই আমি এটা থেকে।
আপনি কি কি ধরনের কাজ পারেন?
আমি যে কোনো ব্যবসা করি, যে কোনো ব্যবসা, চক বাজারে বহুত পদের ব্যবসা আছে, কসমেটিকের ব্যবসা করি, বিভিন্ন ধরনের ব্যবসা আছে, আপনার নোয়া আপনার এই আপনার ইয়ের থেকে আপনার আর এই জায়গাটার নাম মনে আসতেছে না, শ্যামবাজার, শ্যামবাজার থেকে আপনার যত সোয়ারি আর যত পাইকারি মাল আছে বিভিন্ন জিনিস আছে, কমের ভিতরে যেমন 10-20,000-50,000 টাকা 1,00,000 টাকা হইলে একটা ব্যবসা করা যায়, এরকম ধরনের ব্যবসা আমি 10টা দোকানে গিয়া যদি আমি জিগাই যে এটার দাম কত পাইকারি দোকানে, ওই জিনিসগুলো আমার অভিজ্ঞতা আছে যে এই জিনিসগুলো আমি বিক্রি করতে পারবো, একটা দোকান দিয়ে বসতে পারবো, এরকম একটা আশা আছে যে এই ব্যবসাটা সাইরা আমি ওই ব্যবসায় চলে যাব,
সেই ব্যবসায়
সব ব্যবসা চলে যাব।
আল্লাহ তালা আপনাকে সেই তৌফিক যেন দেয়, আমরা সেটা সেটাই প্রার্থনা করি। যারা শুনছেন প্রত্যেকটা সময় অনুষ্ঠানের শেষের দিকে এসে আমরা ওই কথাগুলো বলি, ওটা ওই যে বললাম যে হয়তো পুরনো কথা কিন্তু প্রত্যেকবার নতুন করে বলতে হয়, যে এরকম করে কেউ যদি আজকে অনেক কিছু দিয়ে আমরা সচেতন হয়েছি, আপনারা যদি কেউ এই মানুষটার পাশে দাঁড়াতে চান, একটাই নিয়ম, SMS করবেন আমাদেরকে, সেটা টাকা ইনভেস্ট করে হোক, কোনো ব্যবসার কাজে লাগানো হোক, কোনো চাকরির অফার করা হোক, যে কোনো কিছু, সেই জায়গা থেকে সে সরে আসলো, একটা মানুষ তো সরে আসতে পারলো, আপনারা আমার জন্য তো বিশাল উপকারের কথা দিয়ে গেল। আমরা অনেক কিছু জানলাম জ্যোতিষশাস্ত্র বা এই সমস্ত বিষয়ে সরাসরি সত্যি কথা, এভাবে বুকফুলি সত্যি কথা কি কয়জন বলে এই সমাজে। অন্ধকারের গল্প আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়, নতুন করে বাঁচতে শেখায়, দাবি নিয়ে বলতে পারি, বুকে হাত রেখে বিনয়ের সাথে বলতে পারি। প্রত্যেকটা পর্বের শেষের দিকে যখন চলে আসি, রীতিমতো মুগ্ধতায় ভরে যায় এই মন, রীতিমতো ভালোবাসায় ভরে ওঠে মন, রীতিমতো নতুন করে আলোর পথে বাঁচবার স্বপ্ন দেখি। অনেক রাত পর্যন্ত কথা বলি, সকালটাও কাছে চলে আসে, হালকা একটু ঘুম, সকাল উঠেই দেখি আলো, আবার রোববারের অপেক্ষা। আগামী রোববার আবারও হাজির হব অন্ধকারের গল্প নিয়ে। একেবারে যাবার বেলায় কাউকে আপনি কিছু বলতে চান কিনা?
আমি সবার কাছে একটাই দোয়া চাই, যাতে আল্লাহ ইমান আমল নিয়ে যাওয়ার জন্য ওই জান্নাতের রাস্তাটা যাতে সহজ হয়, এই ব্যাপারে আমি কিছু, যদি আল্লাহ যদি চাই কাজগুলা এই কাজটা থেকে সাইড আমি ওই কাজে চলে যাব, এবং সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ আমার জন্য দোয়া করবেন, যাতে জান্নাতের রাস্তাটা আমি সঠিকভাবে করতে পারি, দোয়া করবেন। এবং মজমায় খাড়ায়া যদি কোনো ওষুধ বিক্রি করে বা কোনো কিছু বিক্রি করে, যত স্বর্ণের জিনিসই সে দেব তাও আপনি গ্রহণ করে নেবেন না, এটি আমার অনুরোধ। এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমি দোয়া চাইতাছি, জান্নাতে যাওয়ার জন্য দোয়াটা করবেন, যাতে জান্নাতে যেতে পারি, এবং দোজখের আগুন থেকে যেতে আমরা যে আমার যে 35 বছর এরকম বয়স হয়েছে, যাতে আমি দোজখের আগুন থেকে বাঁচতে পারি, সত্য পত্র নিয়ে যেতে মরতে পারি, এবং কোরআনের
ক্ষমা চাইছেন না?
জি।
আচ্ছা, আরেকটা বিষয়, আমি
সারা পৃথিবীর মানুষ আল্লাহ আমারে মাফ করে দিবেন, আমি আপনাকে মাফ করে দিছি।
আমাকে যদি একটা ব্যাপার বলেন একদম যাবার বলে, আমি খুব জানতে চাই এটা, আপনি এইভাবে এতখানি সাহস নিয়ে এত উদার হয়ে কোন অসাধারণ মানসিকতার বলে আজকে আমাদের এখানে এই সত্য কথাগুলো মানে কেন বলতে এসেছেন?
এটা আপনার এই মোল্লায় যখন ছিলাম আমি, তখন এক লোক আপনাদেরই
পরিচিত, একজন
পরিচিত লোক,
মানে এখানে অনুষ্ঠান তারা নিয়মিত শোনেন আমি যদি জানি, এরকম একজন মানুষ তিনি আমাদের সাথে যোগাযোগ করেন, হয়তো আমি আপনার হয়ে বলে দিচ্ছি, এবং পরে যখন আপনি তার কাছে আগ্রহ প্রকাশ করলেন, কেন বললেন, কেন আপনার কাছে মনে হলো সত্য কথাগুলো আমি বলবো?
যে মনে হলো যে বাংলাদেশের মানুষ এই রাস্তায় ক্যাম্বাসারের ধোকায় পইরা অনেক কিছু কিনে প্রতারিত হয়, দেয়া যায় ওই কষ্টের টাকাটা, দেয়া যায় 100 টাকায়, দেয়া যায় অনেক কষ্ট, অথচ সে কিন্তু আপনার 5 টাকার মাল দিল না। এর জন্য আমি বললাম কথাগুলো, আর আমি যেই তাবলি জামাতে যে কথাগুলো আমি শুনাইছি, এই জন্য মানে আমি কিছুটা আপনার মনে করেন শেরেক বন্ধ করছি, এবং কোনো মানুষকে গ্যারান্টি দেই না, সম্পূর্ণ ক্ষমতার মালিক আল্লাহ, এটা আমার মনের বিশ্বাসে আমি মনে করেন ওই মানুষে এইভাবে এখন দিতাছি, যে এই কথাগুলা মানুষকে আমি বলবো, এর জন্য আমি মানে সত্য কথাটা বলবো, এবং জান্নাতে যাওয়ানোর জন্য, এবং সারা পৃথিবীর মানুষ আমার মাফ করে দিবেন, আমি আপনাকে মাফ করে দিছি।
অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার মঙ্গল করুক, যারা আমাদের সাথে ছিলেন সবার মঙ্গল করুক, এই ভালোবাসার প্রত্যাশা আপনাদের প্রতি আছে, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের অন্ধকারের গল্পের যে টিম, ঢাকা এফএম 90.4 এর যে পরিবার, সবার জন্য, এবং আমি ইভান অবশ্যই দোয়া চাইব। শেষবারের মতো ধন্যবাদ জানাতে চাই আজকের পর্বে, আজকের দিনে অন্ধকার গল্পের প্রডিউসার সাদিক সামি, ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম মেম্বার মঈন জান্দুল ফেরদৌস শিপনকে, ধন্যবাদ জানাতে চাই আজকের অতিথি ইনফ্যাক্ট সেলুজ জানাতে চাই তাকে, এবং সবটুকু ভালোবাসা হৃদয় নিংড়ে দিয়ে সবকিছু আপনাদেরকে জানাতে চাই। অনেক ভালো থাকুন, অনেক বেশি ভালো রাখুন নিজের চারপাশকে, জ্যোতিষশাস্ত্রের এইসব মিথ্যে ছলচাতুরি থেকে দূরে থাকুন, নিজেকে পবিত্র রাখুন, সৎভাবে বাঁচুন, এগুলো উপদেশ হিসেবে দিচ্ছি না, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, নিজেও নিজেকে বলছি, আপনাকেও শেয়ার করছি। যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী রোববার আবারও এই ছেলেটা আপনার সাথে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই চাইছি যে এই মাঝখানের সময়টা ভালো থাকুন,
এবং প্রতিদিন দিন ভালো থাকুন। আগামী রোববার অন্ধকারের গল্প নিয়ে ইনশাআল্লাহ আবার কথা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।
পথের বুকে খুঁজে পাবি আপন ঠিকানা, পথের দুঃখী দুঃখে মনা পথের সুখী সুখ, পথের ভিড়ে খুঁজে পাবি অচিন প্রিয় মুখ, এই পথেই ওড়ে পথের ঘুড়ি লাল নীল সাদা লাল, পথ থেকে পথে বুনে যাব খালি কথার মান, পথের বাপি বাপরে মনা পথের মাইমা।